This track was downloaded from FusionBD.com.
বন্ধু আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এবং ঘড়ির সময় এক্স্যাক্টলি রাত 10:33, 3 মিনিট লেট করে ফেলেছি, তাই না? যাই হোক, এসে তো পড়েছি আপনাদেরই কাছে। আর বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমার গলা শুনে বুঝতে পারছেন আমি কে। জি বন্ধু, আমি আপনার আরজে ইমা, চলে এসেছি প্রাণাম ভালোবাসার বাংলাদেশ নিয়ে এবং আমি থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। সো বন্ধুরা, কে কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। জানাতে হলে আপনাকে কি করতে হবে তাও জানিয়ে দিচ্ছি। জানাতে হলে আপনাকে SMS করতে হবে। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর বন্ধু, ফেসবুক তো আছেই, ফেসবুক আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আজকেও আমার গলাটা একটু প্রবলেম করছে, আপনাদের দোয়া চাইছি যে গলাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটা ছাড়া আমার কি আছে বলুন। আর বন্ধু, অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন 16260 আর ফেসবুকে। এখন এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানের বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
কাত যে ভুলে গেছো যে আমাকে ভুলে সে ভুল বুঝবে আমাকে খুঁজবে আবার ছায়াতে ঘিরে যেছিলে সে মায়া টানবে ফিরিয়ে আনবে
সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চির চির ফি ও প্রাণাবের সাথে চলো আজ করি জি সবে খুশি খুশি
Feel the chill.
90.4
Pranab, Bhalobashar Bangladesh.
বন্ধু আপনারা শুনছেন প্রাণাব ভালোবাসার বাংলাদেশ এবং আজিমা আছে আপনারই সঙ্গে। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা সামুচা ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাব। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাবের সাথে, প্রাণাব ফিল দ্য চিল। আর গানের বিরতিতে যাবার আগে যেটি বলেছিলাম যে আপনি কিন্তু অবশ্যই আমাকে SMS করতে পারেন, আর কিভাবে করতে হবে তাও জানিয়ে দিচ্ছি। বন্ধু, যারা এই মুহূর্তে আমাকে টিউন করেছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আমাকে SMS করতে পারেন, কেমন আছেন কি করছেন সবকিছুই কিন্তু জানাতে পারেন। অবশ্যই SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই জয়েন করে ফেলেছেন আমাদের সঙ্গে 16260 তে। মজিব নিলয় আছেন চাঁদপুর থেকে, তিনি বলেছেন লিপিকে লাভ করায় আমাকে 3 মাস বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছে, আমি খেয়ে না খেয়ে আছি, তারপরও ভালোবাসা বন্ধ হয়নি। আর লিপি আর আমিও আসতে চাই। জীবন অবশ্যই আপনি আসতে পারেন আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন প্রাণা ভালোবাসার সকল বন্ধুদের সঙ্গে। আর তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে বন্ধু। সেই নিয়মটিও আমি জানিয়ে দিচ্ছি। SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন স্টুডেন্ট আর জব সেটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর 3 মাস আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শুনে খুবই খারাপ লাগছে। ভালোবাসা তো অপরাধ নয়, আসলে এর মধ্যে কি অন্য কিছু ছিল? আশা করছি খারাপ কিছু ছিল না, অবশ্যই কিন্তু জানাবেন মুজিব। আর আছেন আমাদের সঙ্গে আলামিন বনানি থেকে, তিনি বলেছেন এখনো শুরু করছি না কেন, আমি তো শুরু করে দিয়েছি, আপনি হয়তো একটু লেট করে ফেলেছেন আলামিন। আর আছেন আমাদের সঙ্গে পঙ্কজ কুমিল্লা গৌরীপুর থেকে, তিনি বলেছেন তিনি আমাদের নতুন বন্ধু, জীবন্ধু ওয়েলকাম করছে আপনাকে, আর গুরুকে তিনি লাভ করেন। ভালো লাগলো আপনার SMS টি বন্ধু। আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সুখী, তিনি বলেছেন কেমন আছি জীবন্ধু, আমি আজকে প্রথমেই বলেছি আজকে আমার গলাটা একটু প্রবলেম করছে, একটু ঠান্ডা লেগেছে, তো এটা ছাড়া খুব ভালো আছি। সিকান্দার জয়েন করেছেন আমাদের সঙ্গে কালীগঞ্জ থেকে। তিনি লিখেছেন, বন্ধু তুমি দূরে আছো তাতে কি, তোমার মাঝে আমি আছি, তুমি মিস করো না তাতে কি, আমি তো তোমাকে মিস করি, আমি সুখে নেই তাতে কি, তোমার সুখে আমার সুখ। আসলে এমন বন্ধু পাওয়া খুবই টাফ, এমন বন্ধু এখন পাওয়াই যায় না। তারপরও যারা এরকম ভাগ্যবান তারা কিন্তু অবশ্যই পেয়ে যান না তো ভালো বন্ধু। আর আমিও খুব ভাগ্যবান মনে করছি নিজেকে সিকান্দার, যে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন এবং এত সুন্দর করে লিখেছেন, আমার খুবই ভালো লাগলো। রাসেল আছেন কুমিল্লা থেকে, তিনি বলেছেন, আমার জীবনটা একটা গল্প গুরু, আমি মানুষকে অনেক ভালোবাসি, মানুষ কেন আমাকে ভালোবাসে না, মানুষ কেন আপনাকে ভালোবাসে না, হয়তো ভালোবাসে, মানুষ তো মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক তাই না, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না কিভাবে ভালোবাসতে, একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন, আশা করছি পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আরো জয়েন করেছেন দীপু ধামরাই থেকে, আরো অনেকে আছেন, বর্ণা আছেন মিরপুর থেকে, আরো আছেন জুলহাস নকপুর থেকে আছেন, তিনি লিখেছেন, আমি খুব কষ্টে আছি, আমার জন্য দোয়া করো। কেন বন্ধু আপনার কি হয়েছে, কষ্টে আছেন কেন, প্রাণা ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকলে কি কষ্টে থাকা যায়, আমার তো মনে হয় না। আর বন্ধু যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু আমাকে এস এম এস করতে পারেন, আমি আবারও জানিয়ে দিচ্ছি কিভাবে আমাকে এস এম এস করবেন। এস এম এস করার জন্য আপনার সেলফোনে এস এম এস অপশনে গিয়ে লিখবেন এফ এম গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর বন্ধু গ্রিল সিঙ্গারা সামুচা ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ, প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন।
সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চিল চিল ফি ও প্রাণাপের সাথে চলো আজ ধরি জি সবে খুশি খুশি
মামা একটা চটপটি মরিচ বেশি করে
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চিল চিল ফি সাথে চলো আজ করি বীর সবে খুশি খুশি সবার মনে প্রাণে একটাই গান বুকের মাঝে
প্রাণব ভালোবাসার বাংলাদেশ বন্ধু আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ এবং যেটি বলতে চেয়েছিলাম একটু আগে অনেকেই থ্যাংকস জানিয়েছেন আমাকে আর যারা থ্যাংকস জানিয়েছেন তারা হচ্ছেন একটু আগে খুব সুন্দর একটি গান আমি প্লে করেছিলাম নিবিড় কাপাসিয়া থেকে তিনি অনেক থ্যাংকস জানিয়েছেন নিলয়ও আমার মনে হয় যে তারা দুই ভাই কারণ তারা সবসময় একদম পরপর এসএমএস করেন আমার খুব ভালো লাগে জিনিসটা নিবিড় এবং নিলয় তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য রাহাত হোসেন রাকিব আছেন মিরপুর দুই থেকে অতুল আছেন মানিকগঞ্জ থেকে নাফিজুর রহমান নাফিজ আছেন আমাদের সঙ্গে রতন আহমেদ আছেন লালবাগ থেকে আরো আছেন দেখতে পাচ্ছি রাকিব হাসান রিকি মাইসা মালিয়া সহ অনেকেই আছেন আমাদের সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধু আপনিও কিন্তু চান আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন কিভাবে হবেন তা আমি জানিয়ে দিচ্ছি আপনি কিন্তু অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখবেন এফএম গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে আর বন্ধু ফেসবুক তো আছেই ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হুইচ ইজ www.facebook.com/thakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন আমরা আজকে একটি পোস্ট দিয়েছি আজকে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের এফএম গুরুর সাথে আজকে আমাদের অতিথি বন্ধু শামীম আমরা শুনবো আজ তার জীবনের গল্প তার ভালোবাসার গল্প অনেক না জানা কথা অনেক কিছু আমরা আজকে জানবো বন্ধু সো বন্ধু অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ফেসবুকে এবং 16260 তে আর দেখতে পাচ্ছ অনেকেই ফেসবুকে আমাদের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড হয়েছেন সাব্বির আছেন আমাদের সঙ্গে মাসুদ ফারাবি সবাই হাই জানিয়েছেন জানতে চেয়েছেন কেমন আছে জি বন্ধু আছি দেখতে পাচ্ছি বর্ষামণি আছেন আমাদের সঙ্গে তিনি জানতে চেয়েছেন গুরু কেমন আছেন সেটি অবশ্যই আমি জানিয়ে দিব যে আমাদের এফএম গুরু তিনি কেমন আছেন তার জন্য আমাদের সঙ্গে তো অবশ্যই থাকতে হবে আপনাকে আর ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি যে অবশ্যই কিন্তু কমেন্ট করার সময় এফএম গুরু লিখে অবশ্যই আপনি আপনার কমেন্টই করবেন যারা এফএম গুরু লিখে কমেন্ট করবেন না তাদের কমেন্ট কিন্তু আমি পড়ছি না বন্ধু সো বন্ধু একদমই দেরি না করে এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন আর বন্ধু আমি আবারও বলছি যারা আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আপনার ভালোবাসার গল্প বলতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে এসএমএস করবেন। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখবেন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি কি করেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন, সেটা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। সো বন্ধু 16260 তে থাকুন, আর ফেসবুক তো আছে ঢাকা এফএম 90.4 এর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
ঢাকা এফএম
প্রাণব ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। চমৎকার একটি গান শুনছিলাম, আশা করছি গানটি সবারই অনেক বেশি ভালো লেগেছে। আর সবাইকে বলছি আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। কিভাবে কানেক্টেড হবেন জানিয়ে দিচ্ছি বন্ধু, আপনি কিন্তু অবশ্যই আমাকে এস এম এস করতে পারেন। এস এম এস করার জন্য আপনার সেলফোনে এস এম এস অপশনে গিয়ে লিখবেন এফ এম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইট, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছেই, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে উইচ ইস facebook.com/thakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন। আজকে আমাদের এফ এম গুরুর সাথে আজকের অতিথি শামীম, অতিথি বন্ধু আমাদের শামীম। আশা করছি যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা অবশ্যই দেখে ফেলেছেন তার ছবিটি, যে ছবিটা আমরা আপলোড করেছি এবং তার ভালোবাসা মানুষটির ছবি। আর বন্ধু সবাইকে বলছি যারা কমেন্ট করছেন ফেসবুকে অবশ্যই কিন্তু এফ এম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন, তা না হলে কিন্তু আমি আপনার কমেন্টটি পড়ছি না। আর বন্ধু যেটি আর কি ইনফরমেশন জানিয়ে চাচ্ছি সেটি হচ্ছে সাইফোর্সের সকল কোর্সে বিভিন্ন ধরনের ছাড় চলছে বন্ধু, সেটির জন্য আপনি বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারগুলো হচ্ছে 01713432035 এই নম্বরে। আর বন্ধু গিল সিঙ্গারা সমোসা ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা, প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। সবাই অপেক্ষা করছে, যেমন দেখতে পাচ্ছি মঞ্জুরুল ইসলাম অপেক্ষা করছেন, মিস্টার রাতুল, সাইমন হাসান, রাহাত, আরো দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন রায়হান আছেন, মাহফুজা ইসলাম মিম আছেন, সবাই জানতে চেয়েছেন গুরু কখন আসবে। অস্থির অস্থির সবাই জি বন্ধু।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু দেশ এবং দেশের বাইরে থেকে, সুবৃহস্পতি এবং শুক্রবারের এই সন্ধিক্ষণে যেখানে দারুণ এক মমত্ববোধ, চরম এক ভালোবাসায়, পারস্পরিক দারুণ এক সহমর্মিতায় পরস্পরের পাশে এসে দাঁড়ায়, দারুণ ভালো লাগা নিয়ে পরস্পরের হাতটাকে শক্ত করে ধরি, প্রচণ্ড মহব্বত নিয়ে পরস্পরের দিকে তাকানোর চেষ্টা করি, দারুণ এক অন্যরকম সম্পর্ক পরস্পরের মধ্যে তৈরি করি আমরা। আমরা বলতে পছন্দ করি যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের যে লিসেনার্স কমিউনিটি শুধুমাত্র এখানে অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না, আমরা এক অদ্ভুত আত্মিক রিলেশনশিপ গড়ে তুলেছি যেটি আমরা কন্টিনিউ করব দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর।
জি বন্ধু, যারা এতক্ষণ অপেক্ষায় ছিলেন, অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন সবার জানার আগ্রহ যে গুরু কখন আসবে, গুরু কিন্তু এসেই পড়েছে। তো গুরু কেমন আছেন আপনি?
অবশ্যই ভালো আছি এবং ভালো লাগা এবং আপনাদের দেয়া প্রচন্ড রকম ভালোবাসা বিভিন্ন ভাবে আমি আসলেই আমাকে অন্যরকম এক ভালো লাগার পৃথিবীতে সত্যিকার ভাবে পৌঁছে দিয়েছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে দেখা হয়, যেমন আমি কিছুক্ষণ আগে ইনফ্যাক্ট স্টুডিওতে পৌঁছানোর সময় একটি সমস্যার ভিতরে পড়েছিলাম ইনফ্যাক্ট, এবং সেই সমস্যার সময় কোন এক ব্যক্তির মাধ্যমে এই ঘটনাটা উপস্থাপিত হয় যে আমি এই অনুষ্ঠানের সাথে জড়িত। তখন মনির নামের একজন ছিলেন, যিনি বাংলাদেশের কোন একটি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে জড়িত, যিনি যে পরিমাণ সম্মান, যে পরিমাণ ভালোবাসা এবং শ্রদ্ধা দেখিয়েছেন, সত্যি আমার দিনটি অন্যরকম একটা ভালো লাগায় ভরে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই কাজের সাথে জড়িত থাকার প্রতিদান বা পুরস্কার এইসব, তো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু করে যাচ্ছি এর চাইতে বেশি করার যদি সুযোগ থেকে থাকে, অফকোর্স আই অলওয়েজ বিন দেয়ার, যাতে করে আপনাদের আরো কাছাকাছি আরো ভালো লাগার মানুষ আমি হতে পারি।
অবশ্যই, আসলে শুনে অনেক বেশি ভালো লাগলো। আর যারা ফেসবুকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি যে বন্ধু অবশ্যই কিন্তু এফ এম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন 16260 তে, যারা ফ্যাশনের মোহাম্মদ সোহরাব হোসেন সেতু আছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আরো আছেন আমাদের সঙ্গে রতন আহমেদ, আজকে অনেক স্পেশাল স্পেশাল মানুষ দেখতে পাচ্ছি, আসলে আমি কি বলবো, আমার খুবই ভালো লাগছে। যেমন দেখতে পাচ্ছি ড্রেস 10 থেকে আছেন সোহানা তাসনিম, নুসরাত জাহান মায়া,
এবং নুজারা ফ্যাশনের সেতু যিনি আমাদেরকে টেক্সট করেছেন, সোহানা তসলিম, নুসরাত জাহান, মায়া যারা ডিসড্রেন থেকে আমাদেরকে টেক্সট করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা এবং স্নেহ আমার পক্ষ থেকে। আপনারা এভাবে আমাদের পানা ভালোবাসা বাংলাদেশের সাথে যুক্ত থাকুন, এইভাবে ভালোবাসায় আমরা পরস্পরের সাথে যুক্ত থাকি যতদিন আমরা বেঁচে আছি।
জি বন্ধু, অবশ্যই। আর অনেকে জানতে চেয়েছেন কিভাবে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশে এসে আপনার জীবনের গল্প বলবেন। আমি আবারও বলে দিচ্ছি বন্ধু আপনাকে, অবশ্যই কিন্তু আমাকে এসএমএস করতে হবে, আমাদেরকে এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে এফএম গোর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, স্টুডেন্ট অর আপনি জব করছেন কিনা সেটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন লিপি, তিনি আমাদেরকে এসএমএস করছেন, তিনি বলেছেন যে আসলে গুরু কিছু কিছু মুহূর্ত খুবই ভালো লাগে। যেমন লিপি আমাদেরকে এসএমএস করেছেন, তিনি লিখেছেন যে আজকে তার একটি বেবি হয়েছে।
ও লিপি, অনেক অনেক কংগ্রেচুলেশন। এবং এই সন্তান পৃথিবীতে আসার কথা শুনলে আমার লেখা ওই কথাগুলো বারবার বলতে মন চায়, আরেকবার বলে ফেলি। ওরে তুই জন্মালি যাবে, নিথর নিচুপ সুপ্ত এ পৃথিবী তোরই ঘড়ি জাগে, হঠাৎ দেখে নুচি চারিপাশ আনন্দে আধার, তোর লাগে মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুখ তাগো ভরে উঠে জলে পরম স্নেহে, তোকে বুকে চেপে বলে দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার চেয়ে দামি হীরের চেয়ে খাটি ওরে মোদের বাজান। আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছিল তোর মাঝে বেঁচে থেকে এ ধরায় সার্থক হয়েছে মোর জন্ম, ওরে আমি ধন্য আমি ধন্য।
অসাধারণ লিপি, যদি আপনি এই মুহূর্তে আমাদেরকে শুনে থাকেন তাহলে কিন্তু গুরুর এই সুন্দর ভয়েস এই সুন্দর কথাগুলো আপনার জন্যই কিন্তু ছিল। সাদিয়া আছেন রামগঞ্জ থেকে, তিনি বলেছেন গুরুকে আমি অনেক 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 ভালোবাসি আর গুরুকে সেটি জানিয়ে দিবেন।
এক্স্যাক্টলি, আমার পক্ষ থেকে ইমা জানিয়ে দাও সাদিয়াকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি, এবং আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। কারণ যে পরিমাণ ভালোবাসার হকদার আপনারা আমাকে বানিয়েছেন স্রষ্টার কাছে, সত্যি বহু জনমে কৃতজ্ঞতা আমার যে এইরকম ভাবে সুযোগ করে দিয়েছেন প্রাণ ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে, যে কারণে আপনাদের ভালোবাসা এত বেশি আমি শিক্ষিত হতে পারি।
আজিজুল ইসলাম রুবেল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন চাঁদ বড় অবুজ তাই তো রাতেও জেগে থাকি, মানুষ বড় নিষ্ঠুর তাই তো ভুলে থাকতে পারি, আমি বড় একা তাই তো মনে পড়ে বন্ধুর মন। গুরু অনেকে এসএমএস করেছেন, আমি গত প্রোগ্রামে আমি দেখলাম যে একজনকে ভালোবাসেন সেই ভালোবাসার কারণে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের জন্য কি বলেন?
এই বিষয়টার ক্ষেত্রে একটি কথাই বলার, সেটি হচ্ছে যে আমি অবশ্যই ভালোবাসাকে সবসময় মাথার অনেক উপরে জায়গা দিয়ে থাকি, এবং বারংবার আমি বলতে চেষ্টা করি যে পৃথিবীতে যার্রা পরিমাণ যদি ভালো লাগার কিছু থেকে থাকে, এই পৃথিবীতে যার্রা পরিমাণ যদি স্বর্গীয় কোন অনুভূতি থেকে থাকে, এই পৃথিবীতে স্রষ্টা যদি রহমত বলে কিছু থেকে থাকে, তাই ভালোবাসার মাধ্যমে, যে ভালোবাসা আসলে অনেকটা বর্ণিল বর্ণ ছটার মতো এক এক রকমের রং আর রূপ নিয়ে আমাদের কাছে আবির্ভূত হয়, মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানের যে ভালোবাসা বাবার প্রতি, প্রেমিকের যে ভালোবাসা প্রেমিকার প্রতি, ভাইয়ের যে ভালোবাসা বোনের প্রতি, ভাইপোটা ছিল কয়েকদিন আগে, সব মিলিয়ে এসব ভালোবাসা দিয়েই কিন্তু পৃথিবীটাকে সাজানো। বিশ্বাস করেন এই মুহূর্ত থেকে যদি সবকিছু থাকে এই প্রকৃতিতে, শুধু ভালোবাসাকে যদি তুলে নেওয়া হয়, অনেক বেশি অসম্পূর্ণ হয়ে পড়বে এই প্রকৃতি, ভারসাম্যহীন হয়ে পড়বে, রংহীন হয়ে পড়বে এই প্রকৃতির, সামান্যতম কোনো মূল্য থাকবে না যদি এই প্রকৃতির মধ্যে, এই পৃথিবীর মধ্যে ভালোবাসা না থাকে। এই ভালোবাসা অনেক অনেক মহিয়ান, অনেক মূল্যবান, তাই খুব বেশি করে চেষ্টা করবেন যে আপনার প্রেমিক প্রেমিকা বা রোমান্টিক যে রিলেশনশিপ, রোমান্টিক যে ভালোবাসা, সেই ভালোবাসা তৈরি করতে গিয়ে বাকি ভালোবাসার উপরে যেন ছন্দপতন না হয়, বাকি ভালোবাসাগুলোর উপরে যেন কোন রকমের ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, সেগুলোকে মাথায় রেখে আপনার নিজের ভালোবাসার সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে সব দিক থেকে আপনি ভালো থাকতে পারবেন। এবং আমার মনে হয় যদি আমাদের পিতা মাতা যারা চায় আমাদেরকে যেভাবে মানুষ করতে, সেভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, দিন শেষে যদি তাদের পা ধরে বলি যে বাবা বা মা তোমরা যেভাবে চেয়েছিলে সেভাবেই তো নিজেকে গড়তে সক্ষম হয়েছি আমি, আমার প্রাণের বিনিময় হলেও আমার প্রাণের সখা ওকে আমাকে ফিরিয়ে দাও, আমি জীবন অনেক ভালো থাকবো, আমার মনে হয় না যে তিনি তোমাদেরকে নিরুৎসাহিত করবেন বা ফিরিয়ে দিবেন, সবাইকে মিলে তোমরা তাহলে ভালো থাকতে পারবে সেক্ষেত্রে।
অবশ্যই বন্ধু, আজকে মেবি আমার যতদূর মনে পড়ছে মিজান নিলয় তিনি আমাদেরকে এস এম এস টি করেছিলেন গুরু, তার জন্য তিনি অনেকবার এস এম এস করেছেন আমি দেখলাম, তার জন্যই আসলে এটি। আর বন্ধু এই মুহূর্তে যদি আপনি আমাকে শুনে থাকেন, গুরুর এই কথাগুলো সুন্দর সুন্দর কথাগুলো আপনি শুনে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আর লিটন আছেন টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে ইমরান হোসেন কেরানীগঞ্জ থেকে, তিনি বলেছেন যে তারা 40 জন গার্মেন্টস শ্রমিক একসঙ্গে আমাদের প্রোগ্রাম শুনছেন গুরু।
তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, কারণ তোমরা জানো না যে কি পরিমাণ শ্রদ্ধা তোমাদের প্রতি, কি পরিমাণ সম্মানের জায়গা তোমাদেরকে ঘিরে আছে আমার ভিতরে। কারণ আমি খুব ভালোভাবেই জানি যে বাংলাদেশের চাকাচি সচল আছে, বাংলাদেশের মধ্যে এই গরিব দেশটাকে তাও কিছুটা হলেও একটা ইমার্জিং টাইগারের জায়গাতে যে তোমরা নিয়ে গেছো, সেই জায়গাতে যদি সবচেয়ে বড় ভূমিকা রেখে থেকে থাকে সেটা বন্ধু তোমাদের, যারা এখন এই মুহূর্তে আমাকে শুনছো। এবং ইমার মাধ্যমে জানতে পারলাম যে প্রায় 40 জন তোমরা একসাথে স্পিকার, আমি জানি যে বিভিন্ন বিভিন্ন ফ্লোরে তোমরা স্পিকার দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুনবার চেষ্টা করো। অনেক ভালোবাসি তোমাদেরকে, অনেক শ্রদ্ধা করি তোমাদেরকে, কারণ তোমরাই আমাদের ফুয়েল, তোমরাই আমাদের অক্সিজেন, যারা বাংলাদেশটাকে বাঁচতে সাহায্য করছো, বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছো তোমরা। অনেক অনেক শ্রদ্ধার জায়গা তোমাদেরকে ঘিরে। তোমরা ভালো থাকো এবং বিশ্বাস করো, তোমরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। শুধু স্রষ্টার কাছে দোয়া করি এই পার্থিব জীবন থাকতে যেন আমি দেখে যেতে পারি তোমাদের মতো মানুষগুলোর প্রতি, আমার সমস্ত জনতার শ্রদ্ধার জায়গাটা তৈরি হচ্ছে। এটি যদি দেখে যেতে পারি আমার জীবদ্দশায়, সেটি হবে আমার জন্য অনেক বড় পাওয়া। যারা পরিশ্রম করে, যারা যারা রক্ত পানি করে দিয়ে দেশ এবং দশের জন্য খাটতে জানে, সেই মানুষগুলোকে শ্রদ্ধা করাটা অনেক বেশি জরুরি, যা আমরা অনেক ক্ষেত্রে করে উঠি না। সেই দিনটা কবে দেখব, সেই পরিস্থিতি কবে আসবে, সেজন্য আমি মুখিয়ে আছি বন্ধু। এবং কোন রকমের চোখরাঙনি নয়, কোন রকমের কর্কশ কণ্ঠ নয়, কোন রকমের শাসন তেজ নয়, ওনাদের এমন হোক প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনুষ্ঠান শুরু করছে বন্ধু আজকের আমন্ত্রিত অতিথিকে নিয়ে। হট সিটে যথারীতি তিনি এসে বসেছেন, চলে এসেছে আমাদের সেই মহেন্দ্রক্ষণ, সেই সময় যে সময়ের জন্য দারুণভাবে মুখিয়ে থাকি সপ্তাহের সাতটা দিন। কবে সেই আমন্ত্রিত অতিথিকে, কবে সে হট সিটে যিনি বসবেন তাকে সাথে নিয়ে তার জীবনের মাঝ দিয়ে নিজের জীবনের দর্শনগুলোকে একটু মিলিয়ে নিব, তার জীবনের মাঝ দিয়ে নিজের জীবনটাকে একটু দেখে নিব। সে আমার মনের আয়নার মতো আমার সামনে এসে দাঁড়াবে, আমার জীবনের ভুল ঠিক সবকিছুর হিসেব নিকেশ, সব রকমের খতিয়ান একটু মিলিয়ে নেওয়ার সুযোগ পাব। আজকে আমাদের যথারীতি আমাদের আজকের অতিথি বন্ধু উপস্থিত, হট সিট অলঙ্কৃত করেছেন আনুষ্ঠানিকভাবে প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ গুরু, আমি শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই চেয়ারে বা এই এই জায়গায় এসে আমার জীবনের গল্প বা জীবনের কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা FM 90.4 কে অভিনন্দন এবং ধন্যবাদ।
আপনার অনুভূতি কেমন? আপনি হট সিটে বসেছেন, অনেকেই কিন্তু আসতে চায়, তার মধ্যে থেকে আমাদের জাজ প্যানেলকে প্রচন্ড রকমের পরিশ্রম করতে হয়, ফাইনালে একজনকে তারা ফাইনাল করে এবং তারা আমাদের সাথে হট সিটে উপস্থিত হয়, অনুভূতি কেমন?
অনুভূতিটা আসলে আমার কাছে একরকম বিস্ময়, আমি আজকে এখানে আসতে পারবো এটা আমি নিশ্চিত হলাম আজকে দুপুর নাগাদ, 12টা নাগাদ নিশ্চিত হলাম সর্বশেষ যে হ্যাঁ আজকে আমি এখানে বসছি। আমার পূর্বে
এগুলোর পিছনে কিন্তু অনেক কাজ থাকে, তাকে আপনি জানেন অনেক লম্বা প্রসেস থাকে, এদের লম্বা একটা টিম আছে যারা এখান থেকে ফিল্টারিং করে, দেন সেগুলো নিয়ে আবার ক্রস চেক করে, তারপর দেন ওদের ওরা আবার ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নিয়ে একজনকে হয়তো সিলেক্ট করে, দেন তার সম্বন্ধে তাদের মতো করে তারা কিছু ইনফরমেশন কালেক্ট করে, দেন ফাইনালি হয়তো একজন গেস্টকে লক করা হয় যে হয়তো অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত হয়। আমরা হয়তো অনুষ্ঠানে তাকে পাই এটা ঠিকই, বাট পেছনের যে কনসিকুয়েন্স গুলো সেটি হয়তো অনেক সময় জানা বা বোঝার সুযোগ হয়ে ওঠে না শ্রোতা বন্ধুদের। যাক ফাইনালি আপনি আমাদের সাথে উপস্থিত, এখন তো ভালো অনুভব করছেন, রাইট? তো আমরা শুনি আপনার জীবনের কথা, আপনার মতো করে আপনি উপস্থাপন করুন এবং প্রথমে আমি চাইব যে ছোট করে আপনার পরিচয়টা একটু দিয়ে নেবেন।
হ্যাঁ, আমি ঠিক আমার গ্রামের বাড়ি বরগুনাতে, বরিশালের। তো আমি ঠিক এখন থেকে 10 বছর আগে থেকেই শুরু করতেছি যে আমি 2004 সাল নাগাদ আমি ঢাকায় প্রথম আসি আর কি। এর আগেও আসছি, সেই আসাটা স্থায়ী ছিল না, মাঝে মাঝে আসতাম আবার যেতাম, আমার আত্মীয়র বাড়ি ছিল ঢাকায়, তাদের এখানে আসতাম যেতাম, কিন্তু 2004 সাল থেকে আমি ঢাকায় স্থায়ীভাবে থাকা শুরু করেছি নিছক পড়ালেখার উদ্দেশ্যে। তো আমি প্রথম 2004 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হওয়ার জন্য। তো ওখান থেকে আমার বরগুনার এক আঙ্কেল আছেন, উনি খুব ধনাঢ্য ব্যক্তি, ওনার নাম রুস্তম আজাদ, ওনার সাথে পরিচয় হয় এবং ওনার গুলশানে বাসা, ওখানে আসা যাওয়া হয় এবং মণিপুরিপাড়া বাসা ফার্মগেটে এবং বনশ্রীতে বাসা, এসব বাসায় আসা যাওয়া এবং তার সাথে পরিচয় আমার অব্যাহত থাকে। তো ঢাকায় থাকতেছি, পড়ালেখাও শুরু করেছি অনার্স। এরপর আমাদের ওই যে বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ওখান থেকে আমাদের ওই যে বরগুনার আমার আঙ্কেলের সাথে একটু পরিচয়টা খুব বেশি আরো দৃঢ় হয়। এরপর আস্তে আস্তে তার সাথে ওঠা বসা। এখন ঢাকায় তো আসছি, কিছু করতে হবে পড়ালেখার পাশাপাশি। কি করতে হবে? আমরা প্রথম ওই বরগুনার ওই আঙ্কেলের সাথে, আমার পরিচিত আঙ্কেল, আমার জেলাও যেহেতু বরগুনার পাথরঘাটে, আঙ্কেলের সাথে আমরা একটা সংগঠন দাঁড় করাই। আমার সাথে আরো কিছু বন্ধুরা ছিলেন, স্টুডেন্ট, আরো আঙ্কেল ছিলেন। আমরা নতুন দ্বারা ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করাই। তো ওই ফাউন্ডেশনের সূত্রে আঙ্কেলের সাথে আমার সখ্যতা আরো বেশি। এটা 2007 সালের কথা। তো আঙ্কেল সর্বশেষ বনশ্রীতে ওনার একটা নতুন বিল্ডিং করলেন। তো উনি বললেন যে হলে বা বাইরে কোথাও না থেকে আমার এই বিল্ডিং এ থাকা যাবে বনশ্রীতে, ওইখানে আঙ্কেলের ওই বাসায় থাকার ব্যবস্থা করলাম 2007 সালে। থাকা বা ওখানে সাংগঠনিকভাবে একটু বাণিজ্যিকভাবেও আমরা একটা ফ্ল্যাটে কাজ শুরু করেছিলাম। সেটা হচ্ছে নতুন দ্বারা ফাউন্ডেশনের কিছু আমরা চ্যারিটেবল ওয়ার্ক করাইতাম। ওখানে একটা ফ্রি স্কুল শুরু করলাম, ছেলেমেয়েরা ফ্রি পড়বে, সে ব্যবস্থা আমরা করলাম ওই আঙ্কেলকে সাথে নিয়ে এই নতুন ধারার ব্যানারে। ওইখান থেকে আসলে ওই প্রতিষ্ঠানটা যখন যাত্রা শুরু করবে বা লাউন্সিং প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রামে ওই বিল্ডিংই বসবাস করেন যারা সবাই এসছেন। তো সবাইয়ের মধ্যে ওই বিল্ডিংয়ে বসবাস করেন এমন একটা ফ্যামিলি, তাদের বাড়িও বরগুনে, তাদের সাথে আমার পূর্ব পরিচয় ছিল না। তো আঙ্কেলের মাধ্যমে নতুন করে পরিচয় হয়। উনি হচ্ছে ঝর্ণা নাম, তার সাথে পরিচয় হয়। তো ওই আমাদের বরগুনার আঙ্কেল পরিচয় করাই দেন। এরপর ঠিক প্রোগ্রামে আসছিল, সবাই ওনারা আসছিল। তো আসলে আজকে যার নামটা এখানে আসবে সে হচ্ছে আমার আসলে পরে ওয়াইফ হলো। আমি এই শুরুটা এভাবেই বলছি যে ওর নাম হিয়া, ও আমার পরে ওয়াইফ হয়েছে, কিন্তু এর আগের কথাগুলো আমি বলি কিভাবে পরিচয়টা হইল। ওই বিল্ডিং এ পরিচয়, এটা 2007 সালের কথা, 10 জানুয়ারি, 10 জানুয়ারি প্রথম পরিচয় হলো। তখন পরিচয়টা পরবর্তীতেও যে এটা থাকবে সেরকম কোনো সম্ভাবনা ছিল না। ওই প্রোগ্রামে আসছে, দেখা হয়েছে, এ পর্যন্ত শেষ। কিন্তু ওই যে হিয়া, তার সাথে পরিচয় হওয়ার পরে সে আবার ওই যে ঝর্ণাঙ্কটি ওই বিল্ডিং এ থাকেন, যে ঝর্ণাঙ্কটি সে ওখানে থাকেন ঠিকই, কিন্তু হিয়া ওখানে থাকেন না, গেস্ট হিসেবে আসছেন। সে স্থায়ীভাবে থাকে বরগুনায়, ওখানেই পড়ালেখা করে। তো ঠিক আছে, ওই একদিন পরিচয় হয়েছে, আবার সে 3-4 মাস বা 4.5 মাস পরে আবার ওখানে আসছে, কিন্তু আমি তো ওখানে স্থায়ী, বনশ্রীর বি ব্লকে একটা বাড়িতে, বি ব্লকের 3 নম্বর 7 নম্বর বাড়ি, আমি ওখানে স্থায়ী, আমি ওখানে থাকা শুরু করলাম। তো নতুন করে যখন আসছিল 3-4 মাস পরে, তখন আবার দেখা হয়েছে। ওই দেখা থেকে আসলে প্রথম দেখা না, সেকেন্ড দেখা থেকে একটু তার সাথে আমার ভালো লাগার বিষয়টা প্রকাশ হয়। এটা আমার ব্যাপার এবং তার কি ব্যাপার সেটা সে পরে কথা বুঝে গেছে। ওই বিল্ডিং এর ছাদে আমার সাথে 10 জানুয়ারি তো দেখা, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, 14 এপ্রিল, পহেলা বৈশাখ, ওই দিন তার সাথে আবার দ্বিতীয়বার দেখা। দেখা হওয়ার পরে আসলে যখন দেখা হয়, ওই মেয়েটা পড়ে হচ্ছে ক্লাস 8-এ, আর আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। তার সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, আমি বিশ্বাস করি এতটুকুই, এর বাইরে কিছু না। তার সাথে আমার কথা বাদ দিলাম, তার সাথে আসলে দেখা হয়েছে ঠিক আছে, কিন্তু প্রেম ট্রেম হওয়ার কোনো সম্ভাবনা তো থাকবেই না, কারণ সে ক্লাস 8-এ পড়ে। ঠিক আছে, দেখা হইলো, কিন্তু আসলে যে সে 80 পড়ে এটা শুনতে শোনাইবে ক্লাস 80 পড়ে বা বয়স কম মনে হইবে, কিন্তু ওর গ্রোথ বা দেখতে মনে হয় মিনিমাম ইন্টারমিডিয়েট শেষ করছে এরকম মনে হয় আর কি। তো আসলে প্রথম দেখাটাই আমি আসলে প্রথম দেখাটাই বুঝছি যে ও 80 পড়ে এটা ও ভুল বলছে বা আমাকে শোনাবার জন্য বলছে, ও আরো ওর বয়স আরো একটু বেশি হবে না ঠিকই। পরে আমি অন্যভাবে শুনে দেখি তাদের বাসার বুয়া বা অন্যভাবে শুনে দেখি যে না ঠিকই 80 পড়ে, ঠিক আছে। এখন আবার ও ওখানে থাকা শুরু করলো স্থায়ীভাবে, ওই বাসায় থাক আর বরগুনায় যাবে না, ওখানে বনশ্রীতে পড়ালেখা করবেন। এখন আমি আবার সবসময় তো বাসায় থাকি না, ক্লাস থাকে বা আমার পড়ালেখা আছে বা বিভিন্ন, আমি তো বাসায় থাকি না এক কথায়। তো তার সাথে আমি যখন যাই সন্ধ্যায় দেখা হয়, মাঝে মাঝে দেখা হতো, সেই দেখা হওয়া থেকে মোটামুটি একটু ভালো লাগাও, আমার ভালো লাগা থাকলেও আমি সেটা বলতাম না, যেহেতু আমার তখন আসলে এতটুকু বিবেক বুদ্ধি আছে যে যখন সে 80 পড়ে আমি অনার্স ফার্স্ট ইয়ার করি, তার সাথে আমার কোনো কিছু হতে পারে না, এটা সামাজিকভাবেও হতে পারে না বা এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে। এইভাবেই রইল, এটা আর বাড়াবাড়ি হয়নি, কিছুই হয়নি। সে তার সাথে তাকে আমি ভাবি না, কখনোই ভাবি না। ও বরগুনায় যায়, ঢাকায় আসে, ঢাকায় থাকে, বরগুনায় যায়, আমি আমার মতো আছি। কিন্তু এক সময় ও ওর তাগে ওর ইচ্ছায় ওর তাগিদেই ও আমার টেলিফোন নাম্বারটা আমার ওর ফ্ল্যাটের বুয়া থেকে আমার আমার মানে ওর ফ্ল্যাটের বুয়া আমার নাম্বারটা নিয়েছেন, যে বিল্ডিং এর মালিক তো আমাকে চিনেন, বলছে আপনাকে আমার দরকার হতে পারে, সেই কারণে নাম্বারটা নিয়ে রাখলাম। কিন্তু বুয়া যে ওই নাম্বারটা ওকে দেবে সেটা আমি বুঝি নাই, নাম্বারটা দিছে কিন্তু বুয়া যেই সময় নাম্বারটা নিয়েছে তাৎক্ষণিক আর কোনো ফোনও করে নাই, আমি বুঝবো বা কিছু, দুই এক মাস পরে সে আমার সাথে কথা বলছে। তো দুই এক মাস পর ওই সময় সে তার সে তো ফোন ব্যবহার করতো না, ঢাকায় আসলে তার খালার ফোন থেকে টেক্সট দেয়া বা ফোন করা, আর বরগুনায় গেলে তার মা বাবার ফোন থেকে বা বাসার টিএনটি ফোন থেকে ফোন করা। এই যে ফোন দেয়া বা কথা বলা, এটা আমি আমলে নিতাম না, একরকম আমলে নিতাম না, ওই কারণে আপনাকে যেটা বললাম ওর এইজের কারণে আর আমার টাইম আমার সময়ের কারণে। কিন্তু ও ফোন দিত ঠিকই, ও ফোন দিত ওর মতো ভেবে, ঠিক আছে। কিন্তু এইটা কেউই জানে না, আমি এটা আমলে নিতাম, যেহেতু এটা কাউকে জানাজানি হয় না, আমি আমার মতো চলতে রইলাম। এরপর 7-8 2 বছর শেষ, প্রায় 2 বছর শেষের যখন শেষ হয়ে যায়, আমি বরগুনায় যখন বেড়াতে গেলাম, আমাকে আমন্ত্রণ জানাইলো তাদের বাসায়। আমি তাকে তার ফ্যামিলি চিনতাম না বরগুনার কোথায়, যখন আমন্ত্রণ জানাইলো আমি আমাদের এই ঢাকায় পরিচয় হয়েছে, বরগুনা আমার বাড়ি, তার বাড়িও বরগুনা, আমন্ত্রণ জানাইলে আমি যেতেই পারি। আমি বরগুনা বাজারে আমি শহরে গেছি, তখন তার নানিকে সাথে নিয়ে আমাকে বরগুনা বাজার থেকে আগায় নিতে আসছে তাদের বাসায়, তাদের বাসা স্টেডিয়ামের ওখানেই। এটা 8 সালে সেদিনও ছিল 14 এপ্রিল, পহেলা বৈশাখ ছিল, আমি পহেলা বৈশাখ উপলক্ষে আমার গ্রামের বাড়িতে আমি বেড়াতে গেছিলাম। তো আমি বাজারে আসলাম, সে তার নানিকে নিয়ে আগায় নিল, কিন্তু আমি যে গেছি ওর খালা ছিল ওই যে ঢাকায় যারা থাকেন, সেই পারিবারিক সূত্রে যেতেই পারি, আমাদের কাছাকাছি বাড়ি, গেলাম। কিন্তু ভালো আপ্যায়ন, আর পরিচয়টাও করাই দিলেন যে ওনার সাথে ঢাকায় এইভাবে পরিচয়, ওই আঙ্কেলের নাম বললেন, ওই বাসার কথা বললেন, যে এইভাবে পরিচয়, ওয়েল ভালো। তার নানি আমাকে বললেন ভালো পরিচয় হয়েছে, ভালো পরিচয় এভাবেই থাকুক। তো এরপর যখন 9 সাল গেল, কিন্তু আমাদের সম্পর্কটা এত মানে জবাবদিহিতার মধ্যে কোনো সম্পর্ক না, আমি কেন 1 মাস যোগাযোগ করলাম না, আমি কেন 6 মাসে যোগাযোগ
করলাম,
আমি যদি সুযোগ পাইতাম কথা বলতাম, সুযোগ না পাইতাম কথা বলতাম না। কিন্তু আমি তো ওইটা গুরুত্বই দিইনি, আমলেই নিইনি এই বিষয়টা, আমি আমার মতো আছি। তো যেহেতু 9 সাল 2 বছর শেষ হয়ে যাচ্ছে, আমি এদিকে আমার কাজ করতেছি, এদিকে অনেকের সাথে পরিচয় হয়, অনেক মেয়েদের সাথে পরিচয় হয়, কিন্তু এরকম ফিল করি না এই পরিচয়টা। 9 সালে আমাদের বাড়ি, এখন সে আমাদের সম্পর্কে একটু জানবে, বলছে আমাদের গ্রামের অ্যাড্রেসটা সে নিয়েছে, তা আমাদের সম্পর্কে কি জানছে না জানছে তার ব্যাপার আমি জানি না, কিন্তু তার পরিবার সম্পর্কে আমি আদৌ কিছু জানি নাই। তার বাবা আমাকে যে বরগুনা থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়েছেন, তার নিজের বাড়ি না, তার নানির বাড়ি, তার নিজের বাড়ি হচ্ছে তার মা আছে বাবা আছে সেখানে নেয়নি, নিচে নানির বাড়ি যেখানে কেউ থাকে না, নানি আর একটা মামা থাকে, মামা সে তো বাসায় থাকে না, নানির বাসাটা নানির বিল্ডিং খালি থাকে, ওখানে নিয়ে ওর মামি আছে, মামি নানি আমাকে আপয়েন্ট করেছে। এরপর ওর মা, ওর মা এবং ওর নানির বাসা শহরের মধ্যেই, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, ওই হিয়াকে যদি ওর নানির বাসায় থেকে নিজের বাসায় যেতে লেট হতো বা বিলম্ব হতো তাহলে ওর মা নিজ উদ্যোগে ওই নানির, ওই নানির বাসায় যেতেন। তো ওর মা আবার ফোন দেয়াতে, ওর নানির ফোন দেয়াতে ওই নানি বুঝে ফেলছে যে ওর মা আসতেছে, হিয়ার মা আসতেছে। তো আমাকে আর ওই হিয়াকে একটু দূরে সরায়ে রাখলেন, ওদের বাসা থেকে একটু মাঠের মতো আছে ওখানে, বলেন যে তোমরা ওখানে গিয়ে কথা বলো, ওর মা আসতেছে। এখানে আমার একটু সন্দেহ হইল, আমি আসছি এটা একটা সামাজিক ভাবে, সে যে আসুক বা না আসুক কিছু তো গোপন করার নেই, পরিচয় করাই দেবে বা পরিচয় না করাই দিলে তো সেখানে আমার যাওয়া ঠিক না। তো পরিচয় করাইলেন, তার নানি বললেন যে তো ওই সামনে ঘরের সামনে থেকে যে ওরে আমি নিয়ে আসতেছি, ও রেস্ট ঘুমাইতেছে, আমি ওরে নিয়ে আসবো না, উঠলে ঘুম থেকে উঠলে ঠিক আছে। ওর মা আবার চলে গেছে। ওর মা ওর নানি এদের মধ্যে খুব ট্রাস্ট আছে, কথার বিশ্বাস আছে, এখানে জবাবদিহিতার মধ্যে নেই, প্রিয়া ঘুমাইছে ঘুমাক, নানির বাসার নিজের বাসার মতোই ঘুমাই আছে, উঠলে যাবে। কিন্তু ওখানে দুপুরে লাঞ্চ টান্স পর্যন্ত ছিল, লাঞ্চের পরে আমাকে বিদায় দিলেন, এটা 2009 সালের এপ্রিল। বিদায় দিয়েছে কিন্তু পরিচয় হয়েছে এতটুকুই যে যার বাড়িতে বসে পরিচয় হয়েছিল রুস্তম আজাদ সাহেব, ওনাকে বললাম এই বিষয়টা যে আপনার ফ্ল্যাটে যার সাথে পরিচয় করে দিয়েছিলেন তাদের বাসা তো বরগুনাই, ওই রুস্তম আজাদ সাহেবের বাসা বরগুনা শহরই, যে ওনাদের বাসায় গিয়েছিলাম, বলছে ভালো। তো আমি বলাতে উনি একটু সন্দেহ করছে আর কি, ওই যে মেয়ে আছে এই কারণে সন্দেহ করছে, সন্দেহ করাতে সন্দেহ করে আমাকে কিছু না বললে ওনার গার্ডিয়ানদের ফোন দিয়েছে যে আমি যাদের সাথে পরিচয়, উনি যাদের সাথে পরিচয় করেছেন, ওর খালা যে ঝর্ণা আংটি তাকে তার সাথে কথা বলছেন, যে ও আমাকে বলছে, আমাকে উদ্ধৃতি দিয়ে বলছেন যে ওনার সাথে কি বলে কিছু না তো এমনি পরিচয় হয়েছে, নিয়ে এসছি এ পর্যন্ত শেষ। বলছে কি জিজ্ঞাসা করাই তো একটা সন্দেহের বহিঃপ্রকাশ। তা ওইটা আবার হিয়া শুনছে, হিয়ার গার্ডিয়ান, ওই গার্ডিয়ান ওর খালা হিয়াকে জিজ্ঞাসা করছে, হিয়া আবার আমাকে বলছে যে ওনাকে বলছো আসছিল আমাদের বাসায়। আমি বলছি আমি তো বলবো এটা তো লুকাবার কিছু নাই, তার মাধ্যমে পরিচয় হয়েছে, আমি বলতেই পারি, বলছি। ওইখান থেকে এই কিন্তু একটু ওর গার্ডিয়ান আমাকে চিনে রাখলো, আর কিছু না। এরপর 9 সাল থেকে 10 সালে চলে আসলো, এই যে 9 সাল থেকে 10 সালে চলে আসা, এখানে একটা এক বছরের ব্যবধান, এই ব্যবধানটা আমার মতোই কাটছে, ওর সাথে তো আমার প্রেম না, যে এই 9 সাল থেকে 10 সালে একটা গল্প আছে কি কি হয়েছে তা না, ওর সাথে কোনো আমার সংযোগই ছিল না একরকম, আর ও সংযোগটা তো কন্টিনিউ করার সুযোগ নেই, কিরকম সুযোগ নেই, ওর তো স্পেশাল ফোন নাই, সুযোগ ও ক্লাস করত, এটা তখন 9-এ উঠছে, 9-এ শেষ, 10-এ উঠবে 9 সালে, তো এখন ক্লাস করত কি, ও সকাল 6:30 দিকে বের হয়ে যেত, কোচিং আছে, কোচিংয়ের পরপরই আবার ওদিকেই লাঞ্চ, আর বাসায় আসার সুযোগ নেই, ওইদিকেই সরি নাস্তা, এরপর আবার ক্লাস শুরু হয়ে যেত 4টা পর্যন্ত ক্লাস, ক্লাসের পর এসে আবার বিকেলে,
সেই অর্থে কোনো সুযোগ ছিল না,
সে চাইলেও পারবে না আমার সাথে যোগাযোগ করবে, তবে সুযোগ একটু পেলেই ওই বাসায় এসে TNT ফোন ছিল, ওই ফোন থেকে কথা বলতো, ফোন দিত, তা আবার তার মা বাসায় না থাকাকালে তো কাউকে ফোন দিতে পারতো না, আর ও ফোন দেবে এরকম তো কোনো সিচুয়েশন বা ওর কেহ নাই ফোন দেয়ার, ফোন দিত সেটা নানিকে ফোন দিত, আত্মীয় স্বজনকে ফোন দিত, সেই আত্মীয় স্বজন আর নানিকে ফোন দেওয়ার ফাঁকে যে আমাকে ফোন দিয়ে ফেলতো এটা তো আর ওর মা অনুভব করতে পারেন নাই। তখন 9 সাল শেষ হয়ে গেল এভাবে, 10 সাল, হ্যাঁ 10 সাল চলে আসলো, 10 সালের দিকে আবার সেই বনশ্রীর বাসায় এসছে, ওই সময় আবার দেখা হয়েছিল, কিন্তু ওই যেহেতু অনেক দিন হয়ে গেছে এখন দেখাটা মোটামুটি ভালোই, দেখা হইলে মোটামুটি একটু ভালো কথা হয়তো টাইম নিয়ে কথা হইতো, তাদের তাদের ফ্ল্যাটে আমাকে যেতে বলতো, আমি যেতাম না। আমি তো ওখানে একা থাকতাম ওই ফ্ল্যাটে, আর আমাদের কিছু কাজকর্ম ছিল আমাদের ওই অর্গানাইজেশনের। তো একা আমি ওই টাইমে, ওর খালা একা থাকেন, ওর খালু তো বাসায় থাকেন না, অফিসে জব করেন, তো ওরকম শুধু মেয়েরা থাকে এই অবস্থায় আমি আসলে আমি নিজে নিজেই কমফোর্ট ফিল করতাম না, যেতাম না। কিন্তু এই যে পরিচয় যে একবার হইল, ওই পরিচয়ের যে সূত্র ধরে তার সাথে এটা আরো ডেভেলপ হবে আমি নিজেও বুঝতে পারিনি, আমি নিজেও বুঝতে পারিনি যে এই পরিচয়টা আরো বেশি কিছু হবে, বেশি কিছু পরিচয় বা এটা টেকসই হবে সেটা আমি বুঝতে পারিনি। তখন 10 সালের এই এপ্রিলেই সব ঘটনাগুলো হয়। ফেব্রুয়ারিতে আমি বাড়ি গেছিলাম একবার, তখন দেখা হয়েছিল মার্চ এপ্রিল, 14 এপ্রিল পহেলা বৈশাখ, আমি এই সব অকেশন গুলোতে বাড়ি যাই আর কি, পহেলা বৈশাখ বা কোন বড় কোনো ছুটি পড়লে, আমার পড়ালেখার বিরতি থাকলে ওই সময় বাড়ি যাইতাম। তো এপ্রিলের দিকে, হ্যাঁ, 10 সালের ওর সাথে যে সর্বশেষ আলোচনাগুলো হয় টেলিফোনে, ওর মায়ের টেলিফোন থেকে মেসেজ দিয়ে কথাগুলো হইতো, রাতে ওর মা যখন ঘুমিয়ে পড়তেন তখন ওই মোবাইলটা নিয়ে ও মেসেজ দিতেন। মেসেজ দিলে হয়তো কি, কথা তো বলতো না, কথা বললে তো শব্দ পাইবে, মা ঘুম থেকে ঘুম ভেঙে যাবে, মেসেজে কথা হইতো, ও মেসেজ দিলে আমি অ্যান্সার করতাম, আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে মেসেজে যাব।
কি ধরনের মেসেজ?
সেটা হচ্ছে এইসব মেসেজগুলো আসলে প্রেম সংক্রান্ত, যেমন ও বলতো আমি তো আপনাকে, আমি তখন আপনি করে বলতো আমাকে।
আচ্ছা, এখন কার কার সৎসাহস আছে কথা বলার? যাদের যাদের সৎসাহস আছে তারা শুধু মাইক্রোফোনে কথা বলবি। আমার সাথে আছে, নিকনেম কি আপনার?
শামিম।
শামিম, আমি এতেশাম, তোর নাম কি?
ইমা।
আর আমার সাথে টেকনিক্যাল ডিপার্টমেন্টের রিপ্রেজেন্ট বারুই, রাইট?
জি জি।
চারজন আছি আমরা, যাদের যাদের সৎসাহস আছে তারাই শুধু মাইক্রোফোনে কথা বলবি, আদারওয়াইজ আদারওয়াইজ মাইক্রোফোনে কিন্তু কথা বলবি না, ঠিক আছে? এখন কিছু সময়ের জন্য আমি টেলিফোন নাম্বার ওপেন করে দিচ্ছি, আমাদেরকে লাইভ চাইলে ফোন করতে পারো, নাম্বারটা হচ্ছে 9, নাম্বারটা একটু বলে দাও।
জি গুরু, অবশ্যই বলে দিচ্ছি।
আমরা স্টুডিওতে এখন 4 জন মেম্বার, হট সিটে আছে শামিম, আমি গুরু এতেশাম, পাশে আমার সহযোদ্ধা ইমা, ভয় পাচ্ছিস নাকি?
হার্টবিট বেড়ে যাচ্ছে।
এবং আমার পাশে টেকনিক্যাল রিপ্রেজেন্ট বারুই, এবং সেই সাথে সেল নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি।
জি জি গুরু, অবশ্যই।
সেল নাম্বার 09611904904, আবার নাম্বারটা বলছি 09611904904, আবার বলছি নাম্বারটা 09611904904, দ্য টাইম স্টার্ট নাও। যাদের যাদের সৎসাহস আছে তারাই শুধু ফোন করবেন, টেক্সট পাঠাবেন, অথবা আমরা স্টুডিওতে যারা যারা আছি তারাই শুধু কথা বলব। যাদের সৎসাহস নাই তাদের কথা বলার প্রয়োজনও নাই। দ্য অপশন ইজ ওপেন, রাইট? কথা বলতেও পারো, নাও বলতে পারো। আমার মনে হয় না যে মিডিয়ার রঙ্গমঞ্চে মানুষ যতখানি অভিনয় করে তার চাইতে কোনো অংশে কম অভিনয় করতে হয় বাস্তব জীবনে, রাইট শামিম? বাস্তব জীবনে কিন্তু আমাদেরকে প্রচন্ড রকম অভিনয়ের ভিতর দিয়ে যেতে হয়, ইমা, রাইট?
জি জি গুরু, অবশ্যই।
এবং প্রতি মুহূর্তেই কিন্তু আমরা এরকম দ্বিচারিতা বা এরকম দ্বিমুখী নীতি বা এরকম অন্যরকম একটা মুখোশ নিয়েই কিন্তু অহর্নিশ পথ চলা চলছে আর কি। যেমন আমি যদি এখনই বের হয়ে যাই অথবা সকালবেলায় আমার পথ চলা শুরু হলো, আমি যখন শামিম আপনার কথাগুলো শুনছিলাম আপনার অনেস্টি দেখে আমি অবাক হচ্ছিলাম, বাট ভেতরে বাজছিল আমার নিজের ভেতরে অন্য এক কথা, মানুষ কিন্তু ক্যালকুলেশন করতে চায় না। তোদের কার কি হয় আমি জানি না ইমা, শামিম আপনার কি হয় জানি না,
বাট আমার কাছে তো মনে হয় যে মানুষ ক্যালকুলেশন করতে পছন্দ করে না।
জি গুরু, অবশ্যই।
সকালে বাড়ি থেকে বের হলাম কিনা বলগাহরিণের মতো হয়ে গেলাম। আমি সেই গরুর কথা বলতেছি যে গরুর খুঁটা টুটা ভেঙে ঊর্ধ্বমুখে ছুটতেছে সামনের দিকে, এরকম বলগাহীন হয়ে যায় ষোড়শী রূপসী ষোলকলায় যৌবনচ্ছটা কোনো মেয়ে। ধর্ম বলতেছে যতবার কুদৃষ্টি নিয়ে তাকাবে ততবার জেনা করলে যে পাপ তোমার আমল নামায় লেখা হবে, কিন্তু মন বলতেছে চোখটাকে শান্ত করো। কিন্তু বারংবার যে যে গেট আপ বা যে লুক বা যে ধরনের স্ট্রাকচার না মেয়েরা বাইরে বাইরে বের হচ্ছে, অনেকের মধ্যে যে ধরনের অবয়ব ফুটে উঠছে, প্রত্যেকটা জায়গা মন প্রাণ দিয়ে আমি ওই জায়গাগুলোকে অনুকরণ করতেছি, ওই জায়গাগুলোকে ফলো করতেছি, মনোযোগ দিয়ে জায়গাগুলোকে দেখছি। পক্ষান্তরে হয়তো আমার গাড়িটা একটু যখনই ঝাঁকুনি খাচ্ছে, এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার হয়তো একটা মনের মধ্যে ইটার্ন, আমার বেবি আমার বউ ওরা কেউ হয়তো ভেতরে কোন একটা জায়গাতে সূক্ষ্ম একটা টান দিচ্ছে, তখন হয়তো আমি আবার সম্বিত ফিরে পাচ্ছি, আবার হয়তো আমি আমার জায়গা মতো আমার নিজের দিকে তাকিয়ে দেখছি, আবার কিন্তু সামনে কোন এক ষোড়শী রূপসী ষোলকলায় যৌবনচ্ছটা কোন মেয়ে, মন প্রাণ ভরে তাকে দেখছি। বিশ্বাস করো আর নাই করো, সে দেখার মধ্যে এতটুকু ভালোটাই পরে দেখার কোনো ব্যাপার নাই। যেভাবে সে নিজেকে দেখাতে পছন্দ করছে তার চাইতে উগ্রভাবে আমি আমার মতো করে তাকে দেখতেছি। কথা হচ্ছে শুধু আমি কি এরকম নাকি যারাই বাইর হচ্ছে সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম? যদি আমি এরকম হই তাহলে হট সিটে আমি বসলাম শামিম, লাভ গুরু চেয়ারে তুমি এখন আছো, আমার ভালো কোনো একটা পরামর্শ দাও যাতে করে পরবর্তীতে ঘটনার পুনরাবৃত্তি আমার দ্বারা না হয়। আমি চাই না এরকম থাকতে, আমি চাই না এরকম হতে, এত মানুষের ভালোবাসা এত মানুষের শ্রদ্ধায় স্নাত হয়ে আমি চাই না এরকম মানসিকতা নিয়ে কালকে সকাল দেখতে। বিশ্বাস করো এ ব্যাপারে সামান্যতম সন্দেহের কোনো কারণ নাই যে আমি এরকম থাকতে চাই, এরকম ভাবে দেখতে চাই, এরকম মানুষ আমি হতে চাই। কিন্তু এটাই দিবালোকের মতো স্বচ্ছ দিন যখন চলে আসে, গ্ল্যামার যখন সামনে আসে, সমস্ত কিছু ভুলে গিয়ে ওই দিকে তাকিয়ে থাকি ফ্যাল ফ্যাল করে। আমার যদি এরকম ফ্যাল ফ্যাল মার্কা চেহারা, আমার এরকম লোলুপ দৃষ্টি যদি দূর থেকে তুমি দেখতে স্বামী, তাহলে কত রকমের গালি দিয়ে যে আমাকে ভূষিত করতে, আমার আমাকে যে পরিমাণ শ্রদ্ধা দৃষ্টি নিয়ে তুমি দেখো সেটা রিভার্স হয়ে কত রকমের ঘেন্না দিয়ে যদি আমাকে আখ্যা করতে, তার কোন হিসাব নিকাশ ছিল না। বাট এটাই আমি, এটা অন্য কেউ না, আমার অন্য কোন সত্য না, দিস ইজ মি, আমি এরকম করি, এটাই আমি। কিন্তু এখান থেকে আমি মুক্তি হতে মুক্তি পেতে চাই স্বামী, কি করলে আমি আর কোনদিন কোন এরকম মেয়ের দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকাবো না, তার প্রত্যেকটা ভাজ আমার চোখ এভাবে অনুকরণ করবে না, ভেতরে ভেতরে এরকম পুলকিত হবে না যখন আমি তার অলক্ষে তার শরীরের প্রত্যেকটি জায়গা যখন একটু উন্মুক্ত হবে সে জায়গাগুলো খুঁজে ফিরে বেড়াবে না আমার মন আর আমার চোখ। আমি চাই এরকম হতে কিন্তু আমি পারতেছি না। ওরা উস্কে দিচ্ছে ওদের পোশাক আশাকে কিছু কিছু মানুষ, আর আমিও সেগুলোকে ফলো করছি, মন প্রাণ শান্ত করে আমার আমি আমার আমি আমি তার ভেতর দিয়ে অনুগমন ঘটছে, আমি তার ভেতর দিয়ে নিজেকে আমি যেন অন্যরকম ভাবে আমি এক্সপ্লোর করতেছি। আচ্ছা আমি কি শুধু এরকম? আমি বলতেছি আমার কথা, আমি কি শুধু এরকম? আমি কিন্তু প্রোগ্রাম থেকে বাইরে এখন স্বামী, আপনার ঘটনার মধ্যে আমি নাই, আপনার ঘটনাগুলো শুনতে শুনতে আমার নিজের মধ্যে সব রিয়েলাইজেশন হচ্ছিল। কাজের প্রয়োজনে বসকে তেল মারতেছে একটু ঠিক আছে, ব্যবসার প্রয়োজনে কাস্টমারকে তেল মারতেছে এতটুকু ঠিক আছে, কিন্তু এই যে এরকম কমিউনিকেশন দিচ্ছে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, ভালো মানুষই টাইপ কমিউনিকেশন, দিন শেষে যখন আলো পড়তেছে তখন আমরা কিন্তু ওই রকম হয়ে যাচ্ছি। এই জায়গাটা যদি আমি এরকম হয়ে থাকি তাহলে এই ব্যাপারে কোনো প্রবলেম নাই, বাট সবাই যদি অলমোস্ট আমরা এরকম হয়ে থাকি তাহলে এগুলো মাথায় নিয়ে এইরকম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমাদের কি সমাজে এক্সিস্ট করা মানায়? আমাদের কি সমাজে নিজেদের বর্তমান থাকা মানায়? এটা কি অনেক দ্বিমুখী চরিত্রের মধ্যে পড়ে না স্বামী? আপনার কাছে কি মনে হয়? আমি কি খুব অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথা বলছি? কেন জানি আপনার কথাগুলো বলছিলেন যখন আমার মধ্যে এই জিনিসগুলো কাজ করতেছিল। আপনি যে মেয়েটির কথা বলছেন হিয়া,
আমার মনে হয় সেই মেয়েটি তার গ্রোথের কথা বলছিলেন। আমি কত পাপই দেখেন, আমি কিন্তু ভিতরে ভিতরে ফিসিলাইজ করতেছিলাম যে যে মেয়ের সদ্য 14-15 পড়তে যাচ্ছে এরকম একটি মেয়ে, এই মেয়েটি খুব চমৎকার ভাবে স্লো মিশনে কলি থেকে ফুলের দিকে প্রস্ফুটিত হচ্ছে। রাইট মানে বললেন ওই পুনর ভাবে না, তার ফিজিক, তার লুক, তার দেহবল্লরী সবকিছু যেন ফ্রেশ হচ্ছে। আর আমি দর্শকের মতো সেটা দেখার জন্য অপেক্ষা করছি যে পরিপূর্ণভাবে ফুটবে কখন ফুলটা। এটা হলো কিছু, কিন্তু আনফরচুনেটলি এটাই কিন্তু সত্য যে এই মাইন্ডসেট নিয়ে মানুষ দেখতে শুরু করে। তাহলে কার কাছে নিজেকে আপনি ওপেন করবেন, কাকেই বা ভরসা করে কার মনের কথা আপনি শুনবেন, কোন মাইন্ডসেট নিয়ে কাকেই বা সম্মানের বড় জায়গাটাতে বসাবেন? আমার কথাগুলো এখানে মজার ব্যাপার, যদি আমি এরকম হয়ে থাকি অবশ্যই আপনারা আমাকে নর্দমায় ফেলে দেন, ঝামেলা চুকে বুকে যায়। কিন্তু সবাই যদি এরকম হয়ে থাকি যারা শুনছেন এখন আমার কথা বা যারা স্টুডিওতে আসি, আমি মেয়েদের কথা বলছি অবশ্যই ইমাতুর ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যায় বা বাকি যারা আছি আর কি, তারা যদি সবাই অলমোস্ট এরকম হয়ে থাকি তাহলে কি, তাহলে তো মহামারী অবস্থায় আছি আমরা, রাইট? স্বামী আপনার অবস্থায় কিরকম হয়?
আসলে তারপর আমরা তো একটা সমাজে আছি, আমাদের দেশের সংস্কৃতি বা সমাজ
না এরকম কি হয়? আমি বলছি যে অপশন ওপেন, বললে হ্যাঁ অথবা না বলতেই পারেন, অথবা বললেন যে না আমি এটা নিয়ে কমেন্টস করতে চাই না। যাদের সৎ সাহস আছে তারাই শুধু কথা বলুক, কমেন্টস করতে চান না তাই তো? উনি কমেন্টস করতে চান না, দেখো তো কেউ কমেন্টস করতে চায় কি টেক্সটে?
গুরু কারোরই কোনো সৎ সাহস নেই এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন এবং 16260 তে আছেন। আমি কাউকে দেখছি না, মানে বলতে গিয়ে বলতে পারছে না এমন আর কি।
আচ্ছা টেকনিক্যাল টিমে রিপ্রেজেন্ট 12ই আছি, কোনো কি কমেন্টস করতে চান? যেরকম কি হয় আপনার?
গুরু আমি একটা কথাই বলবো যে আমরা মানুষ, আর মানুষ হচ্ছে সুন্দরের পূজারি। তো আমি মানুষ থেকে আলাদা নই, সুন্দর কিছু দেখলে আমার চোখ সেখানে আটকে যাবে, এটাই স্বাভাবিক আমি মনে করি। তো দৃষ্টিটা আসলে কিরকম মনের ভেতর থেকে তৈরি হয় সেটা তো আসলে সুন্দরটা দেখে তখন তৈরি হবে। বাট এখন আমার কাছে যেটা মনে হয় যে আপনার মতো ওরকম একটা ফিলিংস আমার মধ্যে যে হয় না তা কিন্তু, কারণ আমি মানুষ থেকে আলাদা নই। আর আমি এখনো ওই জগতে পৌঁছাতে পারিনি যে জগতে গেলে মানুষ সুন্দরকে দেখলে, যেমন একটা গান আছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। তো ওই গানটা আসলে সুন্দরের দিকে চেয়ে থাকে,
বুঝতে পারছি। এমন কথা আমরা হিমালয়ের পাদদেশে কোন সন্ন্যাসী না যে পুজো করি যে আমরা এরকম জিনিস দেখলেও নিজেকে মনটাকে আড়াল করে রাখতে পারবো, খুব সাধারণ মানুষ, তাই আমাদের এক্সপ্লোর করার মানসিকতা তৈরি হয়ে যায়। অনেক দারুণ ভাবে বলেছে বারুই, মানে এটাই মেনে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ, এটাই হবে, এটাই স্বাভাবিক। বাট পরমূর্তি হয়তো নিজেকে সামলে নেওয়ার ব্যাপার। তো যে মুহূর্তে আপনি আপনার হিয়ার কথা বলছিলেন,
আমি আমি একটা কথা শেষ করি যে আমি যে 7-10 পর্যন্ত তাকে চিনি, আমি তার কোন কথা বা তার সাথে আমার একটা রিলেশন ডেভেলপ হোক বা টেকসই হোক, সাস্টেনেবল হোক, এটা যে আমি এটা মনে মনে চাইলেও প্রকাশ করার সুযোগ নেই ওর এজের কারণে।
বাট সাবকনসিয়াস মাইন্ড কি বলছে
না,
এক সেকেন্ডের জন্য কোন একদিন এক মুহূর্তের জন্য কি আন্দোলিত হননি?
হ্যাঁ হয়েছে,
এটা নিয়ে কথা বলছি
আমি।
কথাটা কিন্তু এইখানে,
এক কথায়
আপনি হয়তো 5 হয়েছেন, বিশ্বাস করুন আমি এতে সাম 50 হইতাম এই পরিস্থিতিতে। এখন আমি জাতীয় খাবার বেশি খাই সে কারণে কিনা আই ডোন্ট নো, বাট আপনি 5 হয়েছেন আমি 50 হইতাম। দিস ইজ দা রিয়েলিটি। সো ওইসব জায়গার কোন সুযোগ না অ্যাকচুয়ালি, যে তার বয়স কম, সে ক্লাস 8 পড়ে, আমি ফার্স্ট ইয়ার, আমি চাইলেই আমি 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 নিজেকে আড়াল করে রাখি, কারণ আই নট সাপোজ টু মেক দ্য রিলেশনশিপ উইথ দ্যাট টাইপ অফ গার্ল যার বয়স এত কম। বাট আসলে কিন্তু বিষয়টা আপনার এই ব্যাপারটাকে, এই দর্শনটাকে ছাপিয়ে যাচ্ছে আপনার ভেতরে যে মানুষটি বসে আছে, সে তো প্রতি মুহূর্তে পাগল হচ্ছে তার 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 সৌন্দর্যে, তার লুক, তার তার যে কলি থেকে ফুল হওয়ার যে এক্সপ্লোর করতেছে তার ফিজিক, সে সেই মানে ডেসপারেট ভঙ্গিমা থাকে এখন এই মুহূর্তে।
আমার ভেতরের মানুষটা বলছে ও কুটিতে একটা,
এক্স্যাক্টলি,
এত সুন্দর, ঢাকা শহরে এরকম মেয়ে মনে হয় আমি দেখি না, আমার ভেতরের মানুষটা,
এক্স্যাক্টলি। এবং আর একটা মজার ব্যাপার কি, এই যে ট্রান্সফরমেশন পিরিয়ড না, প্রকৃতি এত চমৎকার ভাবে মেয়েদেরকে সৃষ্টি করেছে, এই যে বয়সের কথা বলতেছেন হিয়ার, এই ট্রান্সফরমেশনটা এত বেশি মারাত্মক, এই ট্রান্সফরমেশনটা যে চোখের সামনে কেউ দেখে বাগানে কলি থেকে ফুল ফুটতে দেখা, মানে এর কোন তুলনা হয় না, তখন আপনি কেমনে আপনার ধ্যান ভঙ্গ না হয়ে পারে? সে এখন 14 হোক
বা চারে হোক আপনার ধ্যান ভঙ্গ হতে বাধ্য, এবং এটাই ঘটেছিল এই সময়, রাইট?
ঘটেছিল। এখন এই যে আমার ধ্যান ভঙ্গ, আমার সমাজ, আমার স্টেট, আমার পরিবার
এটা বাধা দিচ্ছে,
মানে ওইটাকে আমি ভুলে যাওয়া শুরু করেছিলাম 10 সালে ওর কিছু কথার মাধ্যমে। ও যখন এই আমাদের বলবো না, কারণ
একটা ফোন কল দেখি সাহস দেখাতে পারে কিনা, দেখি সাহসী কোন ব্যক্তি আমাদের সাথে ফোনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথেকে বলছেন? মেহেদি সাহেব, আমি আমার নিজের একটা মানে ভেতরের কথা একনলেজ করলাম, যে এরকম হয় সাধারণত বাইর হলেই, আপনাদের ক্ষেত্রে কি এরকম হয় কিনা?
হ্যাঁ, সাধারণত এরকমই হয়।
আরেকজন সাহসী ব্যক্তি পাওয়া গেলে এরকমই হয়। সো আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে জিনিসটা? জি জি,
আমার একটা কথা বলা হয়েছে,
জি প্লিজ বলেন।
উনি যেটা বললো যে উনি 2-3 বছর যাবৎ তাকে দেখছে, কথা বলছে, তার ভিতরে কোন লাভ ফিল হয় নাই, এটা তো আসলে বিলিভ করার মতো না। একটা মেয়ে যদি 2-3 বছর ধরে আমার সাথে কথা বলে বা সে কোনো লাভ সম্পর্কে কোনো অমনটা বুঝায়, কিন্তু কোন একটা কিছু,
ভাইরে ওই কথা বলার জন্য তো পরিবেশ লাগবে, সবে না পরিবেশ তৈরি হয়েছে আমার নিজের কথা বলার কারণে।
পরিবেশ ঠিক আছে, কিন্তু তুমি যে বুঝতে ছিল, উনি তো বলছে যে উনার
এখন আর তা বলছে না স্বামী, এখন কি বলছেন? তা
আমার অনুভবে ছিল,
অনুভবে ছিল, এখন কিন্তু তা বলতেছে না মেয়েদি। আমি যেহেতু বলছি, আপনি নিজেও বলতেছেন, এখন বলার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, বিধায় উনিও এখন বলতেছে যে আমার মনের মধ্যে ওইগুলো চলতো। ঠিক আছে মেয়েদি, কোনো ভুল নাই, এখন এখন উনিও বলছে আমার মনের মধ্যে চলতেন, কি করবো ভাই, মনকে বোঝানোর চেষ্টা করতাম যে মেয়ের বয়স অল্প, সমাজে কি করবে, বাড়িতে কি বলবে, অমুকে কি বলবে, বাট মনের ভিতরে যুদ্ধ চলতো যে আমি একটা দারুণ কলিকে বাগানের মধ্যে ফুলে পরিণত হতে দেখছি, এবং প্রতিবার মৃত্যুবরণ করতেন তিনি ওই দৃশ্য দেখতে না, রাইট শামিম? আপনি মেয়েদি বুঝতে পারছেন নি ঘটনা? এবার বলার পরিবেশ তো লাগবে, আপনাকে আমাকে বলতে হবে, নাহলে মানুষ বলবে কেমনে? আপনি বললেন, আমি বললাম, বারেই বললো, এখন উনিও বলতেছেন আর কি। মেহেদি ভালো থাকবেন, আর থ্যাংক ইউ সাহসের জন্য, কিন্তু ভালো কথা, বন্ধ হবে কিভাবে, এটা বন্ধ হবে কিভাবে মেহেদি? এরকম কি দেখতে থাকবেন, এটা বন্ধ হবে কিভাবে, বন্ধটা হবে কিভাবে? তো দেখার কথা বললেন, এটা কি বন্ধ করবেন না? বলছে যে এই জিনিসটা যে দেখা, এরকম আগ্রহ নিয়ে তাকানো, এগুলো কি বন্ধ হবে না, বন্ধ করা উচিত না, সেটা করবেন কিভাবে? যদি হয়তো আমার সাথে কমিউনিকেট করতে পারছেন না, আমাদের সাথে ছিলেন মেহেদি, যিনি সাহস করে বললেন যে আসলে বাইরে গেলে এরকম হয়ে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। আমি নিজেকে দিয়ে আসলে এক্সাম্পল দিয়ে কথাটি বলার চেষ্টা করেছি যে আমাদের প্রত্যেকের মধ্যে এমন ধরনের মানুষের বসবাস, যে মানুষ অহর্নিশ এরকম ভাবেই তারা এক্সপ্লোর করে। নারী এক অদ্ভুত সত্তা, যে নারীর মধ্যেই আমাদের মায়ের সেই সত্তা লুকিয়ে আছে, কিন্তু পরের মুহূর্তে বাড়ি থেকে হয়তো বের হওয়ার পরে এরকম দৃশ্যে পড়লে তখন আমরা সেই সত্তাগুলোর কথা ভুলে যাই। আমার বোন লুকিয়ে আছে নারী সত্তার মধ্যে, আমার মা লুকিয়ে আছেন, আমার প্রিয়তম মানুষটি লুকিয়ে আছেন এই নারী সত্তাতে, আমার কন্যা সন্তান লুকিয়ে আছেন এই নারী সত্তার ভিতরে। ইট ইজ ভেরি আনফর্চুনেট যে কোনো দর্শনে ধোপে টেকে না, কোনো দর্শনে মাথায় আর মনে থাকে না, তখন আমি ভুলে যাই, বেমালুম ভুলে যাই তার সৌন্দর্যে, তার শরীরের প্রত্যেকটি বাঁকের মধ্যে আমি নিজেকে সঁপে দিই একেবারে পশুর মতো করে। এই পশুত্ব থেকে মুক্তি পেতেও আসলে চাই আমরা অনেকে, তারপরও করে ফেলি। এই ঘটনা থেকে মুক্তি পাওয়াটা আসলে জরুরি। ইনফ্যাক্ট আমি এই কথাটা অ্যাডমিট করার পিছনে কারণ এটি যে আমরা আসলে এটা করতেছি, এই দ্বিমুখী নীতির মধ্যে প্রতিদিন চলতেছি, এই বিচারিতা আমাদের মধ্যে আছে, এখান থেকে মুক্তি পাওয়া দরকার। এবং স্রষ্টাও বলছেন যে তোমরা চেষ্টা করো, চেষ্টা করলেই মুক্তি পাবা। বেটার আমরা সবাই মিলে চেষ্টা করি নারীত্বের এই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে। শামীম, আপনার মধ্যে এই ঘটনাটা ঘটেছে, এখন কিভাবে এই জায়গা থেকে নিজেকে ফাইন টিউন করতেছেন?
আমি একজন শ্রোতা যে কথা বলছে, একজন শ্রোতা যে কথাটা বিলিভ করতে চান নাই, আমি তাকে এক কথায় পরিষ্কার করে দিচ্ছি যে 7 সাল থেকে 9 সালের শেষ পর্যন্ত তার সাথে আমার পরিচয়, পরিচয়ের মাধ্যমে ও আমার সাথে কথা বলতো, আমি ওকে পছন্দ করতাম না তা না, আমি তো পছন্দের চেয়ে বেশি কিছু করতাম,
কিন্তু মনকে,
হ্যাঁ, আমি সমাজকে বা আমার পরিবার
ভয় চিন্তা করে মনকে সেই জিনিসটা দিতে পারি।
আমার এইজ এবং ফার্স্ট ইয়ারে পড়া, সেই সময় আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবো এরকম কোনো টাইম না।
একটা কষ্টের খবর দিই, আনারুল খাজিম মুনতাসির হালকা পাতলা গড়নের, হাইট 5 ফিট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা। শেষবার তাকে দেখা গেছে লালমনিরহাট, পড়াশোনা করছে ডেল্টা সায়েন্স কম্পিউটার কলেজ রংপুর, পরনে ছিল অ্যাশ কালারের শার্ট, বাসা রংপুর,
একুশে অক্টোবর তারিখ থেকে নিখোঁজ হয়েছে। খুঁজে পেলে যোগাযোগ করতে পারেন, নাম্বারটি হচ্ছে 017-23181805। নাম্বারটি আরেকবার বলছি 017-23181805। আরেকবার বলছি আনারুল আজিম মুমতাসির, হালকা পাতলা গড়নের এই ছেলেটির হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, পড়ে লেখাপড়া করে ডেল্টা সায়েন্স কম্পিউটার কলেজ রংপুর, তার পরনে ছিল অ্যাশ কালারের শার্ট, বাসা রংপুর, একুশে অক্টোবর তারিখে নিখোঁজ হয়েছে। খুঁজে পেলে প্লিজ এই নম্বরে ফোন দিন 017-23181805। আমরা চলে যাব শামিমের কাছে, তার আগে কিছু টেক্সট নিয়ে নি।
অবশ্যই আমরা কিছু টেক্সট নিব, আর যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, যারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো ফেসবুকে কমেন্ট করেননি অথবা আমাদেরকে কমেন্ট করবেন বলে চিন্তা করেছেন, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর বন্ধু আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের প্রাণ ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু শামিম, আমরা কিন্তু শুনছি তার জীবনের কথা, তার মাঝখানে অনেক কিছু অনেক কথাই হয়ে গেল। আর বন্ধু ছোট্ট একটি কথা সেটা আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে সাইফোর্সের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে, বিশেষ করে আপনি যদি ইংলিশে ভয় পান তবে চলে যান সাইফোর্সে। আরো তথ্যের জন্য আপনি ফোন করতে পারেন, জি বন্ধু ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 01713 01713 432 035, এই নম্বরে। আর বন্ধু আপনি কিন্তু অবশ্যই 16260 তে আমাদেরকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে 16260 তে অনেকেই আছেন, মেহেদী হাসান আছেন আমাদের সঙ্গে, মুসা মিয়া আছেন নরসিংদী থেকে, তিনি বলেছেন ইউ আর রাইট আই অলসো ইউআর। আসলে সব ছেলেদের মধ্যে এই জিনিসটা কাজ করে খুব বেশি, আমি যতদূর যেটা মনে করছি। কাউসার আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে না আমি তার কমেন্টটি পড়ছি না, জীবন আমি আপনার কমেন্টটি দেখলাম মাত্র কিন্তু পড়ে দিয়েছি। আর আছেন আমাদের সঙ্গে অনেকে, আমি দেখতে পাচ্ছি 16260 তে নাম লিখেন না, তারা কিন্তু অবশ্যই নামটি লিখে আপনি আপনার SMS টি করবেন, মনে হয় FM গুরু লিখতে একদমই ভুলবেন না। মোহাম্মদ আলী আছেন উত্তরা থেকে, তিনি লিখেছেন যে এটা হবে তাই স্বাভাবিক কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। সবাই যদি নিজ থেকে কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয়। শাকির আহমেদ আছেন মানিকগঞ্জ থেকে, তিনি বলেছেন দিস রাইট
একটা গুড নিউজ। অরিজিৎ সিং একটা গান শুনি, বোঝে না সে বোঝে না অর এনিথিং। আপনারা শুনছেন অরিজিতের কণ্ঠে একটি গান, যেটার পেছনে স্পেশালি আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ একটা গিফট আছে লিসনার্স, কারণ আমি জানি যে অরিজিতের স্পিরিচুয়াল ভয়েস আপনারা শুনতে পছন্দ করেন এবং বিনয়ের সাথে বললে আমাকেও আপনারা শুনতে পছন্দ করেন যতটুকু আমি জানি। তথ্যটা একটু পরে দিচ্ছি, গানটা একটু শুনুন।
ডাকতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে বোঝে না।
Yes, listeners,
অরিজিৎ সিং লাইভ ইন ঢাকায়, সারপ্রাইজ। এবং অবশ্যই এই লাইভ প্রোগ্রামে অন 5th ডিসেম্বর যমুনা ফিউচার পার্ক অর্গানাইজ বাই ইউ মেকার্স, এবং ইউ মেকার্স এর দারুণ এই উদ্যোগ অন 5th ডিসেম্বর যমুনা ফিউচার পার্ক অরিজিৎ সিং এর এই স্পিরিচুয়াল ভয়েস আপনারা শুনতে পারবেন, এবং সেই ভালো লাগাটাকে আর একটি বহুমাত্রিক রূপ দেওয়ার জন্য আপনাদের পছন্দের গোয়া এতেশাম অবশ্যই আপনাদের সাথে থাকবে। আমি দুহাত তুলে আপনাদের সামনাসামনি হব, রুবারু হব, দুহাত তুলে আওয়াজ দিয়ে বলতে চাইব ওখানে একদম ওপেন ফিল্ডে সবাইকে সাথে নিয়ে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অন 5th ডিসেম্বর যমুনা ফিউচার পার্ক অর্গানাইজড বাই ই মেকার্স, থ্যাঙ্কস টু ই মেকার্স, তাদের দারুণ একটি উদ্যোগ। অরিজিৎ সিং এর মতো দারুণ ভয়েস এর একজন গায়ক যারা এখন হাল নাগাদের সবচেয়ে বড় ক্রেজ, ইট উইল বি হিউজ, ইট উইল বি ব্লাস্ট অন 5th ডিসেম্বর অন যমুনা ফিউচার পার্ক। এবং আমরা সবাই মিলে সেদিন অনেক অনেক মজা করব, দারুণ ভাবে সেলিব্রেট করব, এবং আমার বিশ্বাস যে আপনারা আসবেন এবং আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে সেদিন।
This track was downloaded from FusionBD.com.
Yes, listeners, তাহলে দেখা হচ্ছে on 5th December at Jamuna Future Park, organized by E-Makers. থাকছে The Spiritual Voice, Arijit Singh, on live in Dhaka. এবং আমিও সাথে থাকছি বন্ধু, এবং অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে সেদিন। সবাই সবাই আসবেন, অনেক অনেক মজা করবেন, দারুণভাবে সেলিব্রেট করবেন, সেই প্রত্যাশা আমি থাকলাম। আজ আছি এখন আমাদের আজকের অতিথি বন্ধু শামীম কিনে। শামীম, তারপর থেকে
2010 সালের আসলে শুরু থেকেই যে ওর সাথে যে আমার সাথে টেলিফোনে যে আলাপগুলো হয়েছে, এই আলাপের মাধ্যমে যে অতীতের পরিচয়টা এবার ফাইনালি প্রকাশ পাবে যে হ্যাঁ, তাকে আমি অতীত পছন্দ করতাম, সেটা আমার মনে মনে ছিল, প্রকাশ করার সুযোগ ছিল না বিভিন্ন কারণে। তো 2010 সালের জানুয়ারির দিকে আমি আমার গ্রামের বাড়ি বরগুনাতে যাই, সেখানেও তার সাথে দেখা হয়েছিল, শুধু স্কুল গেটের ওদিকে বাজারে দেখা হয়েছে, কিন্তু ওখানে কোনো বেশি কথা হয়নি, অল্প সময়ের জন্য, 5-10 মিনিটের জন্য দেখা হয়েছে। আমি ওই সময় থেকেই ওই বরগুনা থেকে ঢাকা চলে আসছি। এখন তার সাথে আমার যতটুকু কথা হয়েছে সে কথার মধ্যে কি কি কথা, যেমন সে চলে আসবে আমার কাছে, এবং কিভাবে হবে বিয়ে নাকি কিভাবে চলে আসবে সে কিছুই জানে না, সে বলতে চায় আমি চলে আসতে চাই, খালা বা মা বাবা কাউকেই না জানিয়ে। কাউকে জানাবার তো প্রশ্নই আসে না, সে ক্লাস নাইনে শেষে পড়তেছে, ডিসেম্বর শেষ হলো, জানুয়ারি টেনে উঠবে, তো চলে আসলো। তার পূর্ব প্রস্তুতি হিসেবে আমি গুলশান একে, মানে নিকেতনে একটা ফ্ল্যাট নেই, 1 নম্বর রোডের 16 নম্বর বাড়ি, ওইটা আমি ভাড়া করি। স্পেশালি ও আসবে তাই, এটা আমার পরিবার বা আমার বন্ধু বান্ধব বা কেউই জানে না, আলাদা করে ওইটা ফেব্রুয়ারিতে ভাড়া করি। মার্চ এপ্রিল, এপ্রিলের পহেলা বৈশাখ, 14 এপ্রিল, 15 এপ্রিল বরগুনাতে আমি যাই ওকে নিয়ে আসবো বলে। সেটা কিভাবে পালিয়ে আসবে, ও পালিয়ে আসবে এই প্রস্তুতি নিয়েছে, আর আমি ওকে ওইভাবেই নিয়ে আসবো। এই সিদ্ধান্তটা যে নিচ্ছি, এরপরে ওরে নিয়ে আসলে যে কি হবে, এটার ভবিষ্যৎ কি হবে, এটা ওরকম কোনো জ্ঞান আমার ছিল না যে এটার শেষ রূপটা কি হবে, ওরা নিয়ে আসার পরের পরিস্থিতিটা যে কি হবে সেটা আমার, আমি ওইটা নিয়ে ভাবিনি। 14 ফেব্রুয়ারি পয়লা বৈশাখ গেল, ওই দিন তো ইভেন্ট, 16 ফেব্রুয়ারি যাই, 17 ফেব্রুয়ারি ও যেকোনোভাবে স্কুল থেকে পালায় আসতে মিস করছে, 17 ফেব্রুয়ারি স্কুল থেকেই পালিয়ে আসছে, স্কুলের ব্যাগ ছিল, কিন্তু ও যে স্কুল থেকে পালায় আসবে বলে স্কুলের ব্যাগে ওর একটা ছিল আর একটা কামিজ ছিল, সেটা আমি জানি না, পরে বাসায় আসার পরে এই খবরটা পাই। তো স্কুলের বইতে তো সালোয়ার কামিজ থাকার কথা না, ওর থাকবে বই সেখানে, তো পালিয়ে আসবে তাই বলেই তো এই প্রস্তুতি। তো ঠিক আছে, 17 এপ্রিল দুপুরের দিকে আমার সাথে রওনা দিল, কিন্তু এই রওনা দেওয়ার একটু টাইম, রওনা দেওয়ার পরিস্থিতিগুলো আপনাকে তুলে ধরি। সেটা হচ্ছে যে বরগুনা থেকে আমাদের ঢাকায় আসতে মাওয়া নদী, ওই পদ্মা নদী ছাড়া আরো দুইটা ফেরি বাজে, এছাড়া সব হাইওয়ে। তো বরগুনার একটু পরেই দশ মিনিট পনেরো মিনিট মোটরসাইকেল চললেই একটু পরেই একটা নদী আছে, এটা হচ্ছে পায়রা নদী। এই নদীটা একটু উতাল তখন, তখন টাইমটা হচ্ছে ফেব্রুয়ারি, মিন বাংলা হচ্ছে বৈশাখ, বৈশাখে তো একটু জোরো হাওয়া শুরু হয় সব জায়গায়। তো আমরা ওইখানে ওইখানে নদীটা পার হওয়ার মাধ্যম আছে ফেরি আর ট্রলার, বোট নৌকা যেটা। তো ফেরিতে তো আর আমাদের আসার সুযোগ নেই, কারণ আমরা পালিয়ে আসতেছি মানে বরগুনা থেকে ঢাকায় উড়ে আসতে পারলেই বাঁচি, না হয়তো বরগুনা ও কোথায় যায় মানুষ ফলো করবে, ও বরগুনা বাজারে উঠলেই মানুষ ফলো করে, এরকম ওর রূপ এক কথায়। এটা ওর সৌন্দর্যের বর্ণনা আর দিচ্ছি না। তো ওই নদীটা পায়রা নদীটা পার হওয়ার স্মৃতিটা আপনাকে বলতে গেলে যে আমরা স্পেশাল ট্রলার ভাড়া করতে হবে, অথবা ওয়েট করতে হবে ৩০ জন লোক হলে ওই ট্রলারটা ছেড়ে দিবে, তা না হলে ছাড়বে না, অথবা আমরা একজন বা দুজনেও আসতে পারবো ওই ৩০ জনের ভাড়া পে করলে। আমি তো রেডি সেই ৩০ জনের ভাড়া পে করার জন্য, আমি রিজার্ভ নিয়ে নদীটা পাড়ি দিলাম। নদীটা পাড়ি দেওয়ার মধ্যেই মানে পায়রা নদীটা প্রশস্ত কম না, বাতাস শুরু হইল। তো বাতাসে তো ট্রলার যেইভাবে আমাদের মানে ঢেউয়ের উপরে নিয়ে যায় নৌকাটা, আবার নিচে নিয়ে আসে। তো আমিও ওনাকে বললাম যে নৌকার নাবিক তাকে মানে যে চালায় মাঝি তাকে বললাম যে কি হবে এখন, সে বলছে ভয় নাই ডুববে না কিছু হবে না। কিন্তু এই টাইমটা কি হলো, যেটা হওয়ার কথা পরে সেটা হলো ওইখানে, ও তো এমনি ছোট মানুষ মানে ওই যে ঢেউয়ের কারণে আমার জড়ায় ধরতেছে, ঢেউয়ের কারণে তো জড়াইয়া ধরতেছে। এই জড়াইয়া ধরাটা আমি এমন ভাবে ফিল করলাম যে তার সাথে তো অতীতে আমার হাত ছোঁয়াছুঁই হয় নাই বা শরীরের স্পর্শ তো দূরের কথা, সে ওই প্রথম আমারে জড়াইয়া ধরলো যে ডুবে যাবো তো ডুবে যাব, সে কান্না করবে করবে এরকম একটা অবস্থা, কিন্তু কান্না করে নাই কিন্তু জড়াইয়া ধরছে। এখন আমি একটু বিব্রত, ঠিক আছে জড়াইয়া ধরছে, আমিও বলছি কিছু হবে না নির্ভয় থাকো। এরকম করতে করতে ৩০ থেকে ৩৫ মিনিট লাগে ওই নদীটা পার হইতে, অনেক এটা পার হইলাম। এরকম অবস্থায় পার হয়ে ওপারে উঠে আবার মোটরসাইকেল আমরা পটুয়াখালী পর্যন্ত আসলাম, এটা ১৭ ফেব্রুয়ারিতে শেষের দিকে বিকেলবেলা সন্ধ্যা গণিয়ে আসবে। পটুয়াখালী এসে আবার পটুয়াখালী থেকে আমরা লেবুখালী ফেরিঘাট পর্যন্ত আসলাম, ওই মোটরসাইকেলে অন্য মোটরসাইকেলে চেঞ্জ করে লেবুখালী থেকে আমরা বাসে আসলাম বরিশাল, বরিশাল থেকে তখন সন্ধ্যার কাছাকাছি বরিশাল থেকে আসলাম মাইক্রো বাসে, রিজার্ভ নিয়ে আমরা আসলাম এই পদ্মা মাওয়া ফেরিঘাটের ওই পারে ঢাকার অন্য পারে। আইসা আমরা একটা লঞ্চে পার হইলাম, লঞ্চে পার হয়ে এই ঢাকার পারে উঠলাম। ঢাকার পারে উঠে আলাদা স্পেশাল ট্যাক্সি ভাড়া করে আমি এই গুলশানের এই বাসার উদ্দেশ্যে আসি, নিকেতনের বাসার উদ্দেশ্যে। কিন্তু বাসায় আসার পথেই আমরা যখন গুলেস্থান পার হই ওই বঙ্গ মার্কেটের ওই ছাড় থেকে ওরে, আমি ভাবছি কি বাসায় নিয়ে তো ওর কোনো কাপড় চোপড়ের রেডি প্রস্তুতি নাই আমার বাসায়, থ্রি পিস টিস কিনে দেবো। আমি বললাম গাড়িটা দাঁড় করাইলাম, আমি বললাম এখান থেকে তোমার কিছু থ্রি পিস কিনে নেই বাসায় গিয়েই তো রেডি হইতে হইবে। তো বললো না আমার কাছে আছে, এটা লাগবে না এখনই, এটা কাল পরশু কিনলে এখন গাড়ি দাঁড় করাবার সুযোগ নেই। তো ওই সময় এই জিনিসটা আমি বুঝতে পারলাম যে ও থ্রি পিস সাথে ছিল। তো বাসায় আসলো সন্ধ্যা শেষ, সন্ধ্যা তো শেষ আমার কাছেও, কিন্তু ওর বাড়িতে যখন স্কুল ছুটি হয়েছে চারটা থেকে ঠিক পনেরো মিনিটের মধ্যে বাসায় যাবে, এটা একটা রেগুলার টাইম, পনেরো মিনিটের মধ্যে না গেলে ২০ মিনিট হয়ে গেলেই চিন্তা শুরু হয়ে যায়। তো ২০ মিনিট তো দূরের কথা, সন্ধ্যা গণিয়ে আসছে, এখন কি করবে? পারিবারিক ভাবে তো তারা তাদের মতো খোঁজাখুঁজি করছে, কিভাবে খোঁজাখুঁজি করছে আমি তো জানি না, তার নানা নানা নানি এখন তো পরে শুনি, আমি তো এমনিই বুঝছি ওদিকে কোনো কিছু শুরু হয়ে গেছে। তার পরিবারের কেহই আমার পরিবার আমার বাড়ি পর্যন্ত চিনত না, আমার পরিবারের অন্য কাউকে চেনা তো দূরের কথা, বাড়ি পর্যন্ত চিনত না। কিন্তু ওর নানি ওই অতীতে দুই এক বছর আগে যে তাদের বাসায় আমি গেছিলাম, আমি সহ বরগুনার আরো কিছু ছেলেদের অলরেডি ওদিকে হয়রানি শুরু হয়ে গেছে একরকম, ওইদিকে বরগুনা শহরের তিন চারটা ছেলেদের বাসায় গিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এই মেয়েকে। কিন্তু আমি যে নিয়ে আসবো এইটা তো আসলে তাদের ভাবনায় ছিল না, আমার সাথে পরিচয়টা নিয়ে আসার মতো না, এমনি পরিচয়। কিন্তু বরগুনা শহরের আরো কিছু ছেলেদের সন্দেহ করত ওই হিয়া পরিবার। সন্দেহ করার কারণে তাদের বাসায় বাসায় খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কিন্তু প্রথম খোঁজাখুঁজিতে তারা না জানিয়ে খোঁজাখুঁজি করত, জানিয়ে ফেলবে আবার এরকম পালায় গেছে না হারায় গেছে, তাদের একটা সম্মানের ব্যাপার, পারিবারিক সম্মানের ব্যাপার। কিন্তু শেষমেশ করলো কি, ওই রাতে কিছু হয় নাই, পরের দিন ওর নানি, আমি বনশ্রীতে যার ফ্ল্যাটে ছিলাম ওই ফ্ল্যাট মালিককে ফোন করছিল যে ঢাকায় বসে এরকম এক ছেলের সাথে পরিচয় হয়েছিল হিয়ার, তো ওই ওনার বাড়ি এদিকেই শুনছি বরগুনার, তো কোথায় কি? তো উনি বলল তো হ্যাঁ তার বাড়ি তো অমুক জায়গায় পাথরঘাটে, আমার বাড়ির ঠিকানা বলে দিল। দেন ওরা করলো কি, বরগুনা শহর থেকে সেই রকম প্রস্তুতি, আমাদের বরগুনা বাজার বরগুনা থেকে আমাদের বাড়ি প্রায় 40 থেকে 45টা মোটরসাইকেল যোগে আমাদের বাড়ি এরকম উপস্থিত বহু লোকজন। তার বাবার বক্তব্য কি, আমার মেয়ে চাই, আজকের মধ্যেই চাই, না পাইলে কি হইবে বুঝেন, 40 একটা গ্রামে 2-4টা মোটরসাইকেল গেলেই তো, সেখানে 40-45টা মোটরসাইকেল বরগুনা শহর থেকে গেছে।
আচ্ছা বাসায়
আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়িটা গ্রাম, সেটা আমাদের গ্রামে, আমার গ্রামে এখনো বিদ্যুৎ নেই, সেখানে আমার গ্রামের বাড়ি তখন কাঁচা রাস্তা ছিল এরকম বলা যায়, হ্যাঁ কাঁচা রাস্তা ছিল, সেখানে 40-50টা মোটরসাইকেল যাওয়া মানে তো পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে যাওয়া, এটা আমার গ্রামের মানুষ তখন বিশ্বাস করতে চাইল না যে আমি এরকম কোন একটা মেয়ে নিয়ে গেছি, এটা হয় না, হয় না, কিন্তু আসলে তো ঘটনা এদিকে হয়েই গেছে, সত্য সত্য তো আর লুকানো যাবে না। এর মধ্যে ওই বনশ্রীর যে বিল্ডিং এর মালিক আমাকে চিনত, আমার সাথে ওঠা বসা, সে আমাকে ফোন দিল, স্বামী এরকম এই ঘটনা, তুমি কি এই হিয়াকে তো চিন্তা, ওকে কি নিয়ে গেছো কিনা? তা আমি ফার্স্ট হচ্ছে ফার্স্ট অস্বীকার করছিলাম, কিন্তু অস্বীকার পরে তো দেখছি যে অস্বীকার করলে এটা লুকানো যাবে না, সেটা কিছুক্ষণের মধ্যে ঘন্টাখানেকের পরে পরে বলছি যে ঠিক আছে তাহলে নিয়ে এসছি, এখন কি করণীয়? সে বলছে যে কি করণীয়, তুমি বাড়িতে খোঁজ নিয়ে দেখো। আমার ফোন বন্ধ, ফোন বন্ধের পরে আবার ফোন ওপেন করলাম, ফোন ওপেন করার পর তো আমার গ্রামের মানে আমার বাসা থেকে আমার মা বাবা ফোন, মানে একের পর এক ফোন, এই ঘটনা এই গল্প। তো যদি এখনো ভালো চাও মেয়েটাকে, খুব ভালো মেয়েটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো, কিভাবে কোথায়? এখন ওই ওই বনশ্রীতে যার সাথে পরিচয় আঙ্কেল রুস্তম আজাদ সাহেব, উনি বললেন যে আমার বাসায় দিয়ে এসো, আর কিছু লাগবে না, আমার বাসায় দিয়ে এসলেই মেয়েটা ফেরত পাবে। তো আমি করলাম কি, আসলে যে আয়োজনে ওরে নিয়ে আসা হয়েছে, যে প্রস্তুতিতে নিয়ে আসা হয়েছে, এখন তো ফেরত দেওয়ার মতো আসলে আমার ভাবনা নেই বা সিদ্ধান্তও না, আমার সিদ্ধান্তটা একটু টেকসই ছিল যে এটা আর ফেরত হবে না, নিয়ে এসছি তো নিয়ে এসছি, এই নিয়ে আসাতে যে বিচার হবে আর ফেরত না দিলেও একই বিচার হবে, ঠিক আছে আমি নিয়ে এসে। আমরা গুলশানের বাসায় ওঠার পরে আমার পরিচিত এক ভাই ছিল, হ্যাঁ ওনার, উনি জানলো বিষয়টা, উনি জানার পরে এখন বলল তাহলে কি করার, এরকম একটা মেয়ে একটা ছেলে থাকবে, তাহলে বৈধভাবেই থাকুক, বৈধভাবেই, আমাকে বললো বৈধভাবেই থাক, আইনিভাবেই থাক, তাহলে কি করণীয়? ফার্স্ট স্টেপ হচ্ছে কি, বিয়ে করতে হবে। আমার ওই এক ভাই রবিন ভাই, আমার আমার বড় ভাই বলা যায়। তো আমি এই নিকেতনে বাসা নেওয়ার পরে এখন 18 ফেব্রুয়ারি তাকে বিয়ের প্রস্তুতি নিলাম। আমরা গেলাম মহাখালীতে একটা ডাক্তারের কাছে, যে ডাক্তার একটা সার্টিফিকেট দিয়ে দেবে, ওর বয়স হয়েছে, মানে ওর বয়স হয়েছে এরকম একটা সার্টিফিকেট দিয়ে দেবে।
ছেলে বয়স কত তখন?
আসলে অ্যাকচুয়ালি বয়স ওই 14ই, 14 শেষ হবে এরকম একটা বয়স। তো ওর 18 বয়স তৈরি করতে হবে না, 18-র নিচে বিয়ে বৈধ না। তো ঠিক আছে, 18 তো এখন ওই ডাক্তার ওই বয়স বানাইতে রাজি হয় নাই, 18 বয়স তৈরি করতে রাজি হয় নাই। পরে আমি বাসায় ফেরত গেলাম এবং এই এক নম্বরের একটা স্টুডিও থেকে ওর ছবি করলাম। ছবি করার পরে গুলশান ক্লাবে ওর বিয়ের অনুষ্ঠান হবে এরকম একটা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমার ওই ভাই রবিন ভাই আবার পরামর্শ দিল যে গুলশান ক্লাবে বিয়ে হওয়া মানেই তো অনেক কিছু জানাজানি হওয়া, এলিট পারসন জানবে যে কোথায় কি হচ্ছে, ওরকম একটা বেবি মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে, এটা একটু সমাজের কাছে প্রশ্ন, কিভাবে হাও? তো তখন কি করলাম, আমরা ঠিক ওই যে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকতেই গরোয়া নামে, বর্তমানে গরোয়া নামে একটা রেস্টুরেন্ট,
গরোয়া
গরোয়া আবাসিক এলাকায় ঢুকতেই, তখন ছিল 2010 সালে ছিল ওইটা করাইগোস্ত, ওইটার মালিক হচ্ছে এখন ফিল্মে ইয়ে করে আমার পরিচিত মানুষ, তার ওই রেস্টুরেন্টে আমাদের বিয়ে হয় ওইখানের স্থানীয় এক কাজী দিয়ে। বিয়ে হয় ওই ওই রাতেই, বিয়েটা খুব স্বাভাবিকভাবে হয়, মানে খুব প্রস্তুতি না তো স্বাভাবিক অবস্থায় বিয়ে হয়। আমাকে রবিন ভাই তার গাড়িতে আবার রাত 12টার দিকে আমার বাসায় আগাই দিয়ে যায়, আগাই দিয়ে সে চলে গেছে। আমরা প্রথম, এই হচ্ছে তার সাথে প্রথম রাত, এটা হচ্ছে 18 এপ্রিলের রাত, 18 এপ্রিল বিয়ে, ওই রাতে তার সাথে আমার প্রথম থাকা। প্রথম থাকাটা যেমন আমার আমার মাস্টার বেডে, তখন আসলে গরম তো, আমি এছি এছি ছাইরাই ঘুমাইতে আমার মাস্টার বেডে, ও ও ঘুমাইতো, কিন্তু ও বলছে এসিটা ওর দরকার নাই। তা আমি বললাম ঠিক আছে, গরম ফ্যান শুধু ফ্যানই হবে, এসি বন্ধ রাখলো, ঘুমাইলো শুয়ে রইল। আসলে প্রথম যে ও আমার খাটেই ঘুমাইলো, পাশে ঘুমাইছে, কিন্তু আমাদের সাথে অত দুজন দুজনের মধ্যে অত আলাপ হয় না। আলাপ কেন হয় না সেটা হচ্ছে ওই ভাবনায় বাড়িতে যে কি ঘটনা ঘটতেছে, আমার বাড়িতে এরকম লোকজন গিয়া হুমকি দিচ্ছে, মেয়ে চায়, মেয়ে না পাইলে আমাদের বাড়িটারি উড়াইয়া দেবে, মানে অনেক কিছু করবে এরকম। তো ওই পরিবার থেকে অনেক ফোন, একের পর এক ফোন আমার কাছে, ইভেন আমার ফোন নাম্বার নাকি কি পুলিশকে দিয়ে টিয়া ওই ট্র্যাকিং করতেছে, এই নাম্বার কোথায় আছে, এরকম অনেক কিছু করতেছে। তো ট্র্যাকিং এর বিষয়টা আমি জানি যে হ্যাঁ ট্র্যাকিং করলে পাওয়া যায় যে কোথায় থাকে, তো আমি এই কারণে মাঝে মাঝে ফোনটা বন্ধ করে রাখতাম। বন্ধ করলে ওর আঙ্কেল, ওই যে বনশ্রীর জর্নাং খালার হাজবেন্ড এনামুল আঙ্কেল, উনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে দিতেন ওনার বক্তব্য বলে, ঠিক আছে, ভয়েস মেসেজ ওপেন করে শুনতাম যে শামীম এই ঘটনা দিয়ে দাও, যেহেতু তুমি নিয়ে গেছো এটা সামাজিকভাবে জানাজানি হয়ে গেছে, আমরা তোমার কাছে আনুষ্ঠানিকভাবে দিতে চাই, বাট তোমরা কোথায় আছো আমাদেরকে জানাও, আমরা এসে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা করি। কিন্তু আমি তো এটা বিলিভ করি নাই যে আনুষ্ঠানিকভাবে দেবে, ওরে তো নিয়ে নেবে এবং আমাকে আইনের মাধ্যমে পুলিশ বা কোনো কিছু বিশাল কোনো ঘটনা ঘটাবে, ঠিক আছে। এরপর কি করলো, 18 এপ্রিল, 19-20 এপ্রিল, 20 এপ্রিল 2010, দুদিন অপেক্ষা করার পরে বরগুনা থানায় আমার নামে ওর বাবা কেস করলেন। কি কেস? নারী ও শিশু অপহরণ ও ধর্ষণ, গুম খুন এরকম। মানে শিশু অপহরণ করার পর, আমি ধর্ষণ করার পর, খুন করে তারপর লাশ গুম করে ফেলছি, এরকম একটা কেস করে দিলেন। কেস করার পর 20 এপ্রিল, 21 এপ্রিল প্রিয়াকে, মানে ওই বাসায় আমার এক আংটি, সে একটু বুঝাইছেন যে, মানে ওই হিয়াকি বুঝাইছেন যে আসলে তোমাদের এরকম থাকাটা, উনি জানছেন ঘটনাটা, জানার পরে উনি ও পরামর্শ দিয়েছেন যে ঠিক আছে যা হয় হোক তাদেরকে এখানে নিয়ে আইসা, সালিশি হোক বা মেয়ে দেখ বা না দেখ, ঠিক আছে আমাকে বললে আনো। তা আমি রাজি না হওয়ার পরে ওই হিয়া রাজি হয়ে গেল, ওর খালাকে বললো খালা তুমি একলা আসবা, মানে আমার আম্মু আব্বুকে এখানে আনার দরকার নাই, একলা আইসা দেখো আমরা কেমন আছি। কিন্তু ওর খালা জর্ণা খালা আমার নিকেতনের বাসার অ্যাড্রেস পাওয়ার পরে, সে আসলে একলা না, একলা তো না, বরং সে সবাইকে, বরগুনার ওর মা বাবা নানি মামা, মানে জর্ণা খালার হাজবেন্ড এনামুল আঙ্কেল, মানে সবাই আসলেন, সবাই। আর দুইটা নোহা গাড়িতে অনেক লোকজন, আমি সবাইকে চিনিও না। আমার মানে ফার্স্ট আমার গেটে এসে দারোয়ানকে, দারোয়ানের পারমিশন ছাড়া আমার ফ্ল্যাটে ওঠার সুযোগ নাই। দারোয়ান আমাকে ইন্টারকমে ফোন করছেন, আমি বলছি যে বলে দেন ফ্ল্যাটে কেহ নাই এখন। তো ওই দারোয়ানের কথা উপেক্ষা করেই ওনারা ঢুকে গেছেন, কেউ লিফটে উঠছেন, কেউ সিঁড়ি পাড়ায় উঠছেন। আর এমন ভাবে, আমি তো দুইতলায়, লিফটে উঠলেও যা মানে বেশি সময় লাগে না, অনেকে সিঁড়ি দিয়ে উঠে গেছেন, অনেকে লিফটে উঠছেন, আমি লিফটে নেমে যেতে পারি। লিফটে ওইটা আমার কলিং বেল চাইপা গেট খুলে ফেলে, এমনি হিয়েই গেট খুলে ফেলছে, গেট খোলার পরে একের পর এক লোক ঢুকতেছে, ঢোকার পরে বাসাতে বোঝাই লোক, মানে আমার বাসা ফ্রিজ খুলে এইটা খুলে আমার মাস্টার বেডে ঢুকে, সব বাথরুমে ঢুকে, বিভিন্ন রুমে কোথায় কি আছে সব একের পর এক, মানে একরকম পরিদর্শন, ইন্সপেকশন কোথায় কি আছে কি নেই। আমি তো একজনকে চিনছি, ওই হিয়ার নানিকে চিনছি, আর জানা এছাড়া কাউকে চিনি না। আস্তে আস্তে ওই মুহূর্তেই পরিচয় হয়ে গেল, এই এই হিয়ার বাবা, এই মা, এই অমুক, এই মামা, এই নানি, সবার সাথে পরিচয় হওয়ার পর এখন তারা আসলে একরকম আমার কাছে এসেছিলেন যে সিদ্ধান্ত নিয়ে, আমার ফ্ল্যাটে ওঠার পরে ওই সিদ্ধান্ত তারা নিজেরাই চেঞ্জ করে ফেলছেন। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে ফার্স্ট মেয়েকে নিয়ে যাবেন এবং আমাকে পুলিশে দিয়ে দেবেন, যেহেতু 20 এপ্রিল আমার নামে কেস হয়ে গেছে, সেই কেসটা তো সেন্সিটিভ, শিশু অপহরণ ধর্ষণ খুন এবার গুম, মানে আমি শিশুটাকে অপহরণ করে ধর্ষণ করে খুন করছি, খুন করার পর লাশ গুম করে ফেলছি, এটা ডেঞ্জারাস কেস। কিন্তু কেস ঠিকই ছিল, ওনারা হয়তো আমাকে ওই আমার ফ্ল্যাটে ওঠার পর সিদ্ধান্ত চেঞ্জ কেমনি কি হয়েছে সব ঠিক আছে, আমার বাসা সেই রকম সাজানো, মানে সেই রকম সোফা টোফা ভিতরে সবকিছু, মানে একদম রেডি একটা বাসা। কিন্তু আমার গ্রামের বাড়ি যাওয়ার পরে হয়তো তারা নিজেরাই ভাবছে মেয়ে যেখানে গেছে এখানে তো মেয়ে দেবই না, আমার গ্রামের বাড়ি ওরকম রেডি ছিল না, কিন্তু ঢাকায় এসে তারা হয়তো ওই ওই কারণে সিদ্ধান্তটা চেঞ্জ করছে যে না ঠিক আছে। অনেকে অনেকে বলতে যে যারা এসছেন তাদের মধ্যে কেউ কেউ ভাবছেন মেয়ে নিয়ে যাবেন, কেউ কেউ ভাবছেন ঠিক আছে দিয়ে যাবেন। কিন্তু এখানে একটা অন্তরায় ঘটছে কি, অন্তরায়টা হচ্ছে যে অলরেডি মেয়ের নামে তো কেস, মানে আমার নামে কেস হয়ে গেছে, এখন তো আমার সাথে সম্পর্ক করাটা একটা আইনি ব্যাপার হয়ে দাঁড়াইছে, তাদের নিজেদের সিদ্ধান্তের মধ্যে আর নাই। এখন আইনি ব্যাপার হওয়াতে আমি এই ঘটনাটা জানি না আমার নামে কেস হয়েছে, সেটা তারাই জানে। এখন আমার বাসায় আসার পরে তারা কেউ কেউ বললেন, কেউ কেউ বলতে নানি আর ঝর্ণা খালা, উনি দুজনে বলছেন যে ঠিক আছে মেয়ে আসছে আমরা তোমার কাছে দিয়ে দেব, তাহলে একটা সালিশির মাধ্যমে। কি সালিশি? তোমার মা বাবা ঢাকায় নিয়ে এসো, ঢাকায় এসে ওনারা এবং আমার গার্ডিয়ান যেটা সিদ্ধান্ত দেবো এটা তুমি মেনে নিতে রাজি আছো? আমি বললাম হ্যাঁ রাজি আছি, অসুবিধা নেই। হিয়ে তো আমার সাথে থাকবে, ওর বাবা মা ওরে মানে খুন, মানে যা যে সিদ্ধান্ত দেয় সেটা পরে, আগে হচ্ছে আমার সাথে থাকবে সেই সেইটা মেনে নিয়ে যত সিদ্ধান্ত দেয় সব মানবে, মানে সালিশি মানি হিয়াকে আমার চাই। ঠিক আছে, তাহলে পরে ওই ওই দিনই মুহূর্তে আমার মা বাবাকে খবর দেওয়া হয়েছে, আমিও বলছি তারাও খবর দিয়েছে, ওই দিনই রওনা দিয়ে পরের দিন আসছে। আসার পরে ওই হিয়ার খালা তখন থাকে উত্তরার দিকে, এখন আমাকে ওই দিকে ওই প্রথম আসার পরেই সাথে সাথে কিন্তু হিয়াকে নিয়ে গেছেন আমার ফ্ল্যাট থেকে, ওই নোহা গাড়িতে উত্তরার দিকে নিয়ে যাওয়ার পরে ওর খালা নতুন বাসা কই থাকে জানি না নিয়ে গেছে, বলছে যে কেউ বলছে ঠিক আছে তুমি এখন রওনা দাও আমাদের সাথে যাবা। হঠাৎ করে আমাকে নিয়ে কি করে না করে, ওই বিচারটা কিভাবে কি হয়ে যায় জানি না, তো আমি আননোন জায়গায় কই যাব। আমি বললাম তাহলে ঠিক আছে আমি যাব। আবার তাদের মধ্য থেকে অন্য কেউ কেউ বলে উঠলো না ঠিক আছে উনি কালকে যাবে, আজকে ওরে নিয়ে যাই। ঠিক আছে, আমি আমি ওনাদের সব সিদ্ধান্তই মানি, হ্যাঁ কালকে যাব তাও মানি। ঠিক আছে, নিয়ে গেল। আমি ওকে একটা আলাদা ফোন মোবাইল দিয়ে দিয়েছিলাম যে এখন তো আমার সাথে কথা বলবে, ওর সবসময় তো ফোন দিয়ে ওর খালা বা নানি কারোর কাছে পাবো না। এখন কি করলো, আমি যে মোবাইলটা দিলাম ওর কাছে, ওই মোবাইল থেকে ওই মোবাইলটা এখন ওর খালা ঝর্ণা খালা ব্যবহার করা করছে, ওই হিয়া সাইজা হিয়াই ওই ঝর্ণা খালা, কিন্তু কথা বলবে না, টেক্সে টেক্সের মাধ্যমে। তো উত্তরায় নিয়ে যাওয়ার পরে তো সালিশি ঠিক সালিশি একটা হয়েছে আমার ফ্ল্যাটে পরের দিন, তো আমার মা বাবা আসার পরপরই ওনারা আসছে। আমি ওই ওই সালিশিটার ভেনু নিয়েও কথা উঠছিল যে আমার ফ্ল্যাটে হবে না তাদের জায়গায় হবে না মাঝখানে কোথাও হবে, আমি বললাম আমার ফ্ল্যাটেই আসেন। ওই দিন মানে 23 তারিখ রাতে আমার ফ্ল্যাটে সালিশি, সালিশিতে সিদ্ধান্ত হয় কি মেয়ে যেহেতু মানে ইমেচুইট হওয়ার কারণে মেয়েকে যদি আমি বিয়ে আমার কাছে বিয়ে দেয়, বিয়ে করার পরে আমি যদি 2-1 বছর পর মেয়েকে না রাখি তখন মেয়ের ভবিষ্যৎটা কি হবে, তাহলে ওর ভবিষ্যৎ সিকিউরিটির জন্য ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমাকে 10 লাখ টাকা দিতে হবে আর কি, এক কথায় দিতে হবে। কার কাছে দিতে হবে? এটা মেয়ের মায়ের কাছে বা মেয়ে পরিবারের কাছে জমা থাকবে। তো আমি আসলে টাকা দেওয়ার জন্য একরকম রেডি ছিলাম, কিন্তু আমার পরিবার এই সালিশি তো মানে না, তারা বলছে 10 লাখ টাকা কেন, 1 টাকা 10 টাকাও দিব না আমরা, তাতে মেয়ে নিয়ে যাবেন নিয়ে যান আর দেবেন দিয়ে যান। কিন্তু আমার কাছে মতামত জানতে চাওয়াতে আমি বলছি ঠিক আছে আমি দেব, আমি কোনোটাই না বলিনি দেব, কিন্তু আমার আর এক আঙ্কেল ছিল ফারুক আঙ্কেল আর আমার একটা বন্ধু ছিল জুবায়ের, জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ফারুক আঙ্কেল ধানমন্ডিতে থাকেন একটা ব্যবসা করেন, ওনারা সালিশিতে ছিলেন। তো বললেন যে 10 লাখ না 5 লাখ টাকা দেওয়া হইবে, সেটা কার মতামত নিয়ে? আমার মতামত নিয়ে 5 লাখ টাকায় সম্মতি দিলেন, কিন্তু আমার মা আর বাবা 1 টাকাও দিতে রাজি ছিলেন না। তাহলে 5 লাখ টাকা দেয়া হবে, এখন ওই 5 লাখ টাকা হিয়াকে কিন্তু এই সালিশিতে নিয়ে আসা হয় না, ওকে রাখা হয়েছে উত্তরার সেই ওর ঝর্ণা খালার বাসায়। সালিশি কথা কথি হয়ে গেল চলে গেল, সালিশিতে এই রায় হলো 5 লাখ টাকা আমি দিয়ে মেয়ে 2-1 দিনের মধ্যে নতুন করে কাবিন করে বিয়ে করবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি 5 লাখ টাকা দেই মোটেও না দেই, মেয়েকে যে তারা কাবিন করে দিতে রাজি হইলেন এটাই ছিল স্রেফ একটা মিথ্যে কথা তাদের। কিরকম মিথ্যে কথা? 18 তারিখ তো একটা কেস হয়ে গেছে মেয়ের এগেনস্টে, মানে আমার এগেনস্টে, মেয়েকে, মেয়ে হচ্ছে ভিকটিম এই কেসে,
অপহরণ গুম খুন এগুলো তো হয়ে
গেছে। আমার 23 তারিখে 4 দিন পরে আমার কাছে কেমনে বিয়ে দেবে ওই গার্ডিয়ান, এটা তো আমি পরে এখন জানলাম। তাহলে বিয়ে তো হলো না, আমি 5 লাখ টাকা দেওয়ার কথা বলে ওই পরে 2-3 দিন পরে বরগুনায় খোঁজ নিয়ে আমার লোকেরাই জানাইছে যে কেস হয়েছে। যখন কেস হয়েছে তখন তো আমি 5 লাখ টাকা দেওয়ার জন্য রেডি ছিলাম, আমি আর টাকা দেইনি, তাহলে এখন মেয়ে আমার কাছেও আর দেয়নি। মেয়েকে ওই সময় নিয়ে গেল তারা বরগুনাতে, নিয়ে যাওয়ার পরে এক ধরনের মানে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন, মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ হওয়ার সুযোগ নেই। যাদের মাধ্যমে যোগাযোগ করবো তারাই তো আমার শত্রু একরকম। ওর নানি খালা তাদের কথা আমি রাখি নাই, কি রাখি নাই, 10 লাখ টাকা দেই নাই, অথবা সর্বশেষ সিদ্ধান্ত 5 লাখ টাকা তাও দেই নাই। তাহলে তাদের সাথে তো আমি ফোনে কথা বলে ওকে চাইতে পারি না। নিয়ে গেল বরগুনায় নিয়ে গেল। এখন এটা হচ্ছে এই হচ্ছে 23 এপ্রিল 2010 সাল, এই হচ্ছে ওই সালিসির মাধ্যমে সালিসির পরের 4-5 দিন পর্যন্ত কথা হয়েছে, এই পর্যন্ত শেষ 2010 সালের 23 এপ্রিল। 2011 সালের জানুয়ারিতে আমি বরগুনায় যাই, ওই যে বনশ্রীর বিল্ডিং এর মালিক সে বরগুনায় এক বিশাল এক হোটেল করছে, অনেক স্ট্যান্ডার্ড হোটেল, ওই হোটেলে আমি গেছিলাম উদ্বোধনী প্রোগ্রামে, হোটেলের উদ্বোধনী প্রোগ্রামে। যাওয়ার পরে হোটেলের রাস্তা সামনের রাস্তা দিয়ে ওই হিয়া যাচ্ছিল বাড়ি, স্কুলের ক্লাস শেষে স্কুল ড্রেস পরে আমি হোটেল থেকে বের হয়েছি, সাথে সাথে রিক্সাটা চলে আসছে, এক মুখোমুখি দেখা। দেখা হওয়াতে আমি আসলে খুশি, মানে আমি একরকম ভয়ে ছিলাম, কারণ ওর সাথে আমার সর্বশেষ যে সিচুয়েশনটা ছিল সেটা ছিল বৈরী, সেটা একরকম বৈরী, মানে এখন বরগুনায় কোনো বিচার কি কোনো কিছু ঘটতে পারে, ওর কোনো পরিচিত ছেলেকে দিয়ে আমাকে মার ধরার একটা বিষয় থাকে। আমি করলাম কি, তাৎক্ষণিক একটা অন্য একটা রিক্সার যোগে আমি ভেনু চেঞ্জ করে ফেললাম, অন্য একটা রোডে গেলাম। যার পর কিন্তু যেটা ভাবছি সেটা না, সে তার বাসায় গিয়ে আমার মোবাইলে তার মায়ের নাম্বার দিয়ে মেসেজ দিছে, কি রে আবার বরগুনায়, হ্যাঁ কেমন আছেন, এই এখন আমি আমি এটা মানে দুই রকম বুঝলাম, একটা হচ্ছে আমার সাথে দেখা করে একটা কোনো কিছু ঘটনা ঘটাইতে পারে, কিরকম, অন্য ছেলেদের দিয়ে, তার মা বাবা দিয়ে, কারণ ও তো আমার না এখন, আমার ওর মা বাবার। আবার ভাবলাম হতেও পারে, ভালোবাসার ওই বিষয়টা ভাবলাম যে না হতেও পারে আসলে আবার কোনো কিছু, কিন্তু এইটার সে ওইটার উপর জোর দিলাম যে আমাকে
কতদিন পর দেখা, ওই যে
এক বছর
কোন রকম কোন কমিউনিকেশন হয়,
কোন রকম ছিল না, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি কথা বলার জন্য,
কোনোভাবে যোগাযোগ করতে পারিনি,
কোনো রকম যোগাযোগ করতে পারিনি।
আচ্ছা, তারপর ওইখানে কি হলো?
তো ওইখানে মেসেজ দেওয়ার পরে একটু কথা হইলো, মেসেজে তো শেষ না, কথা হইলো, কথাগুলো কেমন, আসলে কথার মাধ্যমে ওকে আমি বুঝতে পারছিলাম যে আসলে ও কি আমার সাথে ষড়যন্ত্র করতেছে না দ্বিতীয়বার আসার কোনো পরিকল্পনা করতেছে। কথার মাধ্যমে বুঝতেছিলাম যে ও আসলে আসার পরিকল্পনা করছে। সেই 2010 সালের যেভাবে 18 এপ্রিল ওরকে নিয়ে আসলাম, ওই ধরনের একটা ঘটনার পুনরাবৃত্তি। আমি আবার ওরে 11 সালের ফেব্রুয়ারির দিকে ওরে নিয়ে আসতে যাই ওই অবস্থা
আবার।
হ্যাঁ আবার
বলেন কি,
আবার নিয়ে আসতে যাই ওইভাবে কিভাবে, তখন আবার বরগুনায় ওরে নিয়ে আসতে যাওয়া আর একটা বড় ঝুঁকি। কিরকম, আমাকে তো তোর ওর আত্মীয় স্বজন পাইলে মাইরেই ফেলবে একরকম, যে আবার সেই মেয়েকে নিয়ে আসতেছ।
আর ওই কেস থেকে পরবর্তী কিছু হয়
না, কেস ওই অবস্থায় আছে, আমাদের নামে ওয়ারেন্ট হয়ে আছে, গ্রেপ্তারি পরোয়ানা আমার নামে। ও ওরে যে অপহরণ করছি সেখানে নাকি আমার মা বাবা দুইটা ভাই অপহরণে সহযোগিতা করছে, তারা কিসের আসামি।
গত 11 মাসে কোনো টর্চার বা কোনো কিছু?
আমাদের বাড়িতে পুলিশ গেছিল, কিন্তু পুলিশ যাওয়াতে বরগুনা শহরের কেস তো, আমাদের থানা পাথরঘাটা, এক থানা থেকে অন্য জায়গা থেকে পুলিশ গ্রেপ্তারের বিষয়টা একটু নর্মাল থাকে, কিরকম ওই একটু পয়সা টয়সা দিলে পুলিশ, আর বাড়ি থেকে বলে পাই নাই, বরগুনা থানার রিপোর্ট দেয় যে আমরা আসামি পাই নাই।
তেমন কোনো প্রবলেম হয়নি এবং আপনার ক্ষেত্রেও কোনো সমস্যা?
আমি তো ঢাকায় থাকি, আমাকে পুলিশ পাবে কোথায়,
প্রবলেম হয়নি,
আমার নামে গ্রেপ্তারি করা আছে।
তারপর
তো এখন সে করছে কি, আমি আবার যখন 11 সালের ফেব্রুয়ারি তোকে নিয়ে আসতে যাই, ওর মা আর ওরে মা বরগুনায় ছিল, ও আসছে ঠিকই, স্কুল কলেজের স্কুলের ব্যাগ ছিল, কিন্তু যেখানে আমাকে সাক্ষাতের টাইম দিছে সেই সাক্ষাতের টাইম মানে ওই জায়গাটা নিয়ে আমি খুব শঙ্কিত ছিলাম যে ওইখানে অন্য কোনো ছেলেদের ফিট করে রাখছে কিনা। আমি দূর থেকে ফলো করতেছিলাম ওই জায়গাটা, ও একা আছে না ও কারোর সাথে কথা বলতেছে বা ও কারোর সাথে কোনো কিছু শেয়ার করতেছে না, দূর থেকে দেখলাম একাই আছে। একটা রিক্সায় সে সাজা ও পার্লারে যেত বরগুনায়, 2 দিন পর পরই পার্লারে যেত, খুব মানে স্বাস্থ্য সাজাটা যা অবস্থায় সে রেডি আমার কাছে আবার চলে আসবে। তো আমি রিক্সায় মানে ওর কাছে যতই যাই ততই আমি মানে হাপ ছেড়ে উঠি যে আসলে কোনো ঘটনা ঘটতেছে কিনা, ঘটলো কিনা।
তাও তো সাহস করতেছেন আপনি।
হ্যাঁ সাহস, তারপর যাচ্ছি ওর কথায় যে যদি না যাই তাহলে আমাকে ভুল বুঝবে যে না আমি আসতে বলছি আসলো না।
গত 11 মাসে আপনি কোনো রিলেশনশিপ বা অন্য কোনো কিছু কোনো কিছু মাথায় আসে না?
চিন্তাই করতে পারি না, ওর কথাই তো ভাবতাম সবসময়। ইভেন আমি তো ওর সাথে আসলে সম্পর্কটা এই 10 সাল থেকেই আমি এরকম সুকা মানে খাওয়া দাওয়া তো ছিলই না, ফ্ল্যাটে গান চলত রাতভর আর প্রতিবেশী ফ্ল্যাটে অভিযোগ দিত যে এরকম গান টান চালায় বারাটিয়া কারা অমুক তমুক, আমি তো খাওয়া দাওয়ার প্রতি কোনো খেয়াল ছিল না। 11 সালের ফেব্রুয়ারিতে এই সেম অবস্থায় বরগুনা থেকে ওরে আবার নিয়ে আসি। নিয়ে আসার পর ওর নানি এবং পুরো পরিবার বুঝতে পারছে অতীতের ঘটনাটাই ঘটছে, কিন্তু ওর নানি আর পরিবারের মা বাবা কি হই এইবার আর দায়িত্ব নিতে চায় নাই ওর জন্য, যে ওরে নিয়ে তো গত বছর এই ধরনের কিছু মোকাবেলা করলাম, সে মেয়ে সে আবার যেতে পারলো তার কাছে তাহলে ওই খারাপ, বা ওই যেতে চায় ওরে নিয়ে আর কোনো সালিশিও না, বা ওর ও গেছে যাক। কিন্তু গেছে যাক এরকম কতদিন আমার কাছে, আমারও তো ওরা যদি যোগাযোগ না করে আমার কিছু যায় আসে না, আমি তো ওরে নিয়ে আছি ঢাকায় ভালো আছি। এদিকে আমার পরিবার এই দ্বিতীয়বার যাওয়ার ঘটনাটি শুনছে, শোনার পর তারা আসলে এটা তারা তো আসলে শুরুতেই মাইনে নেয়নি যে তারা যখন দেবে না তারা অনেক খারাপ আচরণ করছে আমাদের সাথে, কেস মামলা থেকে শুরু করে পুলিশ আমাদের আমার বাবাকে ধরে নাই তা না, আমার গ্রামের বাড়ি থেকে কাকচিরা একটা থানা ফাঁড়ি আছে, ফাঁড়ি থানা না, সেই ফাঁড়িতে আমাদের বাবাকে আসতে হয়েছিল একটা মেয়ের কারণে, আমার কারণে আমার বাবাকে গ্রামের মানুষের সামনে ফাঁড়িকে আসতে হয়েছে, সেখানে স্টেটমেন্ট দিতে হয়েছে, এটা একটা সম্মানহানির ব্যাপার আমার বাবার জন্য। তো 11 সালে যখন ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো তখন থেকে কেউ কিছু তার কোনো হেডেক নাই এটা নিয়ে, তার পরিবার নীরব, কিন্তু নীরব আর কতদিন, 2.5 মাস 3 মাস আমার সাথে একত্রে আছে, কিন্তু 2.5 মাস 3 মাস পর প্রথম ওর ঝর্ণা খালা আবার ওর সাথে যোগাযোগ করে যে কি করার, তাহলে এবার তো আমারে বললো যে এই অবস্থায় তো এখন আমারে বললো তুমি তো পরিষ্কার যে ওরা আর কিছু বলবে না, ওরা এই বিষয়টা এবার মাইনে নিয়েছে, এখন এখন একটা আনুষ্ঠানিক বিয়ে হতে পারে। আমি বললাম আমার আপত্তি নেই, এখন মাইনে নিয়েছে বলতে কি 3 মাস হোক 6 মাস হোক 3 বছর হোক আমি ওদের সাথে আর এইভাবে আর মিশতে রাজি না যে একটা ঘটনা ঘটাইবে, যেহেতু কেস আছে এখন কেসটার কারণে আমি আসলে একটু লুকাইয়া লুকাইয়া থাকতে চাইছি। ঠিক আছে, 11 সালে যখন ওর পরিবার ওর খালা প্রথম গাজীপুরের ডুয়েটের পেছনে থাকে ওখানে আমাকে দাওয়াত দিলেন ওরে সহ, তা আমি বললাম না তোমার যেহেতু দাওয়াত দিয়েছে তোমাকে আমি আগাই দিয়ে আসি, আবার ওখানে বেড়ানো শেষ হলে এক সপ্তাহ শেষ হলে আমি আবার নিয়ে আসব, বলছে ওখানে কোনো অসুবিধা নেই, আমাকে বললো তুমি গেলেও কোনো অসুবিধা নেই। আমি গেলাম দুজনেই,
কতদিন পর বিয়ে?
2 মাস 28 দিন আর কি। গাজীপুরের বাসায় গেলাম, গাজীপুরের বাসায় যাওয়ার পরে ঠিকই দেখলাম কোনো সমস্যা হলো না, মানে ওই জনাখালার বাসায় বরগুনা থেকে কেউ আসলো না এবং আমাদের কোনো সমস্যা হলো না। এরপর কি করলো, তাহলে ওইখানে যেহেতু সমস্যা হয় নাই তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে বরগুনার ওর নিজের বাড়িতে যাওয়া, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তাহলে বরগুনায় যেহেতু এখন ওর মা বাবা রাজি হয়েছে আমাকে ওখানে নেবে বরগুনায়, রাজি হওয়ার পরে আমি রাজি হইলাম যাওয়ার জন্য, গেলাম বরগুনায়। যাওয়ার পর প্রথম তার মা আমাকে তো চিনে না, আমাকে প্রথম দেখবে কোথায়, তার নানির বাসায় না তাদের নিজের বাসায় না, বরগুনা শহরে একটা রেস্টুরেন্টে, এখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল যে ওখানে আসলে ওনার মেয়ে হিয়াকে বললো যে ওখানে নিয়ে আসবে আমি দেখবো, এরপর আমরা বাসায় নেবো কি নেবো না বা অনুষ্ঠান হবে কি হবে না আমরা পরে জানাবো। ঠিক আছে, আমরা কিন্তু প্রথম ওর নানির বাসায় উঠছি, সেখানেও সে দেখতে আসবে না, তাদের বাসা আরেক প্রান্তে বরগুনার পটকাখালি। তো ওখানে আমাদের সাক্ষাৎ হওয়ার পর আমরা চা টা খেলাম, মিষ্টি টিষ্টি খাওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পর তখন আসলে আমার মানে 10 সালে যখন হিয়া প্রথম আসলো তখন আমার শাশুড়ি ছিল হচ্ছে প্রেগনেন্ট ছিল, তার একটা লাস্ট একটা বেবি হয়েছিল, এই হচ্ছে শেষ বেবিটা। তো এখন ওর বয়স 3 বছর তো হয়ে গেছে, ওইটা তখন খুব বেবি, 6 মাস 5 মাস এরকম বয়স, আসলো বরগুনা দেখা টেখা হলো, এরপর মোটামুটি এখন মেনে নেওয়ার মতোই এখন বরগুনায় ওদের নিজেদের বাসায় আমাকে নেবে, কিন্তু নিজেদের বাসায় নেবে নিয়েছে ভালো কথা নিয়েছে, কিন্তু প্রথম নেওয়াতে কোনো অনুষ্ঠান না। এরপর আমি 3-4 দিন বেড়ানোর পরে আমি ঢাকায় আসছি একা ওরে রেখে, তিন চার দিন ছিলাম। কয়েকদিন পরে আসতে হবে, এখন না, মানে ওর মামা আসবে যে তোরা এখন আসিস না, মানে দেখছে কোথায় কি কি তাদের সিদ্ধান্ত জানি না। আমি আসলাম তিন মাস পরে, মানে তিন দিন পরে, এখন আমাকে ঢাকায় আসার পরে আমাকে হিয়েই বলল, ওদের বক্তব্য, ওদের বক্তব্য হিয়ে আমাকে বলছি টেলিফোনে যে যেহেতু আমাদের অতীতে যা হয়েছে, একটা বিয়ে হয়েছে, এটা আসলে পারিবারিক ভাবে গ্রহণযোগ্য না, এখন এইখানে বরগুনা শহরে আমরা একটা বড় প্রোগ্রাম করে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের দাওয়াত দিয়ে বড় একটা প্রোগ্রাম করবে এবং অনেক বড় একটা পার্টি হবে। তাই এই পার্টি হবে, কিন্তু আমার মা বাবা যেহেতু রাজি না, পার্টির সব টাকা ব্যয় করতে হবে তোমাকে। আমি সাথে সাথে ইয়েস বলছি, আমি বলছি কোনো অসুবিধা নেই, বরগুনা একটা পার্টিতে কত, 3-4 লাখ টাকাই ব্যয় হবে, কোনো ব্যাপার না। আমি বললাম ঠিক আছে। তাহলে ও বলছে, তাহলে আমার বললো, তা তুমি একটা কাজ করো, আমাদেরকে, আমার কাছে এখন তুমি 2 লাখ টাকা পাঠাও, 2 লাখ টাকা পাঠাইলে আমরা এদিকে অ্যারেঞ্জমেন্ট করি, কেনাকাটা করি, আর তুমি আসলে বাকি খরচগুলো তো তোমার সাথেই থাকবে, তুমি নিয়ে আসতে পারবা। আমি বললাম কি 2 লাখ টাকা পাঠাবো না, আমি 1 লাখ টাকা পাঠাইলাম, যা বলে তা না, ওর যেমন 5 লাখ টাকা বললে অর্ধেক, 2 লাখ টাকা বলছে, আমি 1 লাখ টাকা পোস্ট অফিসে পাঠাইছি। পাঠাবার পরে তারা কিন্তু তাদের মনের কথা হচ্ছে ওখানে কোনো বিয়েও হবে না, কোনো অনুষ্ঠানও হবে না, ঠিক আছে, শেষমেশ বিয়ে হয়েছিল, কাবিন হয়েছিল ওইখানে, যে কাবিনটা হয়েছিল সেই কাবিনে যেমন আমার ওই 10 সালে ও 14 বছর, 10 সালের 18 এপ্রিল 14 বছর বলে কেস করেছিল, 11 সালের মার্চে 20 বছর লেখে ওর বাবা লিখে আমার নামে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। সেই সময় কেসটা আছে এবং এই মুহূর্ত পর্যন্ত কেসটা আছে এবং এই মুহূর্তে আমি জামিনে আছি। আমি এই গত 13 সালের মে 25 মে আমি হাজির হয়েছিলাম, 10 সালের কেসে 13 সালের 25 মে আমি হাজির হয়েছিলাম। কেন? সর্বশেষ কেসটা মানে সাক্ষী পর্যায়ে চলে গেছে, কেসে এখন আর গভর্নমেন্ট এই কেস চালাবে না, এখন সর্বশেষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমার মা বাবাকে অ্যারেস্ট করেছে। আমার মা বাবা অ্যারেস্ট হয়ে গেছে, আমার মা বাবা জেলে ঢুকে গেছে, এখন আমি আর নীরব থাকবো, আমাকে হাজির হতে হওয়ার পরে আমাকে জেলে নেয় নাকি আমি হাজির।
এই প্রসঙ্গে আবার গেল কিভাবে, আপনার কাবিন হলো নতুন করে আবার তারা মেনে নেওয়ার কথা বলছে, আবার এই এই প্রসঙ্গে আসলো কিভাবে?
যেমন কাবিন করার ওই তারা আমাকে 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম, এখন বাকি টাকা আমি এসে দিব। আমার কাছে বাকি টাকার প্রস্তুতিও ছিল, প্রস্তুতি থাকার পরে তারা বলছে কি বাড়ি যাওয়ার পরে বিয়েটি মানে প্রোগ্রাম হবে, তারা এখন হিয়া আমাকে বলে কি আমাদের মধ্যে একটা কেস আছে, এইটা আসলে আমাকে বলে তোমার নামে গ্রেপ্তারি পরান আছে, তোমার মা বাবার নামে গ্রেপ্তারি পরান আছে, এখানে একটা অনুষ্ঠান হলে বরগুনা থেকে পুলিশ টুলিশ আসতে পারে, তখন একটা ঝামেলা হয়ে পড়বে সমাজের মধ্যে, তখন পুলিশের সাথে তো আমরা আইনের সাথে তো পারবো না, তাহলে আইনের সাথে পারবো না, এটা তো আগেও জানো তোমরা যে তাহলে বিয়ের প্রস্তুতিটা নেওয়ার দরকার কি আর টাকা নেওয়ার দরকার কি। 11 সালে যখন আমার তাহলে অনুষ্ঠান হয়নি, তবে একটা কাবিন হয়েছিল, সেই কাবিনটা ওর বাবাই করছে, ওর বাবা সিগনেচার দিয়েছে এবং ওই কাবিনের সাক্ষী ছিল তারা, যারা 10 সালের মামলার সাক্ষী ছিল, 10 সালের মামলা সাক্ষী ছিল নানি মামা নানু, আবার কাবিনেও সাক্ষী ছিলেন ওনারা। তাহলে 10 সালে 14 বছর বলে মামলা, 11 সালে 20 বছর লিখে আমার সাথে কাবিন,
ওই পরিবারের পক্ষ থেকে
বাবা আমার শ্বশুর, আমার শ্বশুর কেস করছেন, আমার শ্বশুরই তার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন আমার সাথে 11 সালে, ঠিক আছে। এখন কাবিন হোক, কিন্তু ওর বাবা ওই মহরী আছে থানায় বা থানা পর্যায়ে কিছু টাকা দিলে আমাদের আর হাজির হতে হয় না, কিন্তু আমাদের অ্যারেস্টের জন্য পুলিশ তৎপরতাও চলে না। তা আমরা আমাদের মতো আছি, আমাদের মতো সংসার চলতেছে, ও ঢাকায় আমার সাথে 1 মাস 15 দিন, আবার আমি বরগুনা গেলে 1 সপ্তাহ 10 দিন ওদের বাসায় থাকা, মানে আমাদের মধ্যে গ্যাপ গ্যাপ হয়ে হয়ে সংসার, এটা 11 সাল থেকে কন্টিনিউ, 11 সাল থেকে গ্যাপ গ্যাপ হয়ে হয়ে সংসার চলতেছে। কিন্তু এই সংসারের মধ্যে ওর যে পড়ালেখা থেমে গেছিল, কিরকম থেমে গেছিল, আমার সাথে পালাই আসতেই তো থেমে গেছে, এই থেমে যাওয়াটা 1.5 বছর স্থায়ী ছিল, থেমে যাওয়াটা 1.5 বছর পরে এখন আবার কন্টিনিউ করতে চাচ্ছে পড়ালেখাটা। তাহলে আমিও এটার পক্ষে, পড়ালেখাটা ওর হোক এর পক্ষে আমিও। ও করছে কি, 13 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যে এসএসসি পরীক্ষা ওইখানে জয়েন করবে বলে সকল প্রস্তুতি শেষ, 13 সালে আমি ওর এসএসসি পরীক্ষায় জয়েন করাইলাম। কিন্তু ওই 13 সালে এসএসসি পরীক্ষায় যে বিদায় অনুষ্ঠান হবে, বিদায় অনুষ্ঠানে তাদের স্কুলের পক্ষ থেকে একটা ট্যুর ছিল কুয়াকাটায়। কুয়াকাটার ট্যুরে তার সাথে খুলনার কোন বাগেরহাটের ওইদিকের কোন একটা ছেলের সাথে পরিচয় হয়। আমি তো নাই ওখানে, ওদের গার্লস স্কুল শুধু মেয়েরা পরিচয় হয়। কিন্তু ওই গার্লস স্কুলে দেখছো না কত মেয়ে গেছে, ওর মধ্যে ওই ফার্স্ট রূপে গুণে সবকিছুতে। তাহলে ওকে তো নজরে পড়া কুয়াকাটায় যাওয়া, এটা স্বাভাবিক নজরে পড়া। তো নজরে পড়লে সে নিজেকে তো লুকিয়ে আর রাখে না, সে নাম্বার দিয়েছে, তার নাম্বার নিয়েছে, নেওয়ার পরে তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে। এই সম্পর্কটা হওয়ার পরপরই আমি বুঝতে পারছি যে ওর ওর টেলিফোন, টেলিফোনের মাধ্যমে বুঝতে পারছি, ওয়েটিং থাকার মাধ্যমে, রাতে ওয়েটিং থাকা অন্য নম্বর তা বুঝতে পারছি। কিন্তু ওই যে পরীক্ষা টাইমটা চলতেছিল 13 সালের ফেব্রুয়ারিতে, ওই পরীক্ষার টাইমে সে পরীক্ষা পরীক্ষার পড়ালেখার প্রস্তুতি নাই, কিন্তু ওই বাসায় বসে শুধু স্টার জলসা টিভি আর ফোনে কথা বলা, এছাড়া আর কোনো কাজ নাই। পরের দিন পরীক্ষা, সেই দিন রাতেও ওই টিভি চ্যানেল, ঠিক আছে। সে দেখে দেখে এখন ওই ওয়েটিং দিয়ে তার সাথে আমার একটা খারাপ সম্পর্ক শুরু হয়। তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, রাতে টেলিফোন ওয়েটিং দিয়ে একটা খারাপ সম্পর্ক শুরু হয়। এখন সে ওয়েটিংটা কিভাবে চালাই দেবে, যে তার খালার সাথে কথা হয়েছিল, অমুকের সাথে কথা হয়েছিল, নানির সাথে কথা হয়েছিল। খালার সাথে নানির সাথে তো রাত 12টার পর কথা হওয়ার কথা না। তো আমি এইটা নিয়ে সন্দেহ শুরু করলাম, এই সন্দেহ থেকেই আমাদের সম্পর্কের অবনতি। তো সেও সন্দেহ, আমাকে সন্দেহ থেকে সে দূরে থাকার জন্য সে অন্য ফোন, অন্য সেট, অন্য সিম ব্যবহার করা শুরু করলো। সে দুই তলায় থাকতো, পাশের জানালা দিয়ে সামনে টিনে অনেক ফোনের কার্ড গুলো, ব্যবহৃত কার্ড গুলো টিনের উপরে ফালানো থাকতো। ওগুলো পরে দেখতাম, ওগুলো হয়তো বুদ্ধি করে লুকায়ও রাখতে পারে না, ফালায় রাখছে, ওগুলোই দেখছি আমি। এত ফোন সবসময় তো আমি ফ্লেক্সি দিই, ওর যদি যখন যা দরকার হয়, ফোনে টাকা নেই, আমি ঢাকা থেকে ফ্লেক্সি লোড করে দিই। ওর তো নিজের কার্ড রিসার্চ করার কোনো কথা না, তাই এখানে এত কার্ড কিসের, বহু কার্ড পড়ে আছে। এগুলো আমার বান্ধবী টান্ধবী আসো, ওরা রিসার্চ করছে কিনা কি জানে। তো ওর বান্ধবীরা কি ওর রুমে এসে কার্ড রিসার্চ করবে না, এইটা অবিশ্বাস্য আমার কাছে। এখান থেকে একটা খারাপ সম্পর্ক শুরু হয়, খারাপ সম্পর্ক শুরু হয়। কিন্তু এইটা আসলে ওর মা বাবা বিশ্বাস করতে চায় না, যে এটা ঠিক না, এটা সত্য না। তা আমি বললাম, আমিও তো ভাবি সত্য না, কিন্তু আপনাদের কাছে আমি কিছু প্রমাণ দেখাবো, ওর মা বাবার কাছে বললাম। ও যেসব ছেলেদের সাথে কথা বলতো, ওইসব ছেলেদের নাম্বার নিয়ে, মানে ওর মোবাইল থেকে, ও যখন রুমে থাকতো না, ওর মোবাইল চেক করে অন্য নাম্বারগুলো আমি ওইসব নাম্বারে ফোন দেয়াইতাম, অন্য মানুষ থেকে, আমি না, ফোন দেয়া যে হিয়াকে চিনেন বোরগোনা, হ্যাঁ চিনি, কি যখন চিনি বলছি আর কোনো কথা বলি না, তাহলে চিনে, অন্য একটা ছেলে, অন্য ছেলে চিনে, তাহলে এখন ওই ছেলের সাথে অন্য ছেলে দিকে দিয়ে কথা বলাইয়া, হিয়া সম্পর্কে কোনো বক্তব্য রেকর্ড করাইয়া, ওই আবার ওইগুলো আবার হিয়াকে আমি শোনাইছি যে এগুলো কি তোমার কথা, তুমি বলছো। তখন সে হাইসা দিয়েছে এবং মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে সে বলছে যে ঠিক আছে, এগুলো আর হবে না। তো আমিও আবার স্যাক্রিফাইস করলাম, ঠিক আছে না হলেই ভালো, ভালোভাবে থাকলেই ভালো। তখন সে এভাবে, মানে এক পর্যায়ে সে আমার সাথে সম্পর্কটার খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি করছে। কিরকম, আমার কোনো কিছু সে সইতেছে না, কিরকম আমার একটা কথা, আমার আমার সবকিছুই তার কাছে এখন খারাপ লাগতেছে, সবকিছুই খারাপ লাগতেছে। তো আমি আবার সেইটা,
বিহেভিয়ার প্যাটার্ন কেমন ছিল, কি করত, মানে কি একটু উদাহরণ দেন দেখি।
যেমন ও করতো যে বরগুনা ওদের বাসায় বেড়াতে গেলে যাওয়ার সময় তো ওর জন্য যা যা লাগতো অনেক কিছু, ডাবল ডাবল কিনে নিয়ে যেতাম, যা লাগতো তার চেয়ে বেশি। গেলে প্রথম তো মানে আগে মানে রিসেপশনটাই ওরকম ছিল না, আমার সাথে ফার্স্ট ইন্ট্রোডিউসটা ওরকম ছিল না। আসছে ঠিক আছে, ও তো দুই তলায় আছে, আমি নিচে আসছি, আমি একটু কাপড় চোপড় চেঞ্জ করবো, এটা নিয়ে ওর কোনো কিছু না, মানে আসছি, আমার ফার্স্ট একটা খাবার দেওয়া লাগে না কি দেওয়া লাগে, ও উপরে থাকতো বা নিচে আসলে ওর মারে বলতো মা কিছু দিলে দাও, এই মানে ওর সাথে আমার আগের সম্পর্কের সাথে শেষের সম্পর্কটার অনেক তারতম্য, অনেক তারতম্য, সেটা তো স্পষ্ট। এবং ওর পাশের ঘরের প্রতিবেশী, মানে সোহেল নামে এক ওর ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই বাট প্রতিবেশী, খুব পাশের ঘর, তার সাথে অতীতে একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা পরে এমনি এমনি শেষ হয়ে গেছে, কিরকম আমার সাথে বিয়ে হওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে সে এখন আমাদের মধ্যে সর্বশেষ যে ঘটনাটা ঘটছে যে আমি আসলে ওর ওরে কখনো শারীরিকভাবে আঘাত বা নির্যাতন অতীতে কখনোই করি নাই, আমি এটা কখনোই করতেও চাইনি। আমি আসলে আমি তো রিলেশনটা বিয়ে হয়েছে, রিলেশন না এখানে বিয়ে হয়ে গেছে, সংসার চলতেছে, এটার তো একটা ভবিষ্যৎ থাকবে, এই সংসারটা ভেঙে যাক এটা আমি কখনোই চাইনি। তাকে তাকে বোঝানো হইল, মানে আমার সর্বোচ্চ রিকোয়েস্টের যত ভাষা ছিল সব বলে বোঝানো হইল যে এটা আমি চাই না, তুমি যদি চাও তাহলে সেটা তোমাদের পারিবারিক ভাবে এটা সম্মানহানি বা সবকিছুই বোঝানো হলো। সে আমার কথা আমলেই নেয় না, আমলে না নিয়ে সে তার মতো সে চলতে শুরু করলো। এক সময় সে স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ আমি অমুকের সাথে, অমুকের জয় নামে একটা ছেলে বাগেরহাট না খুলনা কোথায় বাড়ি, সে বললো হ্যাঁ আমি অমুকের সাথে সম্পর্ক করি, এটা পরিষ্কার, আমার মা বাবাকে বলবি, বল, আমি আমি ঘোষণা দিচ্ছি আমি SSC পরীক্ষার পরপরই আমি তার কাছে চলে যাব, রেজাল্ট দরকার নেই, আমি তার কাছে চলে যাব পরীক্ষার পরপরই, পরীক্ষা আজকে শেষ কালকে চলে যাব, এবং রেজাল্ট হলে আমি সেখানে ভর্তি হব, তোর সাথে আমার কোন সম্পর্ক নাই, বিয়ে হয়েছে, আমার মা বাবা কাবিন করছে,
এইভাবেই কথা বলছে আপনার সাথে,
তোর মা বাবা কাবিন করছে, মা বাবা বুঝে নেবে। আমি আমি ঢাকায় বসে প্রথম কাবিন করছিলাম, আমি সিগনেচার করছিলাম, আমার বিয়েটা আমি এটা আমি তোর নামে আমি ডিভোর্স পাঠিয়ে দেব, ঠিক আছে। সে এইভাবে করতে করতে SSC পরীক্ষা চলে। এখন আমার সাথে আমি আসলে একটা রাগের যে ফসল আমার, মানে আসলে দুই বছর আড়াই বছর যে ওর প্রতি ওর ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়, ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়ের তাৎক্ষণিক কোনো বিচার করিনি, কিন্তু ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়ের একটা বড় বিচার সর্বশেষ একটা করেছিলাম, সেটা হচ্ছে ওকে ওই পরীক্ষা শেষ হয়েছে তখন আমি ঢাকায় নিয়ে এসেছিলাম, ঢাকায় নিয়ে এসেছিলাম এই বলে যে পরবর্তী পড়ালেখাগুলো ইন্টারমিডিয়েট হোক যা হোক সব পড়ালেখা এই ঢাকায়, এবং আর আপাতত কখনোই বরগুনায় যাওয়া যাবে না আমাদের যতদিনই না একটা বেবি টেবি হয়। ও আড়াই বছর আমার সাথে থাকাকালে মানে মিনিমাম চারবার কনসেপ্ট করছে কিন্তু একবারও বেবি নেয় নাই, কিন্তু সর্বশেষ যখন এই বেবিটা নষ্ট করবে তখন ডাক্তার ওকে ফাইনাল রিপোর্ট দিয়ে দিছিল যে এই বেবিটা যদি নষ্ট করা হয় তাহলে নেক্সট আর কখনো বেবি হবে না, অথবা ওই ওর ওর মৃত্যুবরণের সম্ভাবনাও ছিল এরকম একটা, মানে পাঁচ মাস সাড়ে চার মাস হওয়ার পর বেবি নষ্ট করা, এটা একটা ডাক্তারের শঙ্কায় ফেলাই দেয়। ও ঝুঁকি নিয়েছে তখন, বলছি হ্যাঁ আমি মরে গেলে যাব, বাট বেবি আর পরবর্তীতে না হলে না হোক কিন্তু এখন আমি বেবি নেব না। এখানে আমার সন্দেহের আর একটা কারণ, সাড়ে চার মাস পাঁচ মাস হওয়ার পর বেবি নষ্ট করা, আমার কাছে বলছে আমি ভুলে একটা মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে ফেলছি, বেবি নষ্ট হয়ে গেছে। তারপর কি করলাম, এখন ওই যে পরীক্ষার শেষের দিকে আমি ঢাকায় নিয়ে এসেছিলাম, ঢাকায় নিয়ে আসার পরে মানে রাতে অতীতের সব ঘটনাগুলো ওর কাছে আবার তুলে দিলাম যে এগুলো এগুলো করছে, এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না, এগুলো বড় বড় অন্যায়, এগুলো এগুলো আর যে যে কারণে না হয় সে কারণে তোমার এখানে থাকতে হবে, আর বরগুনে আপাতত যাওয়া যাবে না, আর কারো ফোন ফোন ব্যবহার ট্যাবহার একটু বাদ আপাতত। সে এটা মেনে নেবে না, সে বলছে আমি এখন যাব, এবং ওই রাতে এটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর যে একটা রায় হইল 2013 সালের ফেব্রুয়ারিতে, ওই ফেব্রুয়ারির 28 ফেব্রুয়ারি রায় আমার কাছে 25 ফেব্রুয়ারি রাতে আসছে, সন্ধ্যায় আসছে, 25 ফেব্রুয়ারি রাত আমার কাছে শেষ রাত ছিল, ওর সাথে আমার শেষ রাতটাই ছিল 25 ফেব্রুয়ারি রাত। ওই রাতে ওই রাতটা ছিল মানে বিভীষিকাময় রাত এক কথায়, 25 ফেব্রুয়ারি রাতটা ছিল একরকম বিভীষিকাময় রাত। কিরকম মানে ওই রুমেই, রুমে লাইটিং অবস্থায় আছে সে, মানে লাইট ভেঙে হাত কাটা, মানে ওই লাইট থেকে আমাকে মারা, আমাকে মারে নাই অবশ্য, সে বলছে আমি খুন হব অথবা তোরে খুন করব, আর এটা যদি না হয় আমি যদি বেঁচে যাই তাহলে তুই মরবি, আর তুই যদি তুই যদি আমাকে এখন মারতে পারো তাহলে ঠিক আছে, আর না হয় আমি কালকে সকালে এখান থেকে চলে যাব, আমি আমার গ্রামের বাড়ি যাব না, আমি যাব খুলনায়, ওই জয়েন আমি একটা ছেলে সেখানে চলে যাবে, ঠিক আছে চলে যাবে তাহলে। মানে আমি আসলে ওর যে শারীরিক ভাবে একটা আঘাত করেছি সেটা আমি করতে চাইছিলাম না কখনো, কিন্তু ওই রাতে সেটা হয়ে গেছে, সেই সেই আঘাতটা হয়েছে শেষ রাতে ফজরের আজান দিবে ওই টাইমে, ওর সাথে সন্ধ্যা থেকে ফজরের আজান পর্যন্ত দুজনেই তর্ক চলতেছে ওই রাতে। কি নিয়ে তর্ক, আমি বলছিলাম তুমি ঢাকায় থাকো ভালোভাবে থাকো, কি কি লাগবে, আমার কি নাই সবই তো আছে, কি লাগবে, বলছে আমার কিছু লাগবে না, আমি আমি অন্যদিকে যাব।
মারধর
করেছিলাম, আসলে একটা চাকু ছিল, চাকুটা আসলে এক সময় লাগছে আসলে, এখান থেকে একটু লাগছিল, একটু কেটে গেছে, কিন্তু অনেক ব্লাডিং হয়েছে,
চাকু দিয়ে মারছিলেন একদম।
হ্যাঁ, চাকু দিয়ে মারছিলাম, এটা আসলে আমি চাই নাই, এটা আমি অনুতপ্ত। ওই সময় আমার আসলে কোনো জ্ঞান ছিল না যে আসলে ওরে মারলে সেটা আসলে এই মারার পরে ও আসলে বেশি ইয়ে হয়েছে, বেশি আমার উপর বেশি খেপে গেছে। এরপর আমার উপর ওর পারিবারিক ভাবেই খেপে গেছে যে ওর বিচার আমরা করব, বিচার করবো। পরের দিন সকালে ওর মা আসছে আমার বাসায়, আসার পরে আমি ছিলাম না, ও বাসায় একা ছিল, ওর মা আসছে, ওরে ট্রিটমেন্ট করছে, একটু ব্লাডিং হয়েছিল, এখানে ব্লাডিং হয়েছিল, কেটে গেছে আর কি। কিন্তু ওর মা আসে বিচার করবে কি আমার সাথে, সে বলছে যে ওই 25 ফেব্রুয়ারি রাতটাই আমার সাথে শেষ কথা হয়েছে, যে সে চলে যাবে, এবং চলেও গেছে, এরপর আর আমার সাথে কোনো কথা নাই। সর্বশেষ সে আমার নামে অক্টোবরের দিকে, 13 সালের অক্টোবরের দিকে আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছে যে হয়তো তুমি ডিভোর্সটা পেয়ে গেছো, আমি পাঠিয়ে, হ্যাঁ ডিভোর্স একটা আসছে আমার কাছে, একটা ডিভোর্স আমার গ্রামের বাড়ির ঠিকানা একটা ডিভোর্স গেছে, সেই ডিভোর্সটা পাঠিয়েছে যে পাশের ঘরের যে প্রতিবেশী যে ফুফতো ভাই সোহেল, তার সাথে নাকি বিয়ে হয়েছে, এরকম একটা তথ্য আমি শুনছি। কিন্তু আমি ওই বিয়ের কোনো রেকর্ড পত্র পাইনি, কোনো কাবিন নামা পাইনি, কিন্তু বিয়েটা হয়েছে এটা ওই ওর প্রতিবেশী যে ফুফতো ভাই সোহেল, সোহেলের বাবা আমাকে বলছে হ্যাঁ বিবাহ হয়েছিল, কিন্তু অনেক আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সোহেলদেরকে অনেক টাকা পয়সাও দিতে হয়েছিল, কিন্তু এই বিয়েটা সর্বশেষ নাকি টিকে নাই। গতকাল পর্যন্ত আমার সাথে কথা হয়েছিল যে সেই বিয়েটাও নাকি টিকে নাই, সে এখন তার পরিবারে একাই আছে। সে আমার সাথে কথা হয়েছিল মাঝে মাঝে, সে বলছে না আমি আমার মতোই থাকতে চাই, আমি বিয়ে তার নতুন করে বিয়ে হয়েছিল এই বিষয়টা জানতে চাইছিলাম, যে সে বলছে না আমার কোনো বিয়ে হয় নাই, কিন্তু আমি আমার মতো থাকতে চাই, আমাকে বলছে তোর সাথে আর আমার কোনো যোগাযোগ না হোক, সেটাই ভালো। কিন্তু আমি আসলে চেষ্টা করেছিলাম, আমার ভুলগুলা উত্থাপন করেছিলাম, যে ওই 25 রাতের আসলে ওকে যে একটা আঘাত করেছিলাম, সেই আঘাতের কারণে আমি ওর কাছে ক্ষমা প্রার্থনা থেকে শুরু করে আমি এটা বুঝতে পারছিলাম যে ওকে আঘাত করাটা আমার ভুল ছিল। ও যদি চলে যেতে চাইছিল চলে যাক, কিন্তু আমি ওর চলে যাওয়াটাকে মেনে নিতে পারি নাই, দেখে এই আঘাতটা করছি, যে সেই আঘাতটার পর সে চলে গেছে, কিন্তু এটা আমার কাছে একরকম মানে একটা তখন বেদনা ছিল। এখন এটা আসলে ডিভোর্স পাঠাইছে গত অক্টোবরে, আজকে নভেম্বর ডিসেম্বরের পর এখন 10 মাস মানে 1 বছর হয়ে গেছে, 1 বছর পর আমি আসলে এই বিষয়গুলো একরকম কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। যে এক বছর পরে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে কিভাবে, যেরকম আমার মানে 25 মেতে আমি হাজির হয়েছিলাম, মানে ওর কেচের কারণে, যে এটার একটা শেষ আছে তো আমাকে এক সময় হাজির হতেই হবে, সেই তাগিদেই আমি 25 মেতে বরগুনাতে হাজির হওয়ার পরে আমাকে আসলে অ্যারেস্ট করা হয়েছিল। আমার জামিন আবেদন মানে বিচারক নাকচ করে আমাকে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছে। আমি 25 মেতে আমি জেলে গেলাম, 25 মে থেকে জুনের 15 তারিখ আমার পরবর্তী তারিখ ছিল, সেই জুনের 15 তারিখে আমার জামিন হয়েছে, এবং সেই জামিনে এই মুহূর্ত পর্যন্ত সেই জামিনে মুক্ত আছি আমি। কিন্তু এটা এখন মানে রায় অপেক্ষমান, এটা সাক্ষী পর্যায়ে এই বিষয়টা বিচারাধীন। তো সেই অবস্থাতে তারা আসলে নতুন করে ফুফাতো ভাইয়ের সাথে নতুন করে আরেকটা বিয়ে বা আমার 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 আমাকে ডিভোর্স পাঠানো, এটা আসলে তারা আসলে পারিবারিকভাবে আইনি বা বেআইনি কতটুকু করছে এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আমার করণীয়গুলো করে গেছি, আমি হাজিরা দিয়েছি, এখন জামিনে আছি। জামিনের কাগজটা আমার কাছে আছে, এটাই আমার এখন মানে জামিন, এই মুহূর্তে আমি জামিনে আছি, জামিনে এসে এই কথাগুলো বলা আর কি, এটা আমার জামিনের জামিননামা আর কি। 15 জুনে আমাকে জামিন দিয়েছে, 25 মে অ্যারেস্ট করে 1 মাস।
কারি আব্দুল খালিকার জামিন কে?
কারি আব্দুল খালিক আমার বাবা। 24 দিন আমি ইয়াতে ছিলাম।
24 দিন?
24 দিন আমাকে
জেলে থাকতে হয়েছে।
তারা বিষয়টা জানেন, কেউই আসে নাই ওখানে, বাসা জেল থেকে বাসা খুব কাছেই,
সব মিলিয়ে শামিম কি হলো তাহলে জি, মানে ওভারঅল আপনার কাছে জীবনটা এখন কিভাবে কিরকম মনে হচ্ছে?
এখন ওই 10 সাল থেকে এই 14 সাল, এই 4 বছর আমার মনে হচ্ছে এই 4 বছরটা আমি মানে এই 4 বছরটাই মিথ্যে, আমি ভুলের মধ্যে ছিলাম এই 4 বছর, মানে 10 সাল থেকে এই স্টেপটাই মানে ফার্স্ট পদক্ষেপটাই আমার ভুল ছিল, সেই ভুলের মাসুল যে 4 বছরে দিয়ে দিয়েছি এবং 4 বছরে আমি মুক্ত হয়ে গেছি তা না। এখন পর্যন্ত যে আমি যে এখন জামিনে আছি, এই কেসটার আসলে ভবিষ্যৎ কি হবে? আমাকে যদি 10 বছর, 20 বছর, 5 বছর, 2 বছর জেল দিয়ে দেয়, সেটা জজের ইখতিয়ার দিয়েই দিতে পারে, কিন্তু জেলটা দিবে কাদের কেছে? যে ভদ্রলোক 10 সালে 14 বছর দেখিয়ে তার ভিকটিমকে, তার মেয়েকে শিশু বলে কেস দিয়েছে, সেই ভদ্রলোকই 1 বছরের ব্যবধানে 8 বছর বৃদ্ধি করে আবার আমার কাছে বিয়ে দিয়ে যে মানে আর্থিকভাবে হ্যারাসমেন্ট, এইখানে টাকা লাগবে, ওইখানে তাদের বাড়িতে জমি কেনা লাগবে, তার নামে জমি কেনা লাগবে,
এইভাবে কত টাকা দিয়েছেন?
আমি 13 থেকে 14 লাখ টাকা দিয়েছি তাদেরকে। মানে উনি বলছে, আমার শ্বশুর বলছে আমার মেয়ের নামে বলবো।
সঙ্গত কারণে কিছু কথা চলে আসে, কারণ বয়সে কিন্তু আপনিও খুব বেশি পরিণত না ওই সময়, কিন্তু কোন না কোন ভাবে টাকা সংস্থান আপনি করতে পারছিলেন, সোর্সটা কি ছিল?
সোর্সটা আমার এই যে নতুন ধারা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের আমি নির্বাহী পরিচালক, এটা তো 7 সাল থেকে এই ফাউন্ডেশনের ফাউন্ডার আমি। আমার এই ফাউন্ডেশনে এখন কোটি টাকার উপরে ফান্ড আছে, এই ফান্ড লেনদেন আমিই করি। এটা আসলে ওই শুরুতে আমি ওই রকম আর্থিক সচ্ছলটা ছিল না, 7 সালে ছিল না, 9 সালেও ছিল না, 10 সাল 11 সাল থেকে আমি
ফাউন্ডেশন এখন একদম এস্টাবলিশড, রাইট?
এখন এস্টাবলিশড, এখন তো ব্যাপক এস্টাবলিশড, এখন মিডিয়াতে পাওয়া যায় নতুন ধারা ফাউন্ডেশন,
এবং আপনি
টেলিভিশনের খবরে, পত্রিকার খবরে নতুন ধারা ফাউন্ডেশনের নাম আসে, আমার ছবি আসে। কিন্তু এই মুহূর্তটায় আমি যে গত 4 বছরের মেমোরিগুলো যদি আমি টেনে আনি, যেগুলো কি করছি আমি, আমি কাকে ভালোবাসছি, আমি কার পিছনে অর্থ ব্যয় করছি, আমার সম্মানটা কার জন্য বিলিয়ে দিলাম, এই বর্তমানের আমার মানে অবস্থান ওইটার সাথে কোনো মিল নাই। আমার বর্তমান অবস্থানে যাদের সাথে ওটা বসা, সেটা এগুলোর সঙ্গে এটা একরকম ওইটা শোনার মতো না এটা। কিন্তু এই পরিস্থিতিটা তো ওর জন্য, আমি তো চাইছিলাম না এটা, আমি চাইছিলাম সংসারটা হোক, রিলেশনটা ভুলে হোক, সঠিক হোক, হোক কন্টিনিউ থাকুক। এখন এই যে সংসারটা ভেঙে গেছে, ও আমার নামে ডিভোর্স পাঠিয়েছে, এখানে তো ওর সাথে আমার সম্মান জড়িত ছিল, এখন এটাকে তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আমার লাইফে। ও শেষেও আমি যদি বলি হিয়া নামে কাউকে আমি চিনি না, এটা আমি বললেই তো হবে না, এটা আমার লাইফের স্টোরির সাথে যুক্ত হয়ে গেছে। এখান থেকে আপনার স্টেশন থেকে আমার শ্বশুরকে ফোন দেওয়া হয়েছিল আমার নাম বলে যে শামিমকে চিনেন, বলছেন না আমি চিনি না তাকে। ঠিক 1 মিনিটের ব্যবধানে আবার বললাম হ্যাঁ চিনি, ও তো এই এরকম এরকম।
আস্তে আস্তে আমার অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা চেষ্টা করেছিলাম আমাদের এখান থেকে শামিম যার কথা বলছেন হিয়ার সাথে যোগাযোগ করতে এবং তার বাবার সাথে, কারণ আমরা বারংবার চাই এটা যে আমাদের অনুষ্ঠান থেকে কোন ইনফরমেশন যেন একতরফা না হয়, তাই সঙ্গত কারণে আমরা চেষ্টা করি যে দুই পক্ষের কথা বলার সুযোগ এখানে তৈরি করে দিতে, সে প্রচেষ্টা আমাদের ছিল, কিন্তু হিয়া এবং তার পরিবার কোনোভাবে আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে রাজি হননি এবং তাদের সাথে বারংবার চেষ্টা করে আমরা তো কোন রকমের যোগাযোগ স্থাপন করতে পারিনি। তাই যতটুকু আমরা শুনছি শামিমের কাছ থেকে ততটুকু ইনফরমেশন হয়তো সঠিক ধরে নিয়ে আমাদেরকে পরবর্তী অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিব, কারণ আমরা আমাদের মতো করে মিডিয়ায় সে রেসপন্সিবল জায়গা থেকে আমরা চেষ্টা করেছি তাদেরকেও আমাদের সাথে যুক্ত করার বা তাদেরকে আমাদের সাথে কথা বলার। একটি ক্লিপ আছে যেটি আমাদের কথোপকথনটা ছিল প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও এবং প্রাণব ভালোবাসা বাংলাদেশের টিমের সাথে হিয়ার বাবার, সেই ক্লিপটা একটু শুনি।
তো আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম হবে যেখানে গেস্ট হয়ে আসছেন শামিম, তার জীবনের কথা বলার জন্য। আপনি শামিম আহমেদ, আপনি তাকে হয়তো বা চিনেন, আপনার নামের সাথে আপনার পরিচয়?
না, আমি ওর নামে কাউকে চিনি না, আমি ওর নামে কাউকে চিনি না।
আচ্ছা আচ্ছা, যাই হোক, না চিনলে সেটা আপনার ব্যাপার। আচ্ছা, আমি যেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার নামটা উঠে এসছে এই ঘটনাটা প্রসঙ্গে, আপনার নামটা উঠে এসছে প্লাস জান্নাতুল ইসলাম প্রিয়ার নামটা উঠে এসছে, তো উনি ওনার জীবনের কিছু কথা বলবেন। তো সেটা আমাদের আজকে রাত 10:30 থেকে অনিয়ার হবে ঢাকা FM 90.4 থেকে। তো আপনি যদি চান প্রোগ্রামটা শুনতে পারেন, হ্যাঁ কথাগুলো শুনতে পারেন, যেহেতু এখানে আপনাদের কিছু বিষয় জড়িত আছে, আপনার নামটা এখানে জড়িত আছে, আপনার মেয়ের নামটা এখানে জড়িত আছে, সেই উদ্দেশ্য হচ্ছে আপনাকে ফোন করে আমাদের বিষয়টা জানানো দরকার। কারণ হচ্ছে শামীম সাহেব যে কথাগুলো বলেছেন আমাদের এখানে, সে কথাগুলোর মধ্যে হয়তোবা মিথ্যাও থাকতে পারে, যে কারণে হচ্ছে আপনাকে ফোন করা, যে আপনি যদি তাকে চিনে থাকেন বা এই ঘটনার ঘটনার সাথে যদি আপনারা কোনোভাবে জড়িত থাকেন, আমরা চাই আপনাদের সেই কথাগুলো আপনারা তুলে ধরেন।
না বুঝতে পারি না।
বলছি আমাদের যে ঘটনাটা এখান থেকে প্রচার হবে, সেই ঘটনাটা যেহেতু আপনাদের নাম জড়িত আছে, আপনার নাম জড়িত আছে, প্রিয়ার নাম জড়িত আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি আপনাদের এই ঘটনাটা শোনা দরকার। হ্যাঁ, কারণ হচ্ছে যিনি আপনাদের সম্পর্কে কথাগুলো বলবেন তিনি তো মিথ্যাও বলতে পারেন, তাই না? তো আমরা চাচ্ছি যে একটা মিথ্যা থেকে,
ওর বাবা বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, হাজত খাটলো দুই তিন মাস, ওর মা হাজত খাটলো, যারো সন্তান যদি হয়, যারো সন্তান কিছু থাকে না, সেই যারো সন্তান হলে যারো সন্তানের তো যারো সন্তান এরকম হয় না পৃথিবীতে, সবচেয়ে নেককারজনক সন্তান পৃথিবীতে কোন বাপ মা জন্ম দেয় বলে মনে হয় না। তো এবার যারো সন্তান হলে সে যারো সন্তানের তো কিছু কাহিনী থাকেই, তাই ওটা যারো সন্তান, ও যারো সন্তানের কাহিনী তো আমরা শুনি না, ওর বাপ মাও কে হয়তো বা জন্ম দেয়, জন্ম অন্য কেউ দিছে, বাপ মা ওকে জন্ম দেয়, তাইলে তো ওর মতো যারো সন্তান পৃথিবীতে কোনো বাপ মা জানে আর জন্ম না দেয়, ওর মতো যারো সন্তান পৃথিবীতে কোনো বাপ মা জন্ম না দেয়। আর আপনি যেই হোক না কেন বলেন, আপনি যেই হোক ওর হিসেবে বা যাই হয়, আপনিও আপনার বাপ মা যদি পরিচয় থাকে তাহলে এই ফোনটা কখনোই ফোন দেবেন না।
না না, আপনাকে আমার ফোন দেওয়ার কোনো প্রশ্নই আসে না, জাস্ট আমি আপনাকে জানালাম।
আমি 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 যে কথাটা বলি যে বাপ মা যদি জন্ম দিয়ে থাকে, আপনার বাপ মা যদি আপনাকে জন্ম দিয়ে থাকে, আপনার মা পেটে ধরে আর আপনার বাবা জন্ম দিয়ে থাকে, সে পরিচয় থাকে, তাইলে আমার এই নাম্বারে কখনোই ফোন দেবেন না। এবং ওর মতো কোনো যোগাযোগ কারো থাকুক সেইটা কেউ কামনা করে না, কেন ওর বাবা আমার মা ওকে পেটেও দেয় না, বাবার জন্মও দেয় না। জন্ম দিলে যার বাবা এই 80 বছর বয়সে হাজত খাটে দুই তিন মাস, যার মা হাজত খাটে নিবৃত্তে দুই তিন মাস, সেই সন্তান যদি এরপরও কোথাও কারো সম্বন্ধে কোনো কথা বলে, তাই ও সন্তান ওর মতো যারো এবং ওর মতো কুলঙ্কার সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক এইটা কেউ কামনা করে না। তো যাই হোক, ওকে যদি কখনোই কোথাও পাওয়া যায় তখন দেখা যাবে যে ওর পরিণাম হয়, সেটা পরে দেখা যাবে।
আচ্ছা আপনি তো ফার্স্ট টাইম, হ্যাঁ আঙ্কেল আমার একটু কথা শোনা, যেহেতু ফোন করে ফেলেছি একটু কথা বলি। আপনি তো ফার্স্ট টাইম বলছেন তাকে আপনি চিনেন না।
চিনি না, তোকে চিনি, ওর যার সন্তান, ওই নামে একটা যারো সন্তান আছে, আমি চিনি ওই নামে একটা যারো সন্তান আছে। আপনাদের সে যারো সন্তানের পক্ষপাতিত্ব নেই, তাই আপনি কে, তাই আমরাও যারো সন্তান
না, আমি আমি তার পক্ষপাতিত্ব নেই। আমি
আমি আপনাকে প্রশ্ন করেন কেন, প্রশ্ন করেন কেন,
প্রশ্ন করবো না আপনাকে,
আপনি আমার কাছে প্রশ্ন করেন কেন,
আপনাকে
আমি আমি মনে ধরে নেবো আপনার একটা যারো সন্তান
আমি, ঠিক আছে আপনি যেটা বলেন।
এরকমই ছিল কথোপকথন, ইনফ্যাক্ট কিছু কিছু কথা, কিছু কিছু ভাষা সেটা সত্যি আসলে শুনবারও অনুপযুক্ত ছিল, যেটা আপনারা শ্রোতা বন্ধুরা এর মধ্যে টের পেয়েছেন, শুনতে পেয়েছেন ইনফ্যাক্ট। এবং আমি সত্যি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমাদের প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর রিপ্রেজেন্ট যে এই কথাগুলো আমাদের পক্ষ থেকে বলছিল, আপনার যে পূর্বতন স্ত্রী যেহেতু ডিভোর্স হয়ে গেছে, হিয়ার বাবা তার সাথে, শামীম আপনার পূর্বতন স্ত্রী হিয়ার বাবা তার সাথে কথা বলতে চেষ্টা করছিল আমাদের প্রাণব ভালোবাসা বাংলাদেশের টিমের রিপ্রেজেন্ট, কারণ এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে দুই পক্ষের যেন কথা বলার অংশীদারিত্বের ব্যাপারটা আমরা নিশ্চিত করি। আপনি একতরফাভাবে কথা বলেন, সে কথার মধ্যে অনেক বেশি গ্যাপ থেকে যেতে পারে, সেই কথার মধ্যে অনেক বেশি মিথ্যার বেশাতি থাকতে পারে, সেই কারণে আমরা কথা বলার সুযোগ করে দিই। সেই মিডিয়ার সে দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করা, যদিও তিনি তার মতো করে যেভাবে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করেছেন, অনেক ভাষায় আমরা এডিট করেছি যাতে করে সেই কথাগুলো শ্রোতাদের কাছ পর্যন্ত না পৌঁছায়, কারণ শোনারও অযোগ্য। এবং আমি দুঃখ প্রকাশ করছি, সহমর্মিতা জানাচ্ছি আমার কলিগকে যে আমাদের এই টিমের সাথে যুক্ত যাকে এই প্রয়োজনে, দায়িত্বের প্রয়োজনে এভাবে কথা বলতে হয় বিভিন্ন বিভিন্ন ক্লায়েন্টের সাথে। আমি আই এম এক্সট্রিমলি সরি যে আমাদের এই অনুষ্ঠানের জন্য তাকে ছোট হতে হয়েছে এবং তাকেও এরকম খারাপ ভাষা শুনতে হয়েছে, যদিও সে মিডিয়ার সে দায়িত্ব তো বোধের জায়গা থেকেই কথাটি বলতে গেছিল, যাতে করে দুই পক্ষ সমান অংশীদারিত্ব পায়, সুযোগ পায় তার নিজের পক্ষ অবলম্বন করার। বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন সিচুয়েশনটা কোন দিকে, এবং যেভাবে কথা বলেছেন তিনি, যে ভাষা উনি ব্যবহার করেছেন, স্বামী স্পেশালি আপনাকে যেভাবে কথা বলেছেন, আপনাকে ঘিরে যে প্রসঙ্গগুলো বারংবার বলার চেষ্টা করেছেন, এটার পরে আসলে নতুন করে এই গল্প নিয়ে কথা বলার আর কোন সুযোগ থাকে না। যদি কোনো না কোনো ভাবে এই মেয়েটি আবার কাম ব্যাক করে, আপনার সিদ্ধান্ত কি হবে সেক্ষেত্রে?
এখন অতীতের অভিজ্ঞতা ভালো না, তাকে নিয়ে আমার অতীতের
অভিজ্ঞতা, আমি আর পেছনে যাচ্ছি না, একদম সামনের দিকে যাবো। আর হয়তো বিশ পঁচিশ মিনিট, বিশ মিনিট সময় একসাথে আছি আমরা। যদি এই মেয়ে কাম ব্যাক করে, আপনার সিদ্ধান্ত কি হবে সেক্ষেত্রে?
এখন আসলে ওকে নিয়ে আমার কোনো সিদ্ধান্ত নেই, ওকে নিয়ে আমার কোনো ভাবনা নেই, মানে এই মুহূর্তে আমার মেমোরিতে নাই। এইরকম নাই, নেগেটিভ কিছু স্মৃতি সবসময় ভেসে আসে যে আমাকে যে হ্যারাসমেন্ট গুলো করছে, আর্থিক হ্যারাসমেন্ট, সম্মানের হ্যারাসমেন্ট, আমার মা বাবাকে এ পর্যন্ত জেলে যেতে হয়েছিল, অবশ্য তিন দিন দুই আড়াই দিন ছিলেন, এর মধ্যেই জামিনে চলে এসছে। আমার মা বা বাবা তাদের মানে অতীতের কোন মানে
আপনার বাবা কারি, রাইট? কারি বলতে তো তাকে বলা হয় না।
মসজিদে আমাদের, আমার বাড়ির উঠানে একটা খুব বিশাল এক জামে মসজিদ, এটা আমি বিল্ডিং করে দিয়েছি এই গত বছর। এই মসজিদের সে ইমাম, শুধু সে ইমাম পর্যন্ত শেষ না, আমাদের মানে আশপাশের পাঁচটা গ্রাম বা পুরো ইউনিয়নের মানুষ তার কাছে আসে বিভিন্ন ভাবে, সেটা সামাজিক হোক বা যা হোক, ওনাকে মানে, মানে ওনাকে যে যে ওয়েতে জেলে যেতে হয়েছে সেটা তো ওই হিয়া বা আমি, আমার কারণে যেতে, মানে
কয় ভাই বোন আপনারা?
আমরা আট ভাই বোন, চার ভাই চার বোন।
আপনার মনে হয় পরিবারের মধ্যে আপনি বেশি প্রতিষ্ঠা পেয়েছেন?
বেশি প্রতিষ্ঠা পেয়েছি, হ্যাঁ, অন্যান্য ভাই বোনদের তুলনায়।
এবং বাবা হয়তো, বাবা বা মায়ের চোখে আপনি সবচেয়ে,
তারা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানিয়ে সিদ্ধান্ত নেন, এরকম একটা অবস্থা। আমি সিদ্ধান্ত দিলে পারিবারিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়,
যেহেতু প্রতিষ্ঠা জায়গাটাতে আপনি অনেক বড় করে পেয়েছেন, তাই
তো সেখানে আমি এরকম একটা ভুল করে, ভুল করার পরে এটা সমাজ, আমার পরিবার কোন স্থানে এটা গ্রহণ বা এটা গ্রহণ করার মতো হয়নি।
শামীম, এই প্রতিষ্ঠা এমন একটা জিনিস, অনেক সময় বাবা বা মা এই প্রতিষ্ঠার কারণে হয়তো নীরবে নিভৃতে কাঁদেন, কিন্তু যে জিনিসটি আপনি বিভিন্ন ভাবে দিতে চেয়েছেন আপনার বাবা মাকে, তাদের জন্য হয়তো সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার ওই যে গ্রাম, গ্রামের নামটা কি?
জালিয়াঘাটা, কাকসিরা ইউনিয়ন, জালিয়াঘাটা গ্রাম।
কেমন গ্রামটা দেখতে?
গ্রামটা অনেক গাছগাছালিতে গ্রাম, মানে সবুজে সবুজে গ্রাম,
মানে কি ওই মানে ধান গাছ বা শস্যের ভেতরে ভেতরে আলে আলে কি বড় বড় গাছ আছে?
আলে আলে গাছ নাই, কিন্তু আল আল আছে, এবং একটা আমাদের উঠান থেকে পরেই একটা,
উঠানটা কি অনেক বড়?
উঠান অনেক বড়।
ওখানে কি মসজিদ যেটা বলছেন? ওখানে
উঠানের পাশেই মসজিদ, এবং আমাদের পুরো গ্রামে আমাদের এই মসজিদ, জামে মসজিদ, এবং
জামে মসজিদ
সেটা আমি সেখান থেকেই তো বেড়ে উঠছি, সেখানেই আমার শিশুকাল বা আমার শৈশব কৈশোর সবই তো সেখানেই, তো সেখান থেকে বেড়ে ওঠা মানে আমাকে তো পুরো থানা আমার সবাই চেনে, আমার ইন্টারমিডিয়েট পড়ালেখা সেখানে, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ঢাকায় অনার্স মাস্টার্স করেছি, কিন্তু আমার ইন্টারমিডিয়েট গ্রামে হওয়া মানেই তো আমি গ্রামে অনেক বছর। গ্রাম
মা কি একেবারে মানে গ্রেলি বলতে যাবে
না, বলা যায় না, মানে পঞ্চাশের কাছাকাছি মায়ের বয়স, কিন্তু ভালো আছে,
বাবা সুস্থ আছে,
বাবা সুস্থ আছেন সবাই, কিন্তু বাবা যে মা যে জেলে গেছেন তারা আমার মুখ, আমার সামনে কখনো এই কথাটুকু উচ্চারণ করেন নাই যে তোর কারণে জেলে যেতে হইল, কেন বলে না যে আমাকে, আসলে
যে কথা আমি বলছিলাম তখনও বললাম যে অনেক সময় ছেলে মেয়েদের বড় বেশি প্রতিষ্ঠার কারণে তাদের ব্যাপারে বাবা মার এত বেশি মুখাপেক্ষী হয়ে যান, এবং সার্টেন একটি এজের পরে তারা একেবারে শিশু সুলভ একটি জায়গায় এসে উপস্থিত হন, তখন নীরবে নিভৃতে হয়তো অনেক কষ্ট পান বা কাঁদেন, সেই কথা বলে না। আপনার ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা এরকমই ঘটেছে, কারণ আপনি হয়তো তাকে দেখভালের দায়িত্বটা নিয়েছেন, সে যেন আরো বেশি ভালো থাকে, তাকে যেন আরো বেশি ভালোভাবে রাখা যায় সেই দায়িত্বটা নিয়েছেন, কিন্তু পক্ষান্তরে আপনি হয়তো আপনার নিজের অজান্তেই তাদের কাছ থেকে সম্মানের সবচেয়ে বড় জায়গাটা কেড়ে নিয়েছেন। কারণ এই বয়সে তাদের হাজিরা দিতে যাওয়া, এই বয়সে হাজত খাটা, এই বয়সে কোন একটা মুখের, কোন একটা মানুষের মুখ থেকে এই ধরনের কথা শুনতে পাওয়া, এবং এই ধরনের কথাগুলো ওসে হয়তো অবলীলায় আপনাদের বাড়ির সামনে গিয়ে বা আপনাদের মানুষজনের সামনে বলেছে, এভাবে কালচার করেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ভদ্রলোক যেভাবে কথা বলছিল যে সে এভাবে কথা বলতে অভ্যস্ত, ইভেন ইভেন তার সারাউন্ডিংস হয়তো এভাবে কথা বলতে অভ্যস্ত। এবং আপনি যে যে ফ্যামিলির আবহের কথা বললেন, যে পারিবারিক পরিমণ্ডলের কথা বললেন, আপনার বাবা একজন ইমাম, আমার মনে হয় না যে তিনি এই ধরনের কথা শুনে খুব বেশি মাত্রায় অভ্যস্ত। বাট ইটস ভেরি আনফরচুনেট যে আপনি অনেক কিছু দেওয়ার পাশাপাশি সবচেয়ে বড় জিনিসটাই হয়তো আপনার নিজের অজান্তেই কেড়ে নিয়েছিলেন শামীম, কারণ এত বেশি অপমানের, এত বেশি কষ্টের, এত বেশি দুঃখের জায়গাটা আপনি তৈরি করে দিয়েছিলেন। এটি 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 সত্যি সত্যি অনেক বেশি কষ্টের। আমি কিছু কিছু জায়গায় খুব বেশি
এখানে আমার মায়ের সিচুয়েশনটা একটু বলি, মা কিন্তু আমার উঠোনেও বের হন না, মা মানে আমার মাকে আমার গ্রামের মানুষ চিনেন না, এরকম পর্দায় থাকে, সেই মাকে যদি জেলে যেতে হয় সেটা এর চেয়ে দুঃখের কথা, দুঃখের ভাষা এটা উচ্চারণ করার মতো না। গত ঈদ গেল 6 তারিখে, 8 তারিখে আমাদের হাজিরে গেছে মা বাবা সহ, তাই 6 তারিখে ঈদ কাটাবো বাড়িতে নাকি আমরা হাজিরে দিতে যাব, 8 তারিখে আমরা হাজিরে দিতে।
যে মানুষটি আমাদের সাথে কথা বলছিলেন শুধু তার উদ্দেশ্যে একটি কথাই বলার, যে পারিবারিক পরিমণ্ডল যদি সেরকম কিছু হয়, পরিবারের সত্যিকার অর্থে গ্রুমিংটা যদি ভালো হয়ে থাকে, পরিবার যদি সত্যিকার অর্থে সেইভাবে একটি 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 দারুণ পরিবেশ মেনটেন করতে পারে, তাহলে সেই পরিবারের মেয়ের পক্ষে কিন্তু ঘন ঘন প্রতিনিয়ত এ ধরনের সিদ্ধান্তে পড়া সম্ভব না। শামীমের কথাগুলো যদি সত্যই ধরে নিই, যেহেতু শামীমের কথাগুলোকে কাউন্টার দেওয়ার জন্য আমরা ওই পক্ষের কাউকে পাইনি, মিনিমাম যদি সত্যতা তার কথার মধ্যে থেকে থাকে, দুই দফায় সত্যি যদি মেয়েটা বাড়ি থেকে চলে আসে, মেয়েটা যদি আবার পরবর্তী অন্য কোন সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে এবং ফ্রিকুয়েন্টলি ঘটনাগুলো মেয়েটার সাথে যদি ঘটতে থাকে, তাহলে যে পরিবারটা বিলংস করে সে মেয়েটি, সেই পরিবারের কারো মুখ থেকে ধরনের ভাষা আসতে পারে, সেটা ভাব শুনে আমি কিন্তু কষ্ট পাইনি। আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি কোয়াইট লজিক্যাল, কারণ এরকম এরকম যদি পরিমণ্ডল হয় যে পরিমণ্ডলে এই রকম একটি মেয়ের বসবাস যার দ্বারা ফ্রিকুয়েন্টলি এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সে সে পরিবারের সম্মানবোধ, পরিবারের মতাদর্শের কোনো কিছু তোয়াক্কা করছে না, একটার পর একটা সম্পর্কের সাথে জড়িয়ে ফেলতেছে নিজেকে, যার চলাফেরার মধ্যে মিনিমাম কোনো সেরকম কোনো পরিশৃঙ্খলিত কোনো ব্যাপার নাই, যে যে একেবারে উন্মাদের মতো বিভিন্ন রকমের রিলেশনশিপে জড়িয়ে পড়ছে, ছন্ন ছাড়া ভবঘুরে একটি জীবন বেছে নিচ্ছে, সেই পরিবার যার উরুস থেকে উঠে এসেছে তার মুখ থেকে ধরনের ভাষা শুনে কিন্তু আমি পার্সোনালি কিন্তু অবাক হইনি। আমার কাছে মনে হয়েছে যে ধরনের কালচারের ভেতর দিয়ে উনি যান, ও হয়তো এই কারণে হয়তো এই ভাষাগুলো ওনার মুখ থেকে বের হয়ে এসেছে, কারণ আমরা ওপেন সার্কেলে যত ভুলই বা অন্যায় করি না কেন, আমরা যখন মিডিয়াতে কথা বলি সেখানে হয়তো কথা সংযতভাবে কথা বলার সুযোগ আছে। আমি যদি এই জিনিসটাকে পার্সোনালি নিচ্ছি না, আমি তার পেইনের জায়গা থেকে ব্যাপারটা দেখছি, বাট বড় বেশি আনফরচুনেট স্বামী আমি আপনার জন্য যে মানুষটি তার বাবা মাকে এরকম পরিস্থিতির মধ্যে ছেলে দিয়েছে, যে ধরনের ভাষায় লোকটি ব্যবহার করছিল, যে ভাষায় কথা বলছিল, আপনার বাবা এবং আপনার মাকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলছিল, এবং এরকম ভাবে আপনি নিজেও বলছিলেন যে তাদেরকে হাজতবাস করিয়েছে, আপনার জীবনে হয়তো অনেক বড় কিছু ভবিষ্যতে করছেন, করে যাচ্ছেন, অদূর ভবিষ্যতে আরো কিছু করবেন, কিন্তু আমার মনে হয় না যে যে জায়গায় আপনি স্পর্শ করুন না কেন, আকাশের যে সীমানায় আপনি ছুঁয়ে দেখেন না কেন, আমার মনে হয় না যে কষ্ট আপনার কোনোদিন লাঘব হবে। এবং এগুলোর জন্য যদি কোনো কিছু রেসপন্সিবল থেকে থাকে, এগুলোর জন্য যদি কোনো কিছু আপনাকে কষ্টের মধ্যে নিয়ে যায়, সেটি হচ্ছে শুধুই আপনার মুহূর্তের জন্য যে মতিভ্রম হয়েছিল, মুহূর্তের যে দুর্বলতা আপনার মধ্যে তৈরি হয়েছিল, কোনো একটি সুন্দর কিছুকে দেখে কোনো কিছুর ভালো লাগা উদ্ভাসিত হয়ে সেটি আপনাকে ভাসিয়ে নিয়ে গেছে। আপনার মতো একটা আপনি যেভাবে বুঝে শুনে চলা ফেরা করার মতো মানুষ, যে কারণে যে আপনার ফাউন্ডেশনের নাম কি বললেন,
নতুন ধারা
যে ফাউন্ডেশনের কথা বলছেন, এত অল্প বয়সে ফাউন্ডেশন তৈরি করে এটিকে একটা বড় রকমের সাকসেস স্টোরিতে রূপান্তরিত করেছেন, সেই মানুষটির পার্সোনালিটির সাথে কিন্তু এই জিনিসগুলো যায় না, যে এরকম একটি প্রতিষ্ঠানের আপনি এখন নির্বাহী পরিচালক, সেই মানুষটির এই ধরনের একটি ম্যাচিউর ডিসিশনে যাওয়া ঠিক না, যে কারণে আজকে আপনাকে এত বেশি প্রতিদান দিতে হচ্ছে, এত বেশি প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, রাইট শামীম? এটা কোনোভাবেই আপনার সাথে যায় না, এটা আপনার সাথে পারমিট করে না। এখন আমার বন্ধুরা হয়তো আমাকে রিলেট করতে পারছো, আমার বন্ধুরা এখন হয়তো আমাকে রিলেট করতে পারছো, বন্ধুরা মনে আছে আমার কথা? কি আমার কথা কি বন্ধুরা শুনতে পাচ্ছ? মনে আছে শামীমকে ঘটনার মাঝখানে থামিয়ে দিয়েছিলাম, বলেছিলাম সৎসাহস আছে এই কথাটি বলবার, যে কে বাড়ি থেকে বের হওয়ার পরে ছেলে মেয়ের বা মেয়ে ছেলের সেই বাঘগুলোকে ফলো করো, যে বাঘগুলো দেখলে মনের মধ্যে সুরসুরি লাগে। মনে আছে বন্ধু, আমি আমি কিন্তু গল্পের মাঝখানে আমি এই প্রসঙ্গগুলো তুলেছিলাম, একেবারে অযাচিতভাবে না, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে সতর্কতার সাথে দায়িত্ব মাথায় নিয়ে কথাগুলো বলেছিলাম। স্বামী এমনি এমনি কথাগুলো বলিনি কিন্তু, কারণ আমি তখনই হয়তো গল্পের ওই সময় বুঝতে সক্ষম হয়েছিলাম যে আপনি নিতান্তই ঘরের বসে একটা ভুলের দিকে পা বাড়িয়েছেন, যার ফার্দার কনসিকুয়েন্স আপনার সারা জীবনটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। শুধুমাত্র আপনি না, আপনার 14 পুরুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কত বড় কষ্টের লজ্জার হতে পারে জেমের জঠরে জন্ম নেয়ার কথা আপনার সন্তান বারংবার সেই সন্তানকে পৃথিবীতে আসার আগে আপনি গলা টিপে হত্যা করেছেন, সেটার সাথে আপনি অংশীদার, বিকজ সে আপনার বউ ছিল, আপনার উপস্থিতিতেই ঘটনাটি ঘটেছে। তাহলে কি আমি ধরে নিব যে পৃথিবীতে যে সন্তান উৎপাদনের যে এই যে এই যে একটা ক্যারিশমেটিক ওয়ে বৈবাহিক বন্ধনের মাধ্যমে, আমি কি ধরেই নিব যে এখানে মানবিক কোনো ইন্টেন্স থাকবে না, যে আমি আসলে এই যে আমার আমার পার্টনারের সাথে আমার আমার স্ত্রীর সাথে এই যে আমি বৈবাহিক সম্পর্কের পর এই ধরনের একটি সম্পর্কের ভিতর দিয়ে যাচ্ছি যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম সৃষ্টি হতে পারে, সেই ইন্টেন্স থেকে আমি রিলেশনশিপে যাচ্ছেন না, বরং ঘরের মধ্যে একের পর এক ভুল করে চলেছেন আর একের পর এক ভুলকে হত্যা করে চলেছেন। এ তো মানুষ মারারই সামিল, এই অন্যায় এই পাপ এই দোষ এর কোনো ক্ষমা হয় না স্বামী। যতটুকু রেসপন্সিবল ওই মেয়েটি তার জন্য, তার চেয়ে হাজার গুণ বেশি রেসপন্সিবল আপনি, কারণ ওই প্রথম থেকে কম বয়সী একটি মেয়ে, যেহেতু ম্যাচিউর্ড মেয়ে, আমাদের বাংলাদেশি ফৌজদারি আইন বলে যে 18 বছরের নিচে সেখানে অনলি 14 ইয়ার্স, তার হয়তো পৃথিবী দেখার অনেক বাকি ছিল, যে কারণে তার ভুলের সম্ভাবনা বেশি থাকতে পারে। ওয়াই ইউ ডিডন্ট ম্যানেজ দ্য সিচুয়েশন, কেন আপনার হাত ধরে দিনের পর দিন এক না দুই না চার চারবার ভুল হত্যা হলো এবং এরকম একটি ঘটনার জন্ম হলো? আপনি অন্যায় করেছেন, অভিশপ্ত কিছু ঘটনার জন্ম দিয়েছেন স্বামী, এটার কোনো ক্ষমা হয় না। মানুষের মন এবং মানুষের বিবেক যদি হয় পৃথিবীতে সবচেয়ে বড় আদালত, সে আদালত থেকে আদালতের ই থেকে বলছি, এর কোনো ক্ষমা নেই স্বামী। আপনার বাপ বাবা এরকম একজন সম্মানিত ব্যক্তি, আপনার মা যার বাড়ির চৌহদ্দির বাইরে কোনো পৃথিবী নাই, তাকে আপনি আপনি বারংবার অপদস্থ করেছেন, আপনার কারণে হাজত বাস করতে হয়েছে, বিভিন্ন মানুষজন যা মুখে এসেছে তা বলেছে, বেজন্মা বলে গালি দিয়েছে আপনার বাবার মতো সম্মানিত একজন মানুষকে, আপনার কোনো ক্ষমা নেই স্বামী। এখন আপনি আপনার বাবা এবং মাকে সোনার জুতা দিয়ে যদি মুড়িয়েও দেন তার পা, তাও আপনার আপনার এই জীবনে কিন্তু এই প্রায়শ্চিত্ত করা সম্ভব হবে না, আপনার জীবন সত্যিকার অর্থেই অভিশপ্ত হয়ে গেছে এই ঘটনাগুলোর জন্য। বড় বেশি দুঃখের একটি ব্যাপার যে এরকম সিচুয়েশনগুলো আপনি জন্ম দিয়েছেন, এবং ওই ঘটনাটা আমি দায়িত্ব নিয়ে বলেছি ঘটনার মাঝখানে, যে কোন রকম কোন মেয়েকে দেখলে, যে মেয়েটির বাকি বাকি সৌন্দর্য, যে মেয়েটির বাকি বাকি যৌবনের জলচ্ছটা, যাকে দেখলে জিভের পানি লক লক করে, যাকে দেখলে পাগল হতে মন চায়, সেই মুহূর্তে আমি আমি যদি সেই মুহূর্তে সতর্ক থাকি, আমি যদি সেই মুহূর্তে মানুষ হয়ে থাকি, সেই মুহূর্তে শামিম আমি আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা খেলা তৈরি হচ্ছে সেগুলোকে গলা টিপে হত্যা করতে রাজি আছি, যার ফার্দার কনসিকুয়েন্স এরকম এরকম কিছু নোংরা সিচুয়েশনের জন্ম দিবে। আপনি যদি জানতেন যে এখন এই মুহূর্তে আমি শামিম আমার এই লোলুপ দৃষ্টি আমার এই লোলুপ আকাঙ্ক্ষা এগুলোকে আমার এখানে গলা টিপে হত্যা করা উচিত ছিল, তাহলে হয়তো আজকের এই ঘটনাগুলো জন্ম হতো না, আপনার জায়গাতে আমি
প্রস্তুত ছিলাম না,
এই জায়গাগুলো তৈরি হতো না। তাই আপনাকে কিন্তু ওই জায়গা আমি নিয়ে গেছি শামিম, ওইখানেই বলেছি আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়েছি, আপনাকে কোট করে নিয়ে নিজেকে দিয়ে উদাহরণ দিয়েছি, এটাই হচ্ছে মানুষের একদম কমন ফেনোমেনা শামিম, এটাকে অস্বীকার করার উপায় নাই। কেউ হয়তো বলবে যে গুরুহাতে স্বামী এইভাবে তাহলে তাকায়, আমি আমি তো আমিরে ভাই গোটা দুনিয়া এভাবে তাকাচ্ছে, হয়তো কেউ কিছু কিছু মানুষ সাধনাতে মুক্তি পেয়ে গেছে তাদের কথা আলাদা, বেশিরভাগ মানুষেরই হাল হকিকত এইরকম রে ভাই, সাধারণ চালচিত্রটা এই। ইট ডাজেন্ট মিন যে আপনাকে প্রবাহিত হতে হবে ঘটনার সাথে সাথে, ইট ডাজেন্ট মিন যে আপনি ওটার সাথে প্রবাহিত হতে থাকবেন আর একের পর এক ধ্বংসাত্মক পরিস্থিতির জন্ম দিবেন। যদি সহ্য করতে না পারেন আলাদা জায়গায় চলে যান, যে জায়গাগুলোতে আপনার এই ধরনের স্খলিত করার সুযোগ আছে, গলা টিপে হত্যা করেন আপনার সেই আকাঙ্ক্ষাকে, বেঁচে যাবেন। এবং এইভাবে আপনি যেভাবে ঘটনার বর্ণনা দিচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু মানুষ এরকম ভাবে লোলুপ কোন ঘটনার মধ্যে পড়ে বহু রকমের ঘটনা জন্ম দিয়ে চলেছে দিনের পর দিন। কালকে একটা ঘটনা দেখলাম, একটি মেয়ে তার লাশ পাওয়া গেছে, তার ওই আরেকজন মানে একজন পুরুষের সাথে তার রিলেশনশিপ, পরবর্তীতে স্বামী বেচারা সে খুন হলো এবং নর্দমার ভেতর থেকে তার লাশটা বের করে নিয়ে আসে, তো তাকানো যায় না লাশের যে অবস্থা। এইসব সিচুয়েশন কিন্তু এগুলো থেকে আসতেছে, এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো বন্ধ হলে এই সিচুয়েশন, এই পরিস্থিতিগুলো দেখতে পাওয়া যাবে না, দেখা হবে না। কিন্তু আনফর্চুনেটলি কি জানেন, আমি যেভাবে উদাহরণ দিচ্ছি এটাই সত্য কথা। আজ বলবো, রাত ভোর হবে, সকাল হলেই দারুণ সেই রকম দেখতে কোনো মেয়ে আমার সামনে দিয়ে যাবে, চুলটুল তো সেরকম ভাবে উঠতেছে, দারুণ একটা পারফিউম মারছে, গোটা শরীর আমার কেমন যেন একটা ভালো লাগা উন্মাদনা, কিসের যেন একটা নেশা আমাকে পাগল করে চলেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে শরীরে কোন কোন ভাঁজগুলো মুভমেন্ট করতে, সব জায়গাগুলো তো আমার শরীর একবার ছুক 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 করতেছে, আমার চোখগুলো একবারে যেন ওখান থেকে পুরোপুরি নির্যাস আমি নিয়ে নিতে পারি। তারপর হয়তো ওর সাথে প্রবাহিত হয়ে চলে যাচ্ছি, আস্তে আস্তে বিভিন্ন রকমের ঘটনার জন্ম দিচ্ছি। ওই মুহূর্তে যদি আমি কোনোভাবে আমার গলা টিপে আকাঙ্ক্ষাগুলোকে হত্যা করতে পারতাম, আমি যদি মনকে বুঝাতে পারতাম আমি মানুষ, আমি পশু না, আমাকে এখানে থামা উচিত, আমার বন্ধ হওয়া উচিত, আমি খুব সাধারণ মানুষ, আমার মধ্যে এই ভাবনাগুলো জন্ম নেয়, ইটস ভেরি ইউজুয়াল একটা ব্যাপার, বাট আমি এই ঘটনাগুলোকে এখানে হত্যা করতে চাই, এখানে এটা বন্ধ হোক, এটা শেষ হোক, দিন শেষে আমাকে ফিরে যেতে হবে, আমার মনের আয়নায় আমাকে নিজেকে দেখতে হবে, মি হতে শাম, আমাকে দেখা লাগবে, আমার বউ আমার চোখের দিকে তাকাবে, আমার সন্তান আমার নাড়ি ছেঁড়া দন, আমি ওকে চাই আমার চোখের দিকে তাকাবে, আমি কোন লজ্জাতে আমি আমার সন্তানকে আমার বুকে জড়িয়ে ধরবো, যেখানে পাপের ওই নেশা নাকে মুখে মাথায় নিয়ে ঘুরতেছি, ওই ফিলিংস নিয়ে কি করে আমি আমার সন্তানের কপালে চুমো দিব? তাহলে নিঃসন্দেহে ভূত আমার মাথা থেকে যেতে বাধ্য আসবে, এটাই স্বাভাবিক, মানুষ হিসাবে যেতেও বাধ্য, প্রবাহিত হওয়া যাবে না, ভেসে যাওয়া যাবে না। আমি পুরুষ হয়ে নারীর ক্ষেত্রে বলছি, নারীদের ক্ষেত্রেও কিন্তু পুরুষের ক্ষেত্রে একই রকমের এরকম কামোদ্দীপক এরকম অ্যাটিটিউড তৈরি হয়, বন্ধ হওয়া উচিত। ওই নারীও তখন একদম মানুষখেকো বাঘের মতো ঢিংস্র হয়ে ওঠে, সেও তাকে পাওয়ার জন্য বিভিন্ন রকমের কলা কৌশলে মেতে উঠে, সেও প্রবাহিত হতে থাকে, আর একটার পর একটা ধ্বংসাত্মক ঘটনা জন্ম দিয়ে যায়। শুরুটা কিন্তু এখান থেকেই হয়, যতই বলেন সে আমার প্রেম খুব পূর্ণ ছিল, ই ছিল, বাট শুরুটা এভাবে আসে। মেয়ে ক্লাসে এইটে পড়তেছে, 14 বছর, সব মেনে নিলাম, শুধু যদি আর শরীরে যৌবনের এই ছটাটা না আসতো, আপনি কি এভাবে পাগল হতেন? পাগল তো হয়েছেন ওখানে, তারপর না সেটাকে পূর্ণ একটা রূপ দেওয়ার জন্য, সেটাকে আপনার মন থেকে মানবিক কারণে ওটাকে একটা দারুণ একটা ফ্রেমিং করার জন্য ভালোবাসা, পীড়িত, বউ এসব সম্পর্কের দিকে গেছেন, রাইট? ভুল বলছি কোনো কথা? বাট পাগল তো হয়েছে না গেলে ওখান থেকে, পাগল হতেই পারেন, ওই জায়গাতে যদি গলা টিপে হত্যা করে ফেলতেন তাহলে তো বাপকে এরকম ভাবে অপদস্থ হতে হতো না, ওই মা যে বাড়ির চৌহদ্দি পার হয়নি, বাড়ির বাসের লোকে মাকে চিনে না, সে মানে তো হাজত বাস করতে হতো না, আজ তো এই লোকের মুখ থেকে হাজারো লাখো কোটি কোটি মানুষের মুখে শুনতে হতো না যে ওর তো বিজালমার বাচ্চা, জীবনে সারা জীবনে বহু দূরে যান, কোনদিন এই অপরাধ, এই অন্যায়, এই কষ্টগুলো কি ভোলা সম্ভব? যদি আপনি জানতেন, আপনাকে যদি ভিজুয়ালাইজ করা যেত লাস্ট ফোর ইয়ার্স হোয়াট ইজ গোনা বি হ্যাপেনিং ইন ইউর লাইফ, তাহলে আপনি আপনার আকাঙ্ক্ষার সেখানেই গলা টিপে হত্যা করতেন, যে মন এই ভাবনা ভাবে সে মনের গলা আপনি নিজে টিপে ধরতেন, রাইট শামীম? আর এটা তো আসলেই অন্যায়, ওই লোকটির জন্য আমার মায়া হচ্ছে, রাগ ক্ষোভ একবারও হয়নি, রাজারামের মানুষটির জন্য মায়া হচ্ছে, যে হচ্ছে আপনার যার সাথে আমার সম্পর্ক ছিল তার বাবা। কারণ বিশ্বাস করুন, এরকম ঘটনা যদি আমার পরিবারে ঘটে, কোন একজন পরিণত বয়সী কোনো কেউ আমার যদি এরকম ইম্যাচিউর নাবালিকা কোনো মেয়েকে নিয়ে সম্পর্কে জড়িয়ে পড়ে, আমি ওইভাবেই ভাববো, সে বুঝেনি, কিন্তু তুমি তো বুঝদার একটা ছেলে ছিল, তুমি কেন এই পরিস্থিতির দিকে তাকে নিয়ে এগিয়ে গেলে, কেন তুমি থামলে না, কেন তুমি তাকে ফিরিয়ে দিলে না? তুমি যদি সত্যি তোমার মধ্যে মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকতো, এই বোধ থেকে কখনো হয়তো আপনাকে আমি আর মেনে নিতে পারতাম না, আপনাকে দেখলে বা আপনার কণ্ঠ শুনলেই বা আপনার সাহচর্য পাইলেই হয়তো আমার ভিতরে আগুন জ্বলে উঠত, তখন হয়তো আমার মুখ দিয়ে ধরনের খারাপ কথা বের হয়ে আসতে পারত। ইনফ্যাক্ট আপনি যখন বাবা হবেন, ইন ফিউচার আপনার মনের মতো মানুষ আপনার পৃথিবীতে আসুক, সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পান, যেহেতু কেস ইজ অন গোয়িং, কোর্ট বুঝবে এটার জন্য কি সমাধান হওয়া উচিত, মহামান্য আদালত যে রায় দেখ, ফাইনালে যদি আপনি এখান থেকে রিকভারি হয়ে বের হয়ে আসেন, বৈবাহিক জীবনে যান, আপনার যদি কন্যা সন্তান জন্ম নেয়, সে যদি বড় হয়, আল্লাহ না করুক এই ঘটনা যদি রিভার্স হয়ে আপনার সাথে ঘুরে আসে, নিঃসন্দেহে আপনিও তখন মেনে নেবেন না। আপনার মনে শুধু একটা কথাই ভাববে, সেই মানুষটি যদি ভালো হতো তাহলে আমার নাবালিকা একটা মেয়ের সাথে এই ধরনের রিলেশনশিপে জড়ানো কেন? সে তো বুঝে না, কিন্তু সে তো বুঝতো বয়সী একজন ছেলে সেই কাজটি করলো কেন, এই কারণে তাকে ক্ষমা করতে পারবেন না। যেমন আপনাকে সেই মানুষটি ক্ষমা করতে পারবে না, যে কারণে হয়তো এরকম ভাষা, এরকম কথা, এরকম এরকম অ্যাটিটিউড তার মধ্যে দেখা গেছে। এই জন্য অবশ্যই তার প্রতি আমার মায়া হচ্ছে, আমি আপনার জায়গা থেকে হলে মেনে নিতে পারতাম না। কিন্তু ঘটনাটা তো ঘটতেছে তো আরো অনেক গভীরে, মানুষের মধ্যে যে পশুবৃত্তি লালন করে চলেছে আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন, ঘটনার শ্রুতিকাগার কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে। এখান থেকে আমাদের লার্নিং কিন্তু এইটাই যে আমাদেরকে এই জায়গাগুলোকে বন্ধ করে দিতে হবে। আমরা
না, ও তো বুঝে নাই, 14 বছর ধরে নিলাম, 15 বছরে বুঝে নাই, কিন্তু যখন 2.5-3 বছর চলতেছে আমাদের সংসার, তখন যখন ওদের বর্গুনের বাসায় থাকে, তখন ওই মেয়ে অন্য মানুষের সাথে কথা বলার কি ওর মা বাবার দায়িত্ব নেই?
এই সব ব্যাপারগুলো আমি এর আগে স্টার্টিং এ কভার করেছি যে এই এই জায়গাগুলো থেকে আমি অবশ্যই এটাও তাকে বলেছি, আপনি বিগিনিং এ যদি আমার কথাগুলো খেয়াল করে থাকেন, যে মিনিমাম যদি পরিমণ্ডল থেকে থাকতো, পারিবারিক গ্রুমিংটা যদি পারফেক্ট হতো, নিঃসন্দেহে পরিবারের কোনো মেয়ে এরকম ভাবে উঠে আসতো না যে মেয়ে বারে বারে ভুল করে। ইম্যাচুরিটির জন্য একবার বা ভুল হতে পারে, কিন্তু বারেবার দুবার ভুল করলো, আবার আপনার সাথে পালিয়ে আসলো, আবার একটা ছেলের সাথে সম্পর্ক করলো, আরেকটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ফ্রিকুয়েন্ট এ ধরনের ঘটনা তার দ্বারা ঘটনা ঘটা সম্ভব না। ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কোনো না কোনো এক জায়গায় থেমে যাবে, পারিবারিক পরিমণ্ডল, পারিবারিক ভাবাদর্শ, বাবা মার প্রতি প্রচন্ড রকমের শ্রদ্ধাবোধ তাকে কোনো না কোনো জায়গায় আটকে দেবে। কিন্তু এই ব্যাপারগুলো কখনোই ছিল না। সবচেয়ে বড় যেটি প্রবলেম, যে সেখানে যে পারিবারিক পরিমণ্ডলে যে গ্রুমিং এর সমস্যা ছিল সেটা সহজেই বোঝা যায়। এবং ওই পরিবারে যদি যদি কোথাও পরিমণ্ডল কোথায় যদি কোথাও গ্রুমিং পারফেক্ট হয়ে থাকে, তাহলে ভাষার ধারক ধারণ এরকম থাকে না যা আমরা শুনলাম। আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে শেষ করে দিচ্ছি শামীম, আপনার ক্ষেত্রে শুধু একটাই চাওয়ার, আপনি তো ভুলে গেছেন।
আমি একটা মিনিট শেষ করছি, আমি তো জানতাম না, মানে সর্বশেষ তাদের সাথে সম্পর্ক ডেভেলপ হওয়ার পরে যেটা সাস্টেইনেবল হয় নাই যে রিলেশনটা, কিন্তু তার আগে তো ওর আম্মু সে প্রিয়া ও আমার ওয়াইফ হিয়া যেভাবে চলে আসছে, ওর আম্মু আমার শ্বশুরের কাছে ওইভাবেই চলে আসছে,
আমি দোষের কিছু দেখতেছি না, প্রেম প্রীতি করতেই পারে, বাট ওখানে ব্যালেন্স থাকা উচিত, এরকম একটা ইম্বালেন্সিং রিলেশনশিপ হওয়া উচিত না।
ওর মা বাবা চলে আসছে,
বুঝতে পারছি আপনার কথাগুলো। যাই হোক, আমরা হোপ যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক, আপনি তো কোনোভাবেই চান না যে সে আপনার লাইফে রিটার্ন ব্যাক করুক, বাট আমি আপনার জন্য প্রার্থনা করি শামীম, সেটি হচ্ছে যে আপনি বলার চেষ্টা করেছেন যে আমি তার ব্যাপারে লয়াল ছিলাম এবং ওইটি আমার ভুল ছিল, আপনি একনলেজ করেছেন যে আসলে আমার ভুল ছিল যে আমি ওই মুহূর্তে ওই ভাবনাতে কেন গেলাম, ওই ভাবনাতে না গেলে হয়তো আমাকে এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হতো না, এই 4 বছরের সিচুয়েশন আবার কোথায় গিয়ে থাকে হয়তো স্রষ্টায় ভালো জানে, বাট দোয়া করি আপনি সুস্থ জীবনে ফিরে আসুন, আপনার মনের মতো সাথী আপনি পান এবং নতুন করে জীবন শুরু করুন। আপনার জীবনে অলরেডি যে ম্যাসেকার হয়ে গেছে, আপনার জীবনটা যে পরিমাণ উত্থান পতনের ভেতর দিয়ে আপনি গেছেন, কিছু ভালো লাগা আপনার জীবনে তৈরি হতে গিয়ে এত বেশি পেনাল্টি দিতে হয়েছে, এত বেশি প্রায়শ্চিত্য করতে হচ্ছে, এত বেশি মাশুল দিতে হচ্ছে, যে জন্য আপনাকে নতুন করে কি বা বলার আছে আমার? অলরেডি ইউ বিকাম স্যান্ডউইচ, এখন আপনি ভালো থাকুন সেজন্য আমি হয়তো প্রার্থনা করতে পারি। এবং বাংলাদেশি ফৌজদারি আইন মহামান্য আদালত যে রায় দিবে তারপর থেকে আপনার হয়তো ফার্দার পথ চলা শুরু হবে। কিন্তু বন্ধু, ঘুরে ফিরে আমাদের জন্য একটি বড় লার্নিং কিন্তু আজকের এই অনুষ্ঠান, আজকের এই শামীম, যে অনুষ্ঠানের মাঝখানে আটকে দিয়েছিলাম, নিজেকে এক্সাম্পল দিয়েছিলাম যে আমার ভাই চোখ কিন্তু লকলক করে, আমার কিন্তু মনের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যায় যখন কোন ষোড়শী রূপশী ষোলকলায় যৌবনচ্ছটা কোনো মেয়ে আমার সামনে দিয়ে চলে যায়, তখন আমি কি তার সাথে ভেসে যাব, নাকি ওখানেই আমার এই আকাঙ্ক্ষা, এই 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 লোলুপ দৃষ্টি, এই কুপ্রবৃত্তি মন মানসিকতাকে আমি গলা চিপে ধরব? যদি গলা চিপে না ধরি, আমারও কপালে কিন্তু এরকম কোন সিচুয়েশন হয়তো ওয়েট করতেছে যা শামীমের সাথে ঘটেছে, অথবা কালকে রাত্রে যেমন আমরা খবরে টেলিভিশনে খবরে যে খবরটি দেখলাম এরকম কোনো কিছু হয়তো ওয়েট করতেছে। এটি ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এরকম ঘটনার ভেতর দিয়ে আমরা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারি না, আমরা কোনো লাইফ লং কোনো সিদ্ধান্তে যেতে পারি না। বৈবাহিক সম্পর্ক, প্রেম, এই ধরনের রিলেশনশিপের জন্য অনেক বেশি অবজারভেশনের প্রয়োজন আছে, সময় নিয়ে এসব সিদ্ধান্তে যেতে হয়। বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেওয়ার আগ দিয়ে আমরা আরো কিছু টেক্সট বন্ধুদের কাছ থেকে একটু নিতে চাই, তারপরে অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসছি।
জি গুরু, অবশ্যই অনেকে আছেন ফেসবুকে এবং সবাই যেটি বলেছেন সেটি হচ্ছে, সৈকত আহমেদ বলেছেন ভালোবাসা মানে না কোনো বাধা। আরো আছেন আমাদের সঙ্গে সাইফুল ইসলাম নরসিংদী থেকে, আয়রা নওরিন আছেন, তিনি বলেছেন জীবনটা সত্যি খুব অদ্ভুত। মেহেদি হাসান বলেছেন ছোট মেয়েকে বিবাহ করাটা বোকামি ছাড়া আর কিছুই না, যেমন বোকামিটা করেছে শামীম। মুনতাহা জামান আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন ভাই ভালো রূপ হলেই হয় না, তার ভালো চরিত্র দরকার। মুনতাজা জামান তিনি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আল মামুন আছেন, তিনি বলেছেন যে জীবনে তিনজনকে মাফ করতে নেই, একজন হচ্ছে যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে, এবং যে বিশ্বাসের অমর্যাদা করে।
এরকম তথ্য শুনে আমার কাছে এটাই মনে হচ্ছে গুরু আসলে ছড়াছড়ি মার্কেটে, খুব শীঘ্র হয়তো অনেকগুলো গুরু এক গুরু নিয়ে গুরু গুরু একটা যুদ্ধ লাগার একটা পসিবিলিটি আছে। তার আগে আমি বরং বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকবেন, জীবনটাকে অনেক বড় করে বাঁচবেন, এবং সাধারণ মানুষ আমরা যা ঘটবে জীবনগুলোর সাথে মেনে নেবেন যে সাধারণ মানুষের সাথে এটা ঘটতেই পারে, বাট ঠিক তার পর মুহূর্তেই অসাধারণ মানুষের মধ্যে একটা কাজ করবেন, সেটি হচ্ছে সেই আকাঙ্ক্ষা সেই ইচ্ছাগুলোকে ওখানে গলা টিপে হত্যা করবেন, তারপরে আপনার কাজের দিকে এগিয়ে যাবেন, অনেক ভালো থাকবেন এবং চিরচেনা সেই কথাগুলো বলে আজ বিদায় নিচ্ছি বন্ধু। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
This track was downloaded from FusionBD.com.